This track was downloaded from fusionbd.com.
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sapto Bolibo, Recharge Yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni Jokhon Bhul Koren, Apnar Bibek Tokhon Ghumiye Thake. Jodi Keu Na Jane, To Bibek Jane Apni Koto Boro Bhul Korechen. Poribar, Somaj, Rashtro, Apnake Shasti Na Dileo, বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিবরিয়া রয়েছি এই মুহূর্তে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে মানুষ তার জীবনের অপরাধ বোধগুলো স্বীকার করে। আমরা দেখাবার চেষ্টা করি একজন অপরাধী কিভাবে সমাজে অপরাধী হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত অপরাধের প্রায়শ্চিত্ত তার জীবনে কি হয়ে আসে। আমাদের উদ্দেশ্য থাকে একটাই, যে যিনি অপরাধ করেছেন তাকে দেখে, তার প্রায়শ্চিত্ত দেখে, তার জীবন বোধ দেখে এবং তার জীবন আচরণ দেখে আপনি যাতে করে সতর্ক হন যে তার মতো জীবন, তার মতো অপরাধী হয়ে আপনি যেন কখনো সমাজে বড় না হন। আজকে কে রয়েছেন আমাদের সঙ্গে অনুষ্ঠানের শুরুতেই আমরা জেনে নেব আর জি সুমনের কাছ থেকে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কেপ্রিয়া। আজ সত্যের মঞ্চে বসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবেন প্রবীণ। ছয় ভাই বোনের সংসারে তিনি মেসো। ছোটবেলার স্বপ্ন ছিল সেনাবাহিনীতে কাজ করে অনেক বড় কিছু হওয়ার। প্রচণ্ড রকম দুরন্তপনা এবং বন্ধু বৎসল তিনি। এখনো বাড়ি ফেরার অপেক্ষায় তার ঘর কাতুরে মন। জীবনের ঘূর্ণিপাক প্রতিটি বাঁকে বাঁকে তার জীবনে যোগ করেছে নতুন মাত্রা। তবে কেমন ছিল সেই জীবনটি জানতে চলে যাচ্ছি আবারও কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, আমরা সুমনের কাছ থেকে জানলাম যে রবিন রয়েছে আজকে আমাদের সঙ্গে এবং রবিনের চরিত্রের যে ভালো দিকগুলো সেগুলো আমরা সুমনের কাছ থেকে জানলাম। আমরা রবিনের মুখোমুখি হতে চাই, তবে তার আগে বলে দিচ্ছি যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে আপনি আপনার জীবনের অপরাধগুলো স্বীকার করতে চাইতে পারেন এবং সেজন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে টেক্সট করবেন। যদি অপরাধগুলো স্বীকার করতে চান সেক্ষেত্রে আপনি যেভাবে SMS করবেন, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নাম্বারে। আপনি যদি আমাদেরকে ফোন করতে চান সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে আপনি ফোন করার পরে ফোনের নির্দেশনাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনার জীবনে অপরাধের যে বিষয়টি সেটা খুব সংক্ষিপ্ত করে মূল বিষয়টি আপনি রেকর্ড করবেন, কারণ ফোনটি এখানে রেকর্ড করা হয়। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আরো একবার বলছি 0961389282। প্রিয় শ্রোতা, বরাবরের মতোই আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি রবিনকে পুরোটা শুনে তার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আমি প্রথমে আপনাদেরকে এনশিওর করতে চাচ্ছি যে তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন?
জি, আমি আপনাকে শুনতেছি।
অনেক ধন্যবাদ আপনাকে, এবং আশা করছি যে বরাবরের মতোই আপনার কাছ থেকে আমরা মূল্যবান মতামত পাব রবিনের জীবন আচরণ জেনে, এবং একই সাথে এই বিষয়গুলো কেন হয় আপনি আপনার গবেষণালব্ধ জ্ঞান থেকে যেভাবে আমাদেরকে জানান সেটি জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটি পুরোপুরি আপনাদের অনুষ্ঠান, এবং পুরো অনুষ্ঠানে এসএমএস পোল থাকে। এসএমএস পোল এমন একটি বিষয়, আপনার যদি যে গেস্ট আছেন তার কথাগুলো বিশ্বাস না হয় তাহলে আপনি নো ভোট দিয়ে তাকে থামিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই নো ভোটের পার্সেন্টেজ বেশি হতে হবে। যে মুহূর্তে আমরা এসএমএস পোলের কল করব তারপরে আপনাকে ভোটের মাধ্যমে জানিয়ে দিতে হবে যে আজকের অতিথিকে আর সুযোগ দেওয়া হবে নাকি হবে না। যদিও আজ পর্যন্ত এমন কোন ঘটনার মুখোমুখি আমরা হইনি, বিশেষ করে আমরা বেশ কিছু স্টোরি দেখেছি যে স্টপ হতে হতে বেঁচে গিয়েছে। আমরা আশা করতে পারি যে সামনে হয়তো বা এরকম ঘটনার মুখোমুখি আমাদের হতে হবে, কারণ বিশ্বাস না করলে এই ঘটনাগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়া যায় না, যেহেতু অনুষ্ঠানটির নাম যাহা বলিব সত্য বলিব। রবিন, আমি প্রথমেই আপনাকে এই যে প্রশ্নটি করতে চাই যে আমরা বিলিভ করি মানুষ যারা এখানে কনটেস্ট করতে আসে তাদের বিবেকের তাড়না বোধ থেকে এখানে আসে, এবং বিবেকটাকে জাগানোর জন্য কোনো না কোনো বিষয়ে ওই মানুষের মাথায় কাজ করে। সেটা হতে পারে একজন মানুষের কন্ট্রিবিউশন, কোনো একটা ঘটনা দেখা বা কোনো কিছু দেখা। আপনার বিবেকটা জাগানোর কাজ আসলে কে করেছে?
আমি মূলত প্রথমে গ্রাম থেকে যখন ঢাকা আসি, ঢাকা থাকা শুরু করি, তখনই আপনাদের এই বিসি রেডিওতে এই অনুষ্ঠানটা শুনি।
আচ্ছা।
শোনার পরে অনেক সময় অনেক নিজের কাছে কান্না আসে, নিজে কান্না একা একা কান্না করি। আবার অনেকেই সামনে দেওয়ার বস সালাম দেয়, ভাই কেমন আছেন, পেছন দিয়ে সবাই গালাগালি করে সব মানুষকে মারধর করে, তো কতক্ষণে মারধর করা দেয়। তো একসময় চিন্তা করলাম যে না, এটা পথ ভালো না, যেহেতু আপনাদের অনুষ্ঠানটা শুনছি, আবার যে না আমি অনেককে এখন ভালো হয়ে যাবো, অনেক খারাপ কাজ করছি, আসলে প্রাপিত্য প্রাচিত্য করতে হয়।
জি, তার মানে বলতে পারি আমরা যে আমাদের যাহা বলিব সত্য বলিব আপনার বিবেককে জাগিয়েছে।
জি, অবশ্যই।
প্রিয় শ্রোতা, এটা আমাদের জন্য নিঃসন্দেহে অনেক বড় একটি পাওয়া। আমরা বারবারই বলে থাকি যে এই অনুষ্ঠানটিতে যারা আসেন তারা আমাদের জন্য মুখ্য বিষয় নয়, যারা এই অনুষ্ঠানটি শোনেন তারা যদি থেমে গিয়ে থাকেন তাদের অপরাধ বোধ থেকে কিংবা অপরাধের পথ থেকে দূরে থাকেন, তাহলে আমরা বলতে পারবো আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস। আমরা আজকে একটা সফলতার উদাহরণ আপনাদের সামনে রাখছি। আজকের রবিন যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি শুনে নিজের বিবেক বোধের তাড়না বোধ থেকে আজকে এখানে কনফেস করতে এসেছেন। আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। হ্যাঁ, আপনি শুরু করুন।
ক্লাস ফাইভ থেকে শুরু করতে চাই। মনে আছে, তো আমার বড় বোন ছিল, আমরা তিন ভাই তিন বোন, তো ভাইদের থেকে সবার চেয়ে বড় আমি, তিন বোনই সবার বড়।
জি।
তো আমার বড় বোনের বিয়ে হয় 2001-এ, আমি ক্লাস ফাইভে পড়ি। তো বোনই আমাকে দেখাশোনা করতো, পড়াশোনা করাইতো সবসময়, যেমন গোসল করাইতো, মাথায় তেল পানি দিত, সবকিছু দিয়ে দিত, অনেক আদর করতো।
বাবা কি করতেন?
আমার বাবা একজন কৃষক, মানে সাংসারিক করে। তো বোনের বিয়ে হওয়ার পরে আমি মানে কান্না করি, তো মা আমাকে সান্ত্বনা দেয়, সমস্যা নাই, তোমার আপু চলে আসবে, বেশি দিন থাকবে না, তোমার আবার নিয়ে যাবে, ঠিক আছে, আপুর এখানে। তো বোনের জন্য একটাই কান্না করি, যাতে একা একা কান্না করি। তো তখন ওই যে ভাই দাদার আসছে তাদের সাথে একটু মিশি, এলাকার ছোট ভাই আছে বড় ভাই আছে তাদের সবার সাথে মিশি, খেলাধুলা করি। তখন ক্লাস ফাইভ থেকে আমি সিগারেট খারাপ ধরি প্রথমে।
মানে এই বড় ভাইদের পাল্লায় পড়ে আপনি সিগারেট খাওয়া?
প্রথমে আমি সিগারেট খাই, আমাকে এক বড় ভাই সিগারেট খাওয়াইছে। তখন আমি মনে হচ্ছে যে জমিতে বসেছিলাম, জমিতে বসে ক্রিকেট খেলতেছিলাম, তো পাশাপাশি ও সিগারেট খাচ্ছে। তো আমি বলছি কি রে, তুই সিগারেট খেতেছ? আমার বড়ই, তারপর তুই
তার একটু বাড়ির সম্পর্ক ছিল।
হ্যাঁ, ভালো সম্পর্ক ছিল। তো বলতেছে এটা খাবি? আমি কই না। তুই তো নাকি কান্না করিস, তোর বড় বোনের জন্য অনেক কান্না করিস, তোকে অনেক ভালোবাসতি, বিয়ে হয়ে গেছে। আমি হ্যাঁ, আর বলিস না ভালো লাগে না। তো বলছে এক কাজ কর, সিগারেট থাকা ভালো লাগবে। তুমি বলছি না, এটা কেমন আছে, আমাকে অনেক মারবে শুনতে পারলে। বলছি কেউ শুনবে না, ঠিক আছে। তুমি বলছে আয় আমরা চলে যাই। তো পাশে একটা স্কুল করছিল, ওটা পিছিয়ে চলে যাই স্কুলের জানালা দিয়ে সাদে বাই আউটি। তো তারপর ওইখানে বসে খাই আমরা সিগারেট খাই। প্রথম ত্যাগ করে দেয় আমার এক কাকা ছিল, আমাদেরকে লাঠি নিয়ে ধরান দিই, ধর দিয়ে তারপর আমরা চলে যাই। এরপরে তো আমাকে প্রায় সময় বাড়িতে আসতো, ওর সাথে আমার সম্পর্কটা ভালো ছিল। ছেলেরা আগের দিকে একটু খারাপ টাইপের ছিল, লেখাপড়ার মন ছিল না, লেখাপড়া করতো না। তো আমার বাপমা সবসময় বলতো ওর সাথে চলিস না, আমি বলি না চললে কি খারাপ হয়ে যায়, আচ্ছা ঠিক আছে ওর সাথে চলবো না। আবার ও আসে ডাকলে আমি যাই। তো আমাদের ভাই তো আমাকে ডাকতে এসে প্রায় সময় গালি শুনে, আমার বাবার গালি বা আমার মার গালি শুনে, তারপরেও আমাকে ডাকে। হ্যাঁ, ডাকে নিয়ে যায় প্রায় সময়, নিয়ে যাওয়ার পরে সিগারেট কিনে দেয় প্রায় সময়, সিগারেট খাই। তো একসময় আমার গাছে আম ছিল, তখন তোমাকে যদি আম পাড়াইতাম তখন গাছ খুব ভালো পাইতে করতাম।
আচ্ছা,
আম পাড়তো
মানে পরের গাছের আম চুরি করতাম?
পরের গাছের আম চুরি করতাম, নারকেল চুরি করতাম, এগুলা বেলও চুরি করতাম, করে খাইতাম। তো আমাকে বিনিময়ে সিগারেট খাওয়াইতো আর বলতো, এক কাজ কর, টাকা নিয়ে আস। কেন সিগারেট খেতে হবে? তা আমি বলছি, না টাকা তখন নাই, তাহলে এক কাজ কর, আইসক্রিম খাবো, ঘর থেকে চাল নিয়ে আই। মানে আমরা তো অনেক চাল পেতাম, দাম পেতাম, দাম থেকে চাল হইতো। তো আমি বলছি ঠিক আছে। তো আমি প্রায় পুরা ছিল আমাদের এখানে, পুরা দিয়ে আমি দুই তিন করে চাল নিয়ে আসি। লঙ্গি পড়তাম, তো লঙ্গি টেবে গিটটা দিয়ে চাল নিয়ে আসতাম। একদিন হঠাৎ আমি ধরা পড়ি, কিভাবে, ওই যে আইসক্রিম খেতাম ওর কাছে, ও বইলা দিছে আমার আব্বার কাছে যে তো নষ্ট হয়ে যেতেছে এই ছেলে পাল্লাই পরে, ও তো আপনার ঘরের সব চাল নিয়ে যাচ্ছে, আপনি খবর রাখেন। তো আমাকে আমার বাবা মারে, মারে হাত দুটো বাঁধলে অনেক মারি মারি মারে বলছে যে ধারে মারবো হাতে, তারে মারবো ভাতে, তুমি বড় ভাত দিও না। আমার আম্মুকে বললো, আমার দেখে ঠিক আছে। তো আমি চলে যাই বাড়ির থেকে, মানে পাশে গ্রামে চলে যাই, পালিয়ে চলে যাই, দূরে কোথাও যাই না, মানে আব্বু বাড়িতে আসলে মারবে এই ভয়ে চলে যাই। ঠিক আছে, আবার তো চলে যায় সেরা, মনে আছে ওই বন্ধুটা আবার সাথে আসে আমার সাথে। তা আসে সেরা, আমরা জমিতে হারতেছি একটু, সে আমাকে বলতেছে এখন কি করবি, সমস্যা নাই, মাস তো আর মানে আবার বাড়ি চলে যায় সব ঠিক হয়ে যাবে, বেশি কোনো রাগ থাকবে না। তুমি দেখলাম আবার ওই জমি দিয়ে তখন ইটা হেট ছিল, মানে হাল চাষ করছে, তো ইটা হেট ছিল। তো এক লোকের রাধে হাঁস হারতেছে, সাথে আট দশটা বাচ্চা আছে হাসে। তো আমি করলাম কি, করবে যাই, তো ওগুলা কাছে যাওয়ার পরে ঘাত ঘাত করতেছে, গলা বড় বড় করে আমাদের দিকে আগে আসতেছে। তো আমি করলাম কি, ইটা সেকাল নিলাম বড় বড়, ইটা নিয়ে পাঁচটাকে মারা ফেলি
রাজহাসে,
রাজহাসে ইটাই। ওই পাশের থেকে মহিলা আবার দেখতেছে, দেখে চিলাইতেছে। তো মহিলা রাজহাস গুলা নিয়ে আসে আমাদের বাড়ির থেকে, নিয়ে এসে সেটা সে আমার আব্বাকে দেখায় এই অবস্থা হয়েছে, আপনি জরিমানা দিবেন। মহিলা আমার স্বামী ছিল না, তো এখন কি করবো বলেন। তো বাবা বললো ঠিক আছে, জরিমানা দেবো, কত দিতে হবে? বলছে 500 টাকা রায় করলো, কয়েকজন আসলো 500 টাকা দিয়ে দিতে হবে বাচ্চা গুলো। তো বলেছে ঠিক আছে 500 দেবো, তো তুমি আর চিল্লা চিলি করো না, গালাগালি করো না, তুমি বাড়ি চিল্লা দেবো। তো ঠিক আছে, এদিকে তো বাবা আমাকে খুঁজতেছে, তো ওই মহিলা যে বিচার দিচ্ছে আমার কানে চলে গেছে। মহিলার আবার তিনটা ছাগল আছে, একটা খাসি। তো এলাকায় কয়েকজনে বললাম, বড় কইতেছিল যে ভাই এই অবস্থা, মানে বিচার দিচ্ছে কি করার। তো বলতেছে তুই এক কাজ করতে পারবি, কি ওর যে সাদা রঙের একটা খাসি আছে ওটা নিয়ে আসতে পারবি? কোথায়? আমাদের এখানে পাক খেতাছে। ঠিক আছে, আনতে পারবো। তখন আমি ওই খাসিটাকে উপরের ধারে খুঁটা দিয়ে যাই খাসি খাওয়ার জন্য। আমি খাসিটা নিয়ে যাই, নেওয়ার পরে ওদের কাছে চোরা ছিল ছোট, ওরা খাসিটাকে জবাই করে, পাটকে জবাই করে ওরা ওইখানে ছুলে ফুলে মাংসগুলা কাটে কেটে নিয়ে পাক করে আমাকে শুরু। তো খাসিতে আমরা ওইখানে খাই, খাওয়ার পরে সে তো চিল্লা চিল্লি কে খাইছে আমার খাসি, অভিশাপ দিতেছে মসজিদে, সে মিলাদ পড়াবে শুক্রবার দিন, আমরা ওর বিচার করুক। তো আমি সকালে নাস্তা খাইছি, খাইয়া চলে গেছি বাইরে। তো আব্বা আমাকে খুঁজতেছে, সারা এলাকা খুঁজতেছে আমাকে মারবে পাইলে। তো এক পর্যায়ে আমি একটা বাস খবর তুলে বসে আছি, তখন আমাকে আব্বা যায় ধরে 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 সেরা ওইখানে জমিতে ইচ্ছে মতো ফালে আমার মারে 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 অনেক কিছু করে। তুই কি করতেছিস? তো একটা কথা বলে রাখে ভালো, আমি মোল্লাবাড়ির ছেলে। তো আমার দাদা মোল্লা ছিল, মানে পাঁচ গ্রামের মোল্লা ছিল, উনি নামাজ পড়তে ঈদগাতে। তো একটা অপরাধ করলে সবাই বলতো যে হাজির করে পাঁচ দিয়েছে। তো আমার বাবা অনেক ভালো মানুষ, কারোর সাথে কোনো সময় মাথা আলগিলে কথা বলে না। তো এক পর্যায়ে আমার বাবা আমার মাকে বলে, মা যে শাসন করে, তো মার কত শাসন করবে, কারণ বাবাই তো অনেক মারে, মার তো মায়া লাগে। তো আমার আম্মু করতে কি আসলে বাড়িতে ভাত দিয়ে দিত আমাকে, বলছিল তো জানে মার বাতে তারে মার বাতে। তো অনেক খিদা লাগতো, আসতাম এসে ভাত খেয়ে চোখের নিচে শুয়ে থাকতাম,
চোখের নিচে শুয়ে
থাকতাম, আব্বু মারবে আসলে। তো আম্মা বলতো আসলে আমি সজাগ থাকতাম, আমি ঘুমাইতাম না, ঠিক আছে, কারণ ভয়ে ঘুম আসতো না। হ্যাঁ, আব্বা যদি আসে কখন ধরে মারে, চোখের নিচে সালা ছিল, সালা বিষয়ে শুয়ে থাকতাম। এখানে ছাগল ছিল আবার আমাদের, ছাগলের সাথে শুয়ে থাকতাম, অনেক ভয় করতো, ঠিক আছে। আব্বাকে এখনো ভয় পাই আমি, এখন তো মুরব্বি হয়ে গেছে, তারপর অনেক ভয় পাই। ছাগলের সাথে শুয়ে থাকি, আসলে আমাকে মারতে যেত আবার, আমার ঘরে সবসময় লাঠি রাখতো, যে লাঠিটা লাঠি সাতটা মনে হয় পাঁচ সাতটা বানাইতো লাঠি, আমি ফালাই দিতাম
আপনাকে মারার জন্য,
মারার জন্য আমি ফালাই দিতাম লাঠি গুলো।
আপনি কি একমাত্র ছেলে ছিলেন আপনার বাবার?
না, আমরা আরো দুই ভাই আছে।
আপনার ছোট?
হ্যাঁ ছোট।
ওকে, লাঠির প্রসঙ্গে ছিলেন, তারপর?
হ্যাঁ, তো লাঠি ফালাই দিতাম আমি। তো লাঠি ফালাই দেওয়ার পরে আব্বাকে আসতো, তো আমার আব্বার হাতের থাপ্পর অনেক ভারী ছিল আমার কাছে মনে হয়, মাথায় একা করতো বেশি। তো আমার মা সবসময় বলতো যে তুমি এইভাবে মেরো না, ব্রেন তো নষ্ট হয়ে যাবে, মার খেতে খেতে তারপরে ভয় পাইবো না, মারা দরকার নাই, বোঝাও। আমি ঘুমাই থাকি ওই দিন, আমার আম্মা বলতেছিল আবার যে ওকে আঘাত করা তোর মারা দরকার নাই, কারণ ঘুমাই গেছে, ঠিক আছে, ঘুমের থেকে ডাকডাম আরো ভালো না, তো সকালে বিশ্বাস হবে না। এক পর্যায়ে তো আমার আব্বা ডিসিশন নিল যে ওরা এক কাজ করবো, খারাপ হয়ে গেছে মাদ্রাসায় দিয়ে দিই, আমাকে মাদ্রাসায় দিয়ে দিই। তো প্রথম আট দশ দিন যাই, যাইসে অনেকগুলো ছাত্রবের সাথে পরিচিত হই। তো তখন অনেক ছেলেরা ছিল পজিটিভ, মানে আমার মতোই, তো আমি আরেক পাজে গেলাম, যাইসে বেশ রিলেশন করলাম, বলি খেলাধুলা করতেছি, বলি পড়তেছি, বাড়িতে কাছে বাড়িতে চলে আসি। তো আমাকে ওই বাটি দিয়ে ভাত দিয়ে দেওয়া হতো দুপুরে খাওয়ার জন্য। তো আমি বলতাম কি, সকালে যাইসে আমি মাদ্রাসায় কিছুদিন গেছি, ভর্তি হওয়ার পরে তো আমাকে সাইকেল কিনে দিই, সার্কিট কিনে দেওয়ার পরে আমি যাইতাম, তো যাইয়া পাশে মাঠ ছিল, ওই মাঠে খেলাধুলা করতাম, ভাত গুলা বসে খাইতাম, ছেলে সেরা সন্ধ্যাধন হইতো তখন আবার বাড়িতে চলে আসতাম, প্রশ্ন করতো, হ্যাঁ ক্লাস করছি, গেছিলাম পড়াইছি। তখন এরকম সাপ্তাহিক যাওয়ার পরে ওই আমার আব্বাকে নালিশ দিল হুজুরে, ইমাম ছিল, যে কি ব্যাপার ভাই, ও তো আসে না, কি পাঠান নাকি, স্বাস্থ্য খারাপ কিনা? তো বলতেছে না, ও তো যা সবসময় কি বলেন আপনি, কোন জানা ওকে জিজ্ঞেস করেন। তখন বাইরে আসলো, আসে বললো, কি রে তুই নাকি যাস না? আমি কেমন যাই তো কোন তুই যাস না, তুই মিথ্যা কথা বলছিস, হুজুরের নামে তুই মিথ্যা কথা বলিস? বাবা অনেক রায় গেছে, রায় গেছে। তখন আমার তো আর দুই বোন ছিল, প্রথম বড় বোনে বিয়ে গেছে, তখন আমাকে ধরে বাবা ধরে দরজাটা লাগাই, লাগাই সেরা ঘরে যে ভূতি আছে আমরা বলি যে ভূতিতে আমাকে দুটো হাত বাঁধবে, ভাইন্দে সেরা লটকাই, ভাইন্দে ঠিক আছে লটকাই সেরা। তখন আমার আমার দরজা খুলে ফেলে, ডাক্তার দেখে করে দরজাটা খুলে ফেললে আমার বোনও ঢুকছে, আমার মাও ঢুকছে, ঢুকে সেরা ওরা আমার পায়ের নিচে চেয়ার দিতেছে, আমাকে একদম লটকে লিখছে আর বাড়িতেছে আমাকে, বলকালকে মাঝে সেটা দিতে না, আমি বলতেছি আমি যাবো। তো ওদিন অনেক মারায় মারে আমাকে, মারার পরে রাত্রে আমার জ্বর, তো আমার রাত্রে জরুরে জরুরার পরে ওষুধ বুড়ি আনে, ডাক্তার দেখাই, তার দেখানোর পরে বুঝে সমস্যা নয় ঠিক হয়ে যাবে, এটা ভয় থেকে হয়েছে ডাক্তার বলে। পরে আমি পরের দিনই মাদ্রাসায় যাই, মাদ্রাসায় যাওয়ার পরে হুজুরে আমাকে ডাকে, ডাকার পরে ওনার রুমে নিয়ে যায়, হ্যাঁ নিয়ে যায় চার পাঁচটা ছাত্রকে ডাকে, ডাকার পরে আমাকে মাঠে নিয়ে যায়, বড় ওকে মাঠে নিয়ে যা, নিয়ে আমার হাত গুলা পা গুলা বাইতে ফেলে হুজুরে, ভয় ডাকছে পায়ের নিজ গুলা দেখে দেখে আমাকে পাঁচটা কি সাতটা বেট একসাথে করতে হয়, অনেক মেয়ের মেয়ের হুজুর তোমাকে পাইলে আমি ভাব ডাকবো মায়েরা, হ্যাঁ এরকম গালি দেয় আমাকে, আবার ধরান দিয়ে আমি ধরে চলে আসি, আর শেষেরা আমি বলি যে আমি আর পড়বো না মাদ্রাসে, মানে একটু যেমন মাদ্রাসে বললাম বিশ খেয়ে মরবো বলতে। তো অনেক কিছু হয় বাড়িতে, তো বাবা বলে তুমি আমার বাড়িতে বাইরে যা, তোকে আমি তেজ করতে বলে দিন।
আচ্ছা,
তো এর মাঝে আমি চলে আসি আমার মাদ্রাসা পড়া শেষ, তখন আবার ওই ফাইভে কিন্তু আমি পড়ে গেছি, তখন আবার আমি পরের বছর সিক্সে ভর্তি হই, হাই স্কুলে ভর্তি হয়। তোমরা কিন্তু বিভিন্ন ওখান থেকে ছেলেরা আসে পরে, কিন্তু তাদের সাথে আমার পরিচয় হয় এক পর্যায়ে, ওদের সাথে সিগারেট কিন্তু আমি রেগুলার খানায় আসি। আমি হাই স্কুলে যখন পড়তাম তো অনেকটু ভালো বন্ধু বান্ধব হয়েছে, তো অনেকটা আবার শিখছি অন্যরকম, হ্যাঁ ভালো কাপড় চোর করা অন্যরকম, ঠিক আছে তখন টিকে আমি শেভ করতাম আড়ালে যেয়ে, আমি মুখ শেভ করতাম, হ্যাঁ চেহারা দেখতাম বারবারে, অনেক কিছু করতাম ঠিক আছে, মেয়েদের প্রতি তখনই আমার একটা
আকর্ষণ
আকর্ষণ তৈরি হয়েছিল। তখন ক্লাস করতেছি ভালো, তখন বন্ধুদের সাথে চলাফেরা হয়, তো তখন আবার চুল একটু বড় রাখতাম, তো ওই এলাকায় কিছু ছেলেরা আছে আমাদের এলাকার, তোদের সাথে তখন আমার ভালো সম্পর্ক হয়ে যায় ঠিক আছে, আমাদের সাথে আসার পরেও ভালো, ওই আগে যে ছেলেটার সাথে মিশতাম ওর সাথে আমার ভালো রিলেশন হয়ে যায়, তো ও প্রতিক্ষণে গাঁজা খায়, তো ও আমাকে একদিন ইয়া খাওয়াইল, তো চলো এমুখের বাড়িতে যাবো ঠিক আছে।
কি ছিল ছেলেটার নাম?
ছেলেটার নাম ছিল রাজু,
রাজু ওকে,
ও মূলত থাকতো মামার বাড়িতে, তো বললো যে চলো আমরা এমুখের বাড়িতে যাই, কেন বলছে এই কাজ করবো, একটা জিনিস খাবো, খালি দেখবো যে তুমি সরল হয়ে যাবে একদম, আমার বললো, আর মোবাইল ছিল, মোবাইলে গান ছাড়বো ভালো ভালো, চলো ঠিক আছে চলো। তো রাত বাজে প্রায় সাড়ে আটটা কি নয়টা গেলাম, সেরা টোকা দিলাম বাড়িতে, ছোট্ট একটা ঘর, তো বললো আঙ্কেল মাল দেন একটা, দেখে দিয়ে আমরা সে এক জায়গায় বসি, বসে সে টান দিল, প্রথম ধরাইল, ধরাই সে আমাকে দিল, আমি বললো কিভাবে টানবো, টান দিয়ে একদম ধরাটা গিলতে হবে, টান দিই প্রথম, টান দিয়ে খারাপ লাগে মনে হচ্ছে, ভুল ভুল একটা ভাব আসে, তো পরে আবার ওঠ নিয়ে গেলেন আমার থেকে, তো এবার টানলাম, তারপর এক জায়গায় বসলাম চুপচাপ করে, তো নিপুর রায় তো বাস্তবের নিচে বসলাম, বসে সেটা সে গান লাগাই মানে তোদের গান, তো শুনলাম আর মাথা ধরে গেছি, তখন দেখছি আমার ওইখানে ঘুম আসা করতেছে,
বিরতির ঘন্টা বেজে গেল প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, যদিও ব্যাপারটা কিছুটা হলো হাস্যকর হয়ে গেছে গানটার মিক্সিং এর কারণে, কিন্তু একটা বিষয় লক্ষ্য করার মতো যে একজন ছেলে অভিভাবকহীন শৈশব এবং একই সাথে পেটানোর ফলে সে কতটা বিপদগ্রস্ত হতে পারে তার একটা আভাস আমরা কিছুটা হলো পেয়েছি, কিন্তু এটাই শুধুমাত্র শুরু, আমরা আরো সামনের দিকে যেতে চাই। মাত্র তিন মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে, তিন মিনিট পরে আবারও ফিরছি।
Royal Tiger Drink presents Jaha Bolibo Sabto Bolibo Recharge Yourself 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার, মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে, রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। Tiger, Royal Tiger
Royal Tiger Green presents Jaha Bolibo, Shapto Bolibo. Recharge yourself. প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আজকে রবিন। তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আমরা রবিনের কাছে আবারও ফিরতে চাই। এই ফাঁকে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি রবিন সম্পর্কে যাবতীয় তথ্যাবলী ডকুমেন্টস, এবং তার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইলে যাবতীয় তথ্যাবলী আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হবে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/adcradiofm89.2। ওকে রবিন, আপনার কাছে ফিরে আবারও, আপনি যেটা বলছিলেন যে আপনি, আমি তো বুঝতে পারছি এটা একটা মানে নেশার ইয়ে ছিল, গাঁজা ছিল, গাঁজাটা খেলেন, তারপর
গাঁজাটা খাই ভালোই লাগলো। প্রথম তো বলে দোস্ত কি খাওয়ালি, ভালো তো লাগলো, সবকিছু মনে হচ্ছে আমার, কিন্তু কিছু মনে হচ্ছে আমার তো সে কতকার নাচি ধান গাই, এটি গেছে নিজের নিজেরাই মজা টজা করে বাড়িতে চলে যায়। তোমার মা বলতেছে এত রাত্রি কোথা থেকে আসো, খাবার করতে গেছে তুমি জানো, বাবা আজকে তোমাকে মারবো না, নিজে তো একটু মানে দুষ্টিমুখ জানি করো, আর সারাদিন মানুষে তোমার বাবার কাছে বিচার দেয়, এগুলা কি ঠিক? আমি বলছি ঠিক আছে আমি চলে যাবো, ঠিক আছে বাড়ি থেকে চলে যাবো, আমি লেখাপড়া করবো না, মোলাপড়া করবো না, স্কুলও করবো না। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, পড়ার দরকার নাই, দেশে ওই হাত কাজ করো। আমি বলতেছি প্রয়োজন রেডি করবো, তারপর আমি লেখাপড়া করবো, আমার লেখাপড়া ভালো লাগে না। ঠিক আছে, তারপর মানে সংসার থেকে যে জিনিসটা আমার যে টাকা পয়সা লাগতো, ঠিক আছে এমনি দিত 10-12 টাকা বা 20 টাকা এরকম দিত, কিন্তু আমার যে একটা সিনেমা দেখবো বন্ধুদের সাথে দেশেরা, ওইটা করবো, একসাথে দেশে 1,000-1,500 টাকা আমার লাগবে, এটা খরচ করবো, কোথাও ঘুরতে যাবো, ওরকম টাকা চাইলেও পাইতাম না। তো ঠিক আছে, আরেকদিন আরেক ফ্রেন্ড ছিল আমার, ও ছিল, যে রাজু ছিল, তিনজন একসাথে হয়েছি আমরা, ভাই বলতেছি বুঝতো আজকে একটা জিনিস খাবো, কি খাইলে বুঝতে পারবো, ওদিন তো একটা খাওয়াইছি বুঝতো, আজকে আরেকটা খাওয়ানো, চলো কি এটা আর চলো না দেখি। তো পরে ওই একটা মিস্ত্রির দোকান আছে এখানে, তোমার রাত প্রায় 8টা কি 1:30 বাজে, তোমার দোকানটার মধ্যে যাই, যাওয়ার পরে 7:30 দিয়ে 7:30 পালাই দিই। হ্যাঁ, তো আমরা দুজন ঢুকি দোকানের পরে, একদম 10 মিনিট পরে আসতে কে দুঃখ মাল নিয়ে আসতো, ওখানে আসতে তো ছোট্ট একটা ট্যাবলেট, তখন আমি কিছু ঢুকি না। হ্যাঁ, বলছি কোন দাম কে মানে ইয়াবা, এটা অনেক দামি, কত নিচ্ছে, 300 টাকা নিচ্ছে, কতটা এত দাম, হ্যাঁ 300 টাকা নিচ্ছে, একদম ঠিক করে দেবেন। তো আমি ওইটা সিগারেট একটা কাগজ দিয়ে গ্যাসের মধ্যে ইঞ্জেকশনের সুইচ আছে না, ওইটা দিয়ে লাগানো আমি দেখলাম, তো ওরা ওইটা দিয়েই সেরকম লাগে বলতেছি, আগে কইছিল আমাকে, আগে দিবা এটা, টাকা হলে এগুলোতে সবকিছু হয়, টাকা দেখো কিভাবে ইনকাম করা যায়, টাকা হলে দেখো বাকির সুখ মিলে, আমি তাতে ঠিক আছে টাকা ইনকাম করার পর আমি ভাই করতেছি, ঠিক আছে ঠিক আছে, কাল থেকে টাকা নিয়ে আসবা, হ্যাঁ আমি দেখবো আরো কিছু খাবো তোমার অনেক কিছু। তখন আমি কিন্তু ক্লাস সিক্স মানে পড়া নাইনে এরকম পথে, আমি পড়বো না, বই নিয়ে পড়ি না, হ্যাঁ
মানে আপনার পড়াশোনা ভালোই লাগে না,
ভালোই লাগে না একদম। আমার মনে আছে যে আমি এক দোকানে সরি বাদামুলার কাছে আমি আমার বইগুলো বেশি 6 টাকা মারার পরে বলতে কার কাছে দিস, আমি কাছে বেশি বাদাম লাগে, তখন আমার মা গেলো বেশি বইগুলো আবার একটু কান্দ, ঠিক আছে 6 টাকা দিয়ে। তো আমার বাবা বলতেছে না লেখাপড়া তো আর হবে না, কি করা যায় এখন, তো ততক্ষণ আমার বোনের কাছে খবরটা চলে যায়, তো বোনে বলতেছে এগুলো কি করতেছো, তার আব্বারে বলতেছে যে আমরা তো 3 বোনের পরে একটা বাড়ি হয়েছে, এত মারামারি করো না, তো বাবা বলতেছে না তো নষ্ট হয়ে গেছে, দেখো কি করা যায়। তো পাশাপাশি বাবা আবার পাটের ব্যবসা করতেন, তো বাবা আবার ওই পাট বিক্রি কিনি করতে আবার টাকা আনতো, টাকা নিয়ে বিছনার তলে রাখতো, তো আমি তখন করি কি আমি 100 টাকা নিয়ে দিই, 100 টাকা নিয়ে দিই, বলতে কই থেকে আনছিস বন্ধুরা বললো, আমি বলছি আমার বাবার কাছ থেকে নিয়ে আসছি,
প্রথম চুরি করলেন,
হ্যাঁ প্রথম চুরি করলাম, বলতে এর এই নইলো বেটা, এরকম সাহস রাখবে বুকে, তো আমি বলছি ঠিক আছে সমস্যা নেই। তো 100 টাকা নিয়ে এসে ওটা আমার বাবার টের পায় নাই, তো নেক্সট পরে যখন কাজটা করি আমি 500 টাকা নিয়ে যাই এখান থেকে
চুরি করে,
চুরি করে 2-3 পরেই 500 টাকা হননি। তো সেদিন শুধু নিয়ে আমাকে বললো মানে কিছু জিনিস কেনার জন্য কি কি কিনবো, তো বলতেছে আজকে আমরা নিট খাবো, আমি বলি নিট একসাথে, চারজন বসে এখানে বসে সবাই বলতেছে আজকে কিন্তু রবীন্দ্র ভবিষ্যতে অনেক বড় একজন নেতা হবে আমাদের বলতেছে, আমাকে উৎসাহ করতেছে আর কি। তখন আমি তো খুশি হোক, ওরা আমার সাথে খাইতেছে, আমি খাইতেছি, তখন আমি ওই একসাথে খাই বসিয়া খাই সেরে ওইখানে যাত্রী ঘুমাই থাকি। তো ওর দিন সকালবেলা বাবা বাইর হবে, টাকা গুনে দেখি 600 টাকা নাই। তো বলে আমাকে যে তুমি যত মূল, তুমি বলে ছেলেটা নষ্ট হয়েছে, মারতে গেলে বাধা দাও আর আসলে বাদ দিয়ে দেবো করে, আর আমার ঘরে শুধু মানুষের বিচার আসে, কি করো দেখুন করো। তো বলছে আর কি করবো, আমি বাইরে গেছে তার মধ্যে ওই আমাদের যে চাচারা ছিল তাদের সাথে আমাদের এরকম একটা মানে রিলেশন ছিল না, রিলেশন ছিল মানে ভালো মন্দ ঝগড়া ছিল না, কিন্তু ভালো জিনিসটা দেখতো না ওরা। তো এরকম ছিল, কাকারা ডাক্তার দিত না, কিছু করতো না, বাবা একে এইসব কিছু সামাল দিতেন। তো পরে আমি যেটা করি বললো যে চলে যাবো, এর মাঝে আমি কিছুদিন আবার ওই বোনের বাড়িতে থাকি, সপ্তাহানি থেকে আবার আসি। আসার পরে ওরা বলছে কি রে তুমি কই ছিলি, বলছে বোনের বাড়ি ছিলাম। তো ধরবো কা তোর জন্য আমরা পাগল হয়ে গেছি, তুই কেন বোনের বাড়ি গেলি? আমি বলছি আর বলিস না, বোনের জন্য হোক মায়া লাগতেছে তাই আমি বোনের কাছে চলে গেছি, পা যাবি না তো আনতে না, তোমার যে জিনিস খাওয়াইতেছি তার উপরে তোর মনে থাকবো তুই একাই সব কিছু। আচ্ছা ঠিক আছে। তো পরবর্তীতে আমাদের কিছু লোক ছিল এলাকায় বড় বড় বাড়ি, আস্তে আস্তে আমি এখান থেকে একটু উচ্চ লেভেলে চলে যাই। কিরকম তখন আমি একটু আস্তে আস্তে বড় হই, মানে একটু সাহস বাড়ে, একটু উচ্চালম্বা হয়ে যাচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে, মানুষের মানে নজরে লাগান,
পড়াশোনা বন্ধ।
হ্যাঁ পড়াশোনা আমি সিক্সের ওখানে টোটালি বন্ধ আমার, আমি স্কুল ভাত একবারে, স্বপ্ন ছিল যে কত মানে কোনো ডিফেন্স চাকরি করবো, স্বপ্ন ছিল। তো ওইটা আর হয়ে ওঠে নাই দুষ্টুম হয়ে যাবে কারণে। তো
বড় গ্রুপের সাথে মিশলি?
হ্যাঁ বড় গ্রুপের সাথে মিশালে। তো বড় গ্রুপ বলবো কি রে কি খবর ভালো আছো? হ্যাঁ তো তুই কি ব্যাপার, তুই তো কিছু বলবি না তো সবাইকে? আমি কই না কিছু বলবো না, মরে গেলেও না, পুলিশে যদি নিয়ে যদি গরম দিন দেয়। আমি কই না মাথা খারাপ হয়েছে, মরে যাবো তারপরে আপনাদের কথা বলবো, তো সময় করবো। তো বলা তো আছে ঠিক আছে সমস্যা নেই, আমাদের সাথে থাক, হ্যাঁ এগুলো এগুলো করবি, ঠিক আছে সমস্যা, আপনার যা এখন তাই বলবো। তো পরে ওদের সাথে আবার যে লোকগুলো ছিল ওদের আমার ফ্রেন্ড সার্কেল, মানে যারা একসাথে চলতাম, বড় বাইকটা একজনই,
জি
সে একজনই, সে ওইখানে বসে থাকে, সে কাজ করে। তখন আমি ডাকাতির দিকে যাচ্ছি, সে যখন কাজ করে সে এলাকায় কোথাও কাজ করে না, ডাকাতি করে না, সে করে আমি দূরে কুমিল্লা চিড়াকান ময়মনসিং ওই দিকে করে, একটা গ্রুপ আছে ওদের বড়, মানে দেখা গেলো কি আজকে আমি এক জায়গায় গেলাম আমার ফ্রেন্ডশিপের, ঠিক আছে ওরকম ওদের কেউ ওই এলাকায় শেল্টার দেওয়ার মতো লোক থাকে, ওইখানে থেকে সেরা ওরা কাজ করে ওরা ওই বাড়িতে থাকে, কোনো হোটেলে থাকে না। আমি প্রশ্ন করি হোটেলে কেন থাকে না, হোটেলে একটা ঝামেলা, ওই বাড়িতে থাকে ওর বন্ধুর বাড়িতে থাকে, রাতে কাজ করে সকালে আবার চলে আসে। তো ও আবার এলাকার যে ছোট ভাইরা ছিল বা ছেলেরা ছিল, ওরা যদি এলাকায় কোনো ডাকাতি করতে দেখতো তো সে আবার শুনলে মারত। ধরেন না যে ঘরটা আমি বলবো, একটা ঢিকি ছিল আমাদের এখানে, ঢিকির তার একটা ঘর আছে, ঠিক আছে, ওইখানে এক মানুষ এক লোক থাকে, সেটা পাহারা দেয় শুধু, হ্যাঁ, আর রাতের বেলা মাসের আটার দিয়ে ওইখানে যেমন বাদাম সবসময়। তো ও তো আমি মানা করে না, করতে পারবে না, কারণ ও এখানে দেখা মায়ের ফালে দিয়ে কিছু করতে পারবে না, কার কাছে কমপ্লেন দেবে না, ওই ঘরটা মূলত আমাদেরই। তো বড় ভাই কতক্ষণ দেয় সে জায়গায়, তো ভালো কথা। আমরা ছোট বৃষ্টি একটা কাজ করলাম যে কিরে ভাই তো আজকে এই জায়গায় নাই, আমরা এক জায়গায় যাই, কোথায় কাজ করবে, কোথায় কাজ করবো, চল এক জায়গায়। ততক্ষণে আমাদের ওই যে বড় ভাইয়ের থেকে আরেকজন জুনিয়র একজন ছিল, সে আমার সাথে হোক ক্লোজ বন্ধু, তখন সে বললো আমরা এক কাজ কর, আমরা সিলেটে চলে যাই, আমরা কাজ করবো, একটা কিভাবে যাবো দেখা, তত টাকা নেই তো সমস্যা নেই, স্টেশন থেকে ট্রেন উঠবো, ট্রেন উঠতে সিলেট যায় নামবো, হ্যাঁ সমস্যা, আর বাকি টাকা আমি দেবো। তখন ওর একটা ফ্রেন্ড আসতো ওইখানে, আমি সিলেট জায়গার নাম বলে ট্রেনটা, জাফলনের মাঝামাঝি জায়গাটা, ট্রেনটা পরিবেশ খুব ভালো, খোলামেলা, চতুর্দিক দিয়ে জমি জমা, মানুষ খুব কম, যেখানে মনে করেন আমরা যেটা বলতে গেলে মানুষ ঘনবসতির মধ্যে আমরা কাজ করতে পারতাম না, কারণ মানুষ গ্রামের মানুষ যেমন থাকলে আমাদেরকে ধরে ভালো। তো ওইখানে যাই, যাওয়ার পরে কাজ করবো, সব প্রিপারেশন রেডি। তো কি কি হলো, ছোড়া ছিল আমাদের কাছে, মানে আমরা কিছু নিয়ে যাইনি, আমাদের কাছে শুধু তিনটা লাইট নিয়ে যাই, বিদেশি লাইট, তিনটা লাইট আমরা এগুলো ওই বড় ভাইয়ের বাইক থেকে আনানো, আর কিচ্ছু আমরা নেই না। তো ওইখান থেকে ছোড়া, গামদা আর চাইনিজ কোরাল আর করাত, তো গাছ কাটার জন্য আর কি। তো রাস্তার পাশে তো করি গেছে আছে, তো আমরা ওইখানে প্রথমেই আমরা তিনজন মিলে গাছটা কাটি, গাছটা অনেক মোটা, তো গাছটা কাটতে ফালাই। ততক্ষণ আমার কারোর প্রতি মায়া ছিল না মানুষের প্রতি, যে মানুষের জীবনটা কি আসলে চলে গেলে কি হবে। আমি মূলত ওই যে বললাম তো মুরগির একটা বাচ্চা মারতাম যেভাবে, মানুষের আমার এরকমই মনে হইতো। তো আমার ভিতরে কোনো মায়া মমতা আসলে ছিল না তখন, আমার কাছে দেওয়া হয়েছিল একটা সুরাল।
কি করলেন আপনারা গাছটা কেটে, কি করলেন
গাছটা কেটে? আমরা সাইডে রেখে দিই, আর রাখার পরে বলতেছে আমি আবার ওই আমার যে ফ্রেন্ড বলতেছে যে এদিক দেখি পুলিশের ঝামেলা কেমন, তেমন ঝামেলা নাই, এক ঘন্টা পর পর আসি ঠিক আছে একটা,
মানে এটা কি মেইন রোডের উপরে আপনারা রেখে দিয়েছেন গাছটা ফেলে?
এটা সিলেট টিকেট যাইতে যে জাফলন টিকেট যাইতে যে
রাস্তাটা, রাস্তা মানে আসলে টার্গেট হচ্ছে হলো যে কোনো একটা গাড়ি ধরবেন,
গাড়ি ধরবেন।
ওকে, কটার দিকে রাত, কটার দিকে এটা
আনুমানিক একটা
অর্থাৎ একটার দিকে এবং সিলেটের জৈন্তা জৈন্তা নামক স্থানে
তো মানে গাড়ি একটা আসতেছে প্রথম দেখলাম তো সে আর
কয়জন ছিলেন আপনারা
আমরা ছিলাম ছয়জন
ছয়জন ছয়জনের হাতে ছোড়া
ছোড়া ছিল একজন কাছে করাত ছিল আর চারজনের কাছে একটা লাইট ছিল মধ্যে আমরা তিনটে লাইট নিয়ে যাই ওরা একটা লাইটের ব্যবস্থা করি আমরা সুরটটা নিয়ে যাই
ওখানকার লোকাল কেউ ছিল সিলেটের
হ্যাঁ লোকাল ছিল এখানকার
ওকে
সেখানকার স্থানীয়
জি
বাট অনেক প্রভাবশালী তারপরে যদি ধরা পড়ে যায় কেয়ারফুল থাকা ভালো তো আমরা ওইভাবে কাজ করি কারণ জমি জমা দেখি আবার পানির সময় জিজ্ঞাসা করছি আগে পানি আছে কিনা দৌড়াইতে পারবো কিনা আচ্ছা ঠিক আছে ভালো তখন আমরা গাছটা ফেলাই গাছটা ফেলানোর পরে গাড়ি একটা আসে একটু পাথরের গাড়ি আসে ওখান থেকে পাথর গাড়িটা আসে থামে আমরা প্রথমে লাইট মারি লাইট গুলা ভালোইতেছি সে প্রথমে হচ্ছে পুলিশ পরে সামনে স্পিড বাড়ায় যখন আসছে তখন দেখে কি গাছ করানো কিছু করার নেই ব্রেক করলো ব্রেক এসে চিল্লাইতেছিল বাসও মানে অনেকভাবে তো আমরা বলছি লাইটটা নিবা লাইটটা নিবা
গাড়ির হেডলাইট
হেডলাইটটা নিবানোর জন্য কারণ হেডলাইটটা নিবানোর অর্থটা হলো যে দূর থেকে পুলিশের গাড়ি যদি যারা নাইট ডিউটি করে পুলিশ তারা বুঝতে পারবে না যে লাইট না নিবাইলে বুঝতে পারবে যেখানে ডাকাতি হতে নিশ্চয় কিছু হইতেছে গন্ডগোল চলে আসবে আর লাইটটা নিবাইলে কোনো দেখা যাবে না এখানে হয়তো নষ্ট হয়ে গেছে না কোনো কারণে বেড়া গেছে
আরেকটা গাড়ি যদি তৎক্ষণাৎ চলে আসে তাহলে কি করবেন
ওইটাকে ধরবো
দুটোকেই ধরবে
হ্যাঁ দুটোকে ধরবে বৃষ্টি আসলে বৃষ্টিকে ধরবো আমি নিয়ে চলে যেতাম এই জন্যই এখানে তখন বললাম যে তাড়াতাড়ি কর কি কি আছে সে বলতেছে আমাদের কিছু নেই আমি কিটা আমি রোহানি আমাদের কিছু নেই মোবাইলটা দে বলতে আমার একটা মোবাইল আছে আমি যোগাযোগ করতে হবে নাহলে আমার সর্বনাশ হয়ে যাবে তখন আমি একটু এক কল করে দিই ওটা ওকে আমি ঘোরা দিয়ে আঘাত করি প্রথমটা দিই দেওয়ার পরে ও খুব সাহসী ছিল মনে হয় লোকটা সে আমাকে দিতেছিল না মোবাইলটা দিয়ে সে দিতেছে না ওর হেল্পারকে দিয়ে দিচ্ছি কিন্তু ও দিতেছে না ওর হেল্পারে পাশে আরেকজন উঠছে দুই দিক আমরা দুজন উঠি আমি হচ্ছে ড্রাইভারের দিক দিয়ে ও উঠেছে হেল্পার দিক দিয়ে হেল্পার দিয়ে আমি হচ্ছে এটা ও দিয়ে দিচ্ছি তুই দেখ না কেন তাড়াতাড়ি কর তোর বাবাই আসবে আমি বলতেছি হ্যাঁ বললে ওকে আমি যে আঘাত করি তো একটা চিৎকার মারি আঘাত আমি আসলে করতে চাইছিলাম যে ওর যে ডান হাতটা আছে হাতের মাঝে গাড়িটা দিতে চাচ্ছিল
হাতের আর্মপিট যেটাকে বলে আলটিমেটলি
হ্যাঁ কিন্তু ওর গাড়িটা ওর বুকে ধরে লাগে সে একটা চিৎকার দিল চিৎকার দিয়ে সেটা আর কথা বললো না মোবাইলটা আমি ওর কাছ থেকে নিয়ে নিই হাত থেকে নিলাম তো ততক্ষণে পিছনে আরেকটা জিপ আসে তখন চিৎকার করে দৌড়ি তখন যেটা লক করা ছিল তখন ওই আমার যে ফ্রেন্ড ছিল সে ওইটাকে ভারী মারে লাঠি দিয়ে লাঠি বলতে কি লোহার পাইপ ছিল শক্ত হোক ওটাকে বাড়ি মারে তো সামনে গ্লাসটা বাঙিয়ে দেয় লক খুলে সেরা ওইখান থেকে ল্যাপটপ নিচ্ছে একটা
কারা কারা ছিল মনে আছে জিপটার মধ্যে কারা কারা ছিল
জিপটাতে একটা মহিলা ছিল আর পুরুষ ছিল একটা বাচ্চা ছিল আর ড্রাইভার ছিল
সাধারণত লং ড্রাইভে আমরা সাধারণত দেখে থাকি প্রিয় শ্রোতা এরকম অনেকে যেয়ে থাকেন তো আমরা ঠিক জানি না কারা কোন উদ্দেশ্যে গিয়েছিলেন তবে হতে পারে এরকম কোনো কিছু ওকে তারপর
তো এটা তো সিলেট নগর এলাকা তো তারা
অনেকে হয়তো বা ঘুরতে যায় হ্যাঁ
হ্যাঁ ঘুরতে যেতে হয়তো রাত্রে বেলা আসতেছিল বা এলাকাটা ভালো তো এরকম আমরা তো গেছি অনেক দূর থেকে হঠাৎ গেছি আমরা ওই এলাকা খুব শান্তিময় এলাকা কিছু হয় না নাকি ওদিকে সাধারণত তো পুলিশ হয়ে যাতে তো ওরা যাচ্ছিল তো আমরা ওইখান থেকে নিয়ে নিই তো তারপরে মারি আমরা অনেক ড্রাইভার কে তো মারি কিছু চর্তা খাদি বাড়ি দিই বলতে দেখ তোকে মারবো না বল ওকে মারার পর ওরা ভয় পায় তারপরে ওদের কাছ থেকে সেই ল্যাপটপটা নিয়ে নে মোবাইল ছিল হ্যাঁ দুইটা তো ওইগুলো আমরা নিয়ে নেই টাকা পয়সা ছিল কেমন মানে 5-7 হাজার টাকার মতো টাকা বেশি ছিল না আমরা টাকা গুলো নিয়ে আসি ওখান থেকে
ওকে
হ্যাঁ নিয়ে আসার পরে সকালবেলা ওইখান থেকে চলে আসি
মানে যেটা গাছটা ফেলেন সে গাছটা কি করলেন
ওইটা তো পরবর্তী পুলিশ এসে সরাবে কিন্তু আমাদের কোনো কিছু করার
মানে ভয় ফেলে রেখে আপনারা
আমরা যতক্ষণ আসি আমরা গতলে আমরা এসে পড়ছি
তারপর এরপরে জাহান্নামে যায় সব
জাহান্নামে যায় হ্যাঁ তো আমরা ওইখান থেকে চলে আসি চলে আসার পরে তো সকালবেলা ট্রেন আসে ওইখান থেকে থেকে আমাদের এখানে এলাকার উদ্দেশ্যে
কি পরিমাণ আপনারা অর্থ করি কি পরিমাণ সবকিছু পান এগুলো মিলিয়ে
আমরা স্বর্ণ পাইছিলাম কিছু আর মনে করেন টাকা পয়সা পাইছিলাম 24-25 হাজার টাকার মতো আর মোবাইল পাই 8টা আর একটা ল্যাপটপ
এগুলো আপনারা ভাগ বাটোয়ারা করেন
এগুলো আমরা ভাগ করি
সমান ভাগ
হ্যাঁ সমান ভাগ বলতে কি যে আর একটু মানে যে শ্রম দেয় বেশি সে একটু বেশি নেয় শ্রম বলতে কি বড় ভাই ও একটু বেশি নেয় আর কি
ওকে আপনার ভাগে কত টাকা এসেছিল
আমার ভাগে আমি তখন 3,000 টাকা পাইছিলাম একটা মোবাইল পাইছিলাম
ওকে ফার্স্ট টাইম আপনি ডাকাতি করলেন এবং আপনি কি জানেন যে এই লোকটাকে আপনি আঘাত করলেন ওর কি অবস্থা হয়েছিল
হ্যাঁ তো বলতেছি যে ট্রেনে উঠে আমরা আসলাম টিকিট কাটলাম ট্রেনে আসবো চলে তখন আমি সিলেট কুলাউড়া ওইদিকে আসার পরেই আমি শুনতে পারি ওই আমার ওইখানে ফ্রেন্ডে ফোন দেয় যে লোকটা ওই মেডিকেলে মারা গেল পুলিশে উদ্ধার করে নিয়ে যায় নেওয়ার পরে মারা গেল কি হইলো অনেক তদন্ত আমি করলো হয়তো ডাকাতি লোক ডাকাতি করে গেছে মানে এটা তো সোজা বুঝতেই পারে রাস্তা মানে কাজ পাইছে পুলিশ এসে এলাকার লোকজন আসলো আরো তো পুলিশও আসলো সবাইকে ডাকাইলো তো বলতেছে এই অবস্থা ডাকাতি এসে ডাকাতি আঘাত ডাকাতি আঘাতি মারা গেছে
প্রিয় শ্রোতার অত্যন্ত হৃদয় বিদারক, এবং একজন মানুষকে কিভাবে অপরাধ চক্রে জড়াচ্ছে এবং একজন মানুষ কিভাবে পরিণত শাসন এবং পারিবারিক গাইডেন্স পারফেক্টলি না পেলে কিভাবে সমাজে একজন অপরাধী হিসেবে বড় হয়ে ওঠে তার চিত্রের একেবারে প্রথম ধাপে রয়েছে আমরা। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক রাত 12:06 ফিরে এসে আমরা রবিনের কাছ থেকে রবিনের বাকি জীবনের অপরাধগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এখানে তুলে ধরব। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আর এই অনুষ্ঠানে যদি আপনি আপনার জীবনের অপরাধগুলো এসে স্বীকার করতে চান, এই অর্থে যে আপনার মতো অপরাধী, আপনার মতো ভুল এই সমাজে আর কেউ কখনো না করুক, কারণ অপরাধ করে ভালো থাকা যায় না, অপরাধের প্রায়শ্চিত্ত খুবই ভয়াবহ, তাহলে আপনি আমাদের এখানে আসতে পারেন। আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে টেক্সট করবেন, টেক্সট করতে হলে প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অথবা আপনি আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপর যাহা বলিব সত্য বলিব সম্পর্কে যে নির্দেশনা ওখানে দেয়া আছে সেই নির্দেশনা অনুসরণ করে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আপনার রেকর্ডটি শুনে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। প্রিয় শ্রোতা, ফিরে আসছি ঠিক রাত 12:06 আবারও রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
89.2
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
শ্রোতার সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, এবং এই যাহা বলিব সত্য বলিবতে আজকে নিজের জীবনের অপরাধ বোধ নিয়ে, নিজের জীবনের ভুলগুলো নিয়ে লাখো মানুষের মুখোমুখি হয়েছে রবিন। রবিনকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওকে, আমরা আবারও ফিরে যেতে চাই রবিনের কাছে। রবিন, যেখানটাতে আপনি বলছিলেন যে সিলেটের জয়েন্টটাতে গিয়ে ডাকাতি করলেন, মানুষটা আপনার ছুরিকাঘাতে নিহত হলো এবং আপনি ফিরে আসলেন আপনার জায়গাটিতে, তারপর?
ওখান দিয়ে চলে আসি, তো শোনার পরে একটু খারাপ লাগে নাই, তখন হাসতেছি যে মারা গেছে, বলছে ঠিক আছে মারা যাক না, মানে বুঝে দিকে গেছে দিকে, আমরা এটা নিয়ে মাথা ঘামায় লাভ নাই, আমরা কাজ করছি, আমরা টাকা পয়সা শেষ, চলে আসলাম। আসার পরে বাড়িতে জিজ্ঞেস করলো কোথায় ছিলি, আমি বলছি আমার ফ্রেন্ড এখানে গেছে, পেলি জন্য 2 দিন, আমি বলছি হ্যাঁ 2 দিন, তুই কি করবি, মানে সংসারে তো ঝামেলা আসছি আমাকে নিয়ে, এটা অহরহ হইতেছে, কি করতেছি না না করতেছি, হ্যাঁ এলাকার মানুষ বলতেছে ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে, কিছু একটা করেন, আমার বাবা বলতেছে যে বাড়িতে কেউ একটা নাই, যে ওকে দিয়ে দেবো কোথাও, আর কোথাও থাকেও না, এর মধ্যে আবার আমার বন্ধু আমার এখানে ঢাকাতে নিয়ে আসছিল, উনি আবার ব্যবসা করে, হ্যাঁ নিয়ে আসতে, আমি এখানে 2-3 দিন থেকে আবার চলে যাই ঢাকা, কেন আমাকে তখন মনে হচ্ছে যে ভেস্তে বাগান একটা আমার ভালো লাগবে না, আমার উনি এটাই দায়িত্ব হবো, ওইখানে আমার ভালো লাগবে, তো আচ্ছা ঠিক আছে আমি ওইখানে চলে যাই। আবার চলে যাওয়ার পরে তো আবার ওদের সাথে আবার মিশি, মিশতে মিশতে ওরা করছে কি, যে কাজ তো করতে হবে, বড় লোক হতে হবে, আচ্ছা ঠিক আছে এখন কি করবো, তো যে বোধ ছিল উনি ততক্ষণে টিটারেন ছিল, টিটারেন উনি কালকে আসবে, তো আমরা বলতেছি তাহলে এক কাজ করি, কি কাজ করবো, তো চলো এলাকায় যাই, এলাকায় যে বাইরে রাত্রে কি করবো, 3 জনের 3টা লাইট নিচ্ছি, তখন আমাদের এখানে আবার একটা লোক ছিল, ছেলেটা ছেলেটার নামে বলতে চাচ্ছি না, কারণ সে এখন বাইরে, সে খুব এক্সপার্ট ছিল মোটরসাইকেল চালানোর মধ্যে, তখন আমরা বললাম যে কাজ করে 3টা লাইট চলবো, কি করবো, যে ওর আবার কন্ট্যাক্ট ছিল মোটরসাইকেলে যে বিভিন্ন শোরুমে গাড়ি নিয়ে দিবে, তাই করে, তো ঠিক আছে চল উঠে যাবো, চল ফাড়ি উঠে যাই, মানে বাইরে উঠে যাই, মেন রুটে যাওয়ার দরকার নাই, আর তখন একজনকে দাঁড়া করে রাখলাম আমরা একটু দূরে, 1 মাইল দূরে, ওকে বলা হয়েছে যে এক কাজ করবি, পুলিশ যদি আসে তো আমাদেরকে ফোন করবি, বলবি, আর ভালো 2-3 জন থাকলে বলবি না, সাইকেল মধ্যে 3 জন থাকলে বলবি না, 2 জন থাকলে বলবি যে সে আসতেছে, হ্যাঁ ওকে দাঁড়া করে রেখে ঠিক আমরা বাজারে, আর আমরা বাজার থেকে একটু দূরে আমরা কাজ করি, একটু দূরে বলতে তাও আধা মাইল, আধা কিলো দূরে, তো ওকে বলবি যে তুই বলবি আর কি গাড়ি দেখবি, পালসার, এফজেড, ফেজার, হ্যাঁ এগুলো দেখা গেলো কি দিতে পারে ওখানে, তো আমাদেরকে 60,000 থেকে 70,000 টাকা করে দিই একটা গাড়ি, একটা গাড়ির দাম 2,500 টাকা, ওই গাড়িগুলো আমাদেরকে 60,000 থেকে 70,000 টাকা দেয়, নিয়ে দিতে পারলে তো দশটা মামলা ধরে সেরা মোবাইল সবাই রাখতাম, রাখে ওদেরকে বাঁধতাম। আর আমার লগে যেটা ছিল ওরা হোক একটু সেগার টাইপের ছিল, স্বাস্থ্যগত ভালো ছিল, ওরা শক্তিশালী ছিল, ওরা প্রথমে মারত। কারণ যে সুরা ছিল যে রামদাস ছিল ওরা একটা এমনি বই পাইত, মোটর দিলাম লাভ বেশি কথা বলি মায়ের, মানে মায়ের বলতে কি কানে এখানে একটা পুষ লাগাই বই পড়ে দিত, ওরকম কথা ওদেরকে আবার রশি নিতাম, সাথে রশি দিয়ে বাঁধতাম, মাইন্দা সেরা মোটর সাইকেলের চাবি দেয় চাবি নিয়ে ওই যে ছেলেটা ও চলে যেত অনেক দূরে, তো সে যায় সেরা আজকে যাবে কালকে আসবে সে টাকা টুকা নিয়ে। তাহলে এই কাজটা করতাম আমরা সন্ধ্যার সময়, বেশি একটা সময় না মানে সাতটা আটটা এরকম এর বিক্রি করতাম, ওদিন মানুষের চিন্তা করার পরে নিয়ে সেটা বিক্রি করি, বিক্রি করে টাকা নিয়ে আসে টাকাতে বাঘ পায় 10,000 টাকা, ভালোই তল্প বয়সে 10,000 টাকা দেখলাম অনেক খুশি লাগবে। তৎক্ষণাৎ জিন্স চলতেছে যে মদ বিয়ার তোমরা অনেক কিছুই খাই ঠিক আছে ফ্যান্সি হ্যাঁ সবকিছু করি, তো নিজের কাছে ভালোই লাগতেছে। তারপরে সে আবার বলতেছে এক কাজ করবো আমরা, মানে এখন তো মোটরসাইকেল চিন্তাই করছি তো আমরা আবার চলে যাই কোথায় মানে আমাদের এখান থেকে 2 কিলো দূরে ওইখানে তো উপজেলার কাছে, তো সেখানে যাই সেখানে যাই সেটা আমরা কি করব। তখন আবার আমি একটা গ্রুপ করলাম নিজে ওদেরকে বাদ দিয়ে, গ্রুপ করলাম বলতে কি একদিনের জন্য, হ্যাঁ অন্য এলাকাতে 3-4টা ছেলে নিয়ে আসলেন, নিয়ে এসে সেটা একটা ছেলের নাম বলি আমি, ওর নাম হচ্ছে ডলার, আসলে ওর নাম দিয়ে বললাম যে তোর বাইরে আছে, তো ওকে নিয়ে যাই আমরা একটা ব্যাগ নেই, ব্যাগের মধ্যে আমাদের কাছে চাবাডি আছে চেন স্কুল আছে ছোট ছোড়া আছে আমাদের কাছে, তখন আমাদের কথা এখানে একটা সিনজি ড্রাইভার আছে আমাদের কাছে।
আপনাদের টার্গেট কি ছিল?
সিনজিটা চিন্তাই করবো,
সিনজি চিন্তাই করবেন, হ্যাঁ
সিনজি চিন্তাই করবো,
চিন্তাই করে কোথায় সেল করবেন?
আমাদের ওইখানেই মোটরসাইকেল যেখানে সেল করা হয়
ওইখানেই।
ওরা বলতে সমস্যা নেই সিনজি চিন্তাই করতে আনতে পারলে 1,00,000 টাকা দিবা, ওটার লিডার ছিল একটা মহিলা যে রাখতেন, তো আমরা চিন্তাই করবো সিনজি। তো তারপরে আমি উঠলাম, উঠে বললাম যে মধ্যে যাবেন, হ্যাঁ যাবো, কত টাকা ভাড়া? কত টাকা? আমি আমরা 3 জন উঠলাম, উঠে সে গেলাম, তো যাই সেরা তো একটা জায়গা নিরিবিলি জায়গা দেখলাম না ঠিক আছে, বলতে একটু থামান কি করবেন, আমি কই যে আমার একটা ওই জিনিস পড়ে গেছে ঠিক আছে।
কয়জন ছিলেন আপনারা?
আমরা 4 জন,
4 জন একটা সিঙ্গিতে উঠেছেন,
4 জন
পিছনে তো 3 জনের বেশি বসা যায় না,
পিছনে 3 জন। আমাদের সিঙ্গিতে হচ্ছে কি মানে শহরের তো দেখলো কি সামনে বসা যায় না, আমাদের সামনে 2 জন বসা
বসা যায়, জি জি
সামনে 2 জন বসা যায়, তো আমরা 4 জন বসছি। তারপর বলছে একটু থামান, আরেকজন বলতেছে কি যে ওর গরিব পড়ে গেছে গা ছুটে পড়ে গেছে গা, আমি পস্তাবে আছে ঠিক আছে একটু ভাই একটু রাখেন, অনেক অনেক রাখছে। রাখার পরে আমি কথা বলছি ভাই থেকে আসছেন কি আসুক সে গাড়িটা কোন জায়গা, সে বলছে গাড়িটা এলো নিলাম রান্না করে, তো চিন্তা আমার তাকে ধরে দিই যেহেতু আমাদের পরিচিত না, তো ওই ঢলার পিছনে আসি আছে আমরা কুবাইতেছি উঠতেছি, মানে আমরা আবার উঠে গেছি ফাল দিয়ে উঠে সে আমরা ঘুরে আবার কুবাইতেছি, কিন্তু খুব অবস্থায় স্টেশনের কাছাকাছি চলে যাবে, চলে যাওয়ার পরে গাড়ি স্টার্টআপ ওই যে আমাদের সাথে ড্রাইভার ছিল সে ওকে ধরে ক্লাস যেটাকে বলে সেটাকে চাপ দিয়ে মানে বৈশা গাড়ি চলে যেত, ভুড়ি একটু বড় ছিল ভুড়ি সহ গাড়ি সে ওই যে ছেলেটা ঢলা সে গাছের উঠে গেছে মানুষ আসতে দিকে, সে ভাইয়া গাছের উঠে গেছে, তো মানুষ তো লাইট কাটতেছে লাইট দিতেছে,
আপনারা দাঁড়ান ওকে স্টেশনে গাড়িতে নিয়ে গেছে, একদম
স্টেশনে পৌঁছে নাই কাছাকাছি, মানে এখানে কয়েকটা বাড়ি আছে একটা মসজিদ আছে
চিলা স্টেশনের লোকজন চলে আসছে,
হ্যাঁ চলে আসে, তো আমরা ধরাধুরি করে আমরা তিন দিন নিতে পারিনি ঘটনাস্থল থেকে আমরা চলে যাই, তো চতুর্দিকে মানুষ আসতেছে, তখন ওই ছেলেটা আবার গাছে উঠে যায়,
মানে আপনার যে বন্ধুটা এখন বিদেশ আছে,
হ্যাঁ হ্যাঁ ও বন্ধু না ছোট ভাই
ওকে,
সে গাছে উঠে, গাছে ওঠার পরে তো লাইট টিপে মানুষে তখন ওকে ধরে ফেলে, ধরা পড়ার পরে তো পুলিশে ওকে নিয়ে যায় ধরে মায়ের দুপুর ওইখান থেকে, তো লোকটাকে হাসপাতাল নিয়ে যায়, লোকটা আবার ভালো রকমকে বেঁচে যায়, উড়ে নিয়ে সেটা মনে করে রিমান্ডে দেয়, রিমান্ড বলতে কি জিজ্ঞাসাবাদ করছে
ডলারকে,
হ্যাঁ ডলারকে, তো সে আবার আমাদের নাম বইলা দিছে, বইলা দেওয়ার পরে মামলা প্রথম মামলা, ততক্ষণও আমি কোনো জেল টেল খাটি নাই ধরা পড়ি নাই, প্রথম মামলা সিনজি চিন্তাই, এর মধ্যে আরেকটা মামলা হয়ে যায় প্রিপারেশন মামলা,
কি মামলা
প্রিপারেশন, হ্যাঁ প্রিপারেশন করছি এটা কাজটা করার জন্য, ওর থেকে জমানবন্দি নেওয়ার পরেই আমার নামে সিনতাইকারী মামলা আর প্রিপারেশন মামলা হয়, ততক্ষণে কি করবো আর মানে এলাকায় পুলিশ আসতেছে জানাজানি হয়ে গেছে সবাই,
আমার ফ্যামিলিও জানতো যে আপনি
সবাই জেনে গেছে, হ্যাঁ সবাই জেনে গেছে কি হয়েছে এগুলা কি করতেছে, তো আমার বাইক থেকে বাইরে দিচ্ছে দিছে, তো ততক্ষণে আমি ওই বন্ধুর বাইক থাকি মানে খাওয়া দাওয়া করি, তো ওরা বাড়িতে সে বিচার দিছে যে আমার ছেলেটা নষ্ট করতেছে, ওরাও আমাকে জায়গায় দেয় না, এটা আমি বলছি ঠিক আছে আমি কিছু করবো না, ওকে ঠিক আছে সমস্যা নাই, এখন তো তোমার জেল খাটতেই সমস্যা নাই জেল খাটবা, হ্যাঁ আমি ফুটে আনবো না, তো আসলে কি ততক্ষণ আমি লেখাপড়া ছেড়ে দিছি, তখন আমার বয়স 15-16। তো ঠিক আছে, এরকম ভাবে চললো, এলাকার সবাই জানলো কি হইলো, কে করলো কাজটা, সবাই মনে জানাজানি একটা হয়ে গেছে। হ্যাঁ বলছি, এমুকের ছেলে এরকম হয়ে গেছে, আর কি যে ব্যাপার, ভালো করো খারাপ হইলো, বাপের মানে কান কাটলো, এটা করলো ওটা করলো। তো বাবা বলতেছেন কালকে সকালে কিভাবে মুখ দেবো মানুষের কাছে যাই না, এরকম ওটাকে আমি করে বসে থাকবো, মানে বিভিন্ন কিছু। তো আমি বললাম যে ঠিক আছে আমি কিছু করবো না। তো বাবা আস্তে আস্তে মায়ের কমাইলিস আমার, কারণ আস্তে আস্তে বড় হয়েছি, শরীরে শক্তি আসছে, তখন মায়ের আস্তে আস্তে কমাই ফেলছে। তো ওরা আবার ওর বাবার আবার অনেক টাকা পয়সা ছিল, ক্ষমতাবান ছিল। তো ওরা মনে করেন থানা পুলিশ থেকে এমনি নেতাকর্তারে দেশেরা মনে করেন কিছু টাকা খাওয়ায় ওরা জামিনে বাইর করে ছিল। তো আসলে উনি বুঝে নাই, সে বুঝে নাই, সে মানে অন্য একটা ইয়ার দেশের ওকে রেল হয়েছে, ঠিক আছে, যে ওই ঘটনাস্থলে ভয় পায় গাছ উঠছিল, সে ঘটনা ওইখানে ছিল না, এরকম ভাবে একটা মানে জেরা করে কুর্তি খেয়া ওকে জামিন দিয়ে দেয় উকিল। তো ও চলে আসে, মামলা তো মামলা হয়ে গেছে, দুইটা মামলা অলরেডি আমার হয়ে গেছে, একটা চিন্তা একটা প্রিপারেশন। তো আমি এখন কি করবো, ঠিক আছে এখন আর ডাকাতি করা যাবে না, তো কি করবো। তখন ওই যে নেশা করতাম, ওরা বলতো এক কাজ করি, আমরা তো আর এই পথে থেকে লাভ নাই, আর তোমার থেকে লাভ নাই, যে তুমি অনেক মামলা খেয়েছো, তোমার ধরতে পারলে তো অনেক পানিশমেন্ট হইব, জেল হইতে পারে, তুমি তো আসো যাই, কোথায় যাবো, ইন্ডিয়া। তো আমাদের এখানে আবার আগরতলা টাকা আছে। তো তখন আবার দুর্গাপূজা মনে আছে আমার, দুর্গাপূজা হইতেছে, তো তখন আমরা কসবাড়ির যে মেইন গেট আমাদের এখানে, তখন আমরা ওইখান দিয়ে চলে যাই, বিএসএফ আছে ওইখানে, একটা বাবি আছে আমাদের পরিচিত। তো বাবিরে বললাম যে বাবি এই অবস্থা, আমরা এখানে যাবো একটু। বাবি বললো যে সমস্যা নাই আসো। তো বাবি বিএসএফ দেখছে, দেখে লাইন ক্লিয়ার পাইছে, আমাদেরকে সে ঢুকাই দিছে। আমরা তখন প্রথম আমি ইঞ্জিনের ভিতরে ঢুকি, তখন থেকেই ঢুকা শুরু হইলো। তো ঢুকে সেরা ভিতরে দাসের আমরা আগরতলা যাই পড়ছি, ওই পেটে সেরে আমরা একটু ওইখানে আবার আমার এক ফ্রেন্ডের বন্ধুর বাড়ি আছে, ওইখানে হিন্দু, নাম ছিল মিটন, মিটন আমার ওখানে থাকতো। তো সে আমাদেরকে দেখে অনেক খুশি, রাত্রে ব্যবস্থা করলো, বলতে বিশ্বাসে তোকে মাল খাওয়াবো, কত খাবি। তো সে কোন চিনি মধ্যে ভাঙছে, ভাঙিয়ে বসছে, গ্লাস দিছে, তিনজনের কাছে তিনটা খাইতেছি। এখান থেকে আসলাম, ওইখানে মূলত আমার যার উদ্দেশ্য হলো আমি কিভাবে পাচার করতে পারবো মাদক, মদ গাঁজা ইয়াবা এগুলা পাচার করার জন্য লাইন করবো একটা। তো বললো সমস্যা নাই, তুই করলে এদের সাথে হাত রাখ। তো দুই তিনজনের সাথে আমার কথাবার্তা হয়েছে, তো আমি চলে আসি এখান থেকে। তো ওরা বলতেছে সমস্যা নাই, তুমি তো টাকা দিতে পারবা, টাকা দিলে আমরা ব্যবসা করবো, ঠিক আছে, আমরা এই মাল ডাকাতে চালান করবো। কিভাবে? তো সমস্যা নাই, আমরা গাড়ি দিয়ে চালান করবো, আমরা ড্রাইভারের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে। আচ্ছা ঠিক আছে, আমার তো টাকা নাই, আমি তুলে তোমাদের মাল এপার তিপার এনে দেবো। আচ্ছা ঠিক আছে, বলে এবার তিপার না, তুমি ওইখানে একটা বট গাছ আছে, বলতে ওই বট গাছটার কাছে গেছি, তুমি নিয়ে যাবা, তোমার যেহেতু সাইকেল আছে, সাইকেল দিয়ে তুমি ওইটা নিয়ে যাবা। আমি আচ্ছা ঠিক আছে। তো পরে সাইকেল দিয়ে আমি মাল টানা শুরু করলাম। আমাকে এক কেজ বিয়ার আর সাথে ফেন্সি রেট থাকবে, ওগুলোর থেকে আমাকে প্রতি টিপে 500 টাকা দেওয়া হবে আমার। আমি বলি ঠিক আছে। তো ভালোই ব্যবসা করতেছি মাস ধরে।
কোথা থেকে কোথায় নিয়ে আসতেন?
আমি ইন্ডিয়ার ঠিক বেশি থাকতো। তো আমি আবার ওইখানে ওই দিক দিয়ে আনতাম, আবার ওই হাতে ব্যাগ থাকতো অনেক সময়, বড় ব্যাগ ব্যাগ দিয়ে নিয়ে আসতাম।
আপনি কি বর্ডার ক্রস করতেন?
হ্যাঁ, বর্ডার ক্রস করতাম।
আপনাকে ধরতো না?
চোরাই ভাবে পাইপ দিয়ে ঢুকতাম অনেক সময়। দেখা গেলো কি, আমাদের সাথে যে লুক ছিল, ওরা ওই যে কাঁটাতার যে বেড়াটা ছিল, এটা একটু ঝুলিয়া পরে থাকতো, তো ভাঁস দিয়ে দুই পাশের থেকে ভাঁস দিয়ে আলগি দিত, আলগি দেওয়ার পর আমি নিচে ঢুকতাম, সাইকেল নিয়ে মানে ঘোরাঘুরি করতো। তো সত্যি বলতে কি, অনেক দৌড়ান ফিরছি, ওই যে ভাবির হাজবেন্ড সে একবার ধরা অবস্থা ভাবির সামনেই, আমরা আমি ঢুকতেছি তার কারণে বেড়াটা দিয়ে, দুইজনে মানে দুজন বললো কি একজনই আলগি দিচ্ছে বাসটা, এভাবে আলগি দিচ্ছে তার কারণে। তো আমি ঢুকতেছি, অর্ধেকটা ঢুকে গেছি ভিতরে, মানে এখন আরই ওইখানে যাবো, ওই পারে যাবো, এর মধ্যে দুই দিক থেকে দুটো বিএসএফ দৌড়ে আসতেছে, এত স্পিডে দৌড়ে যাচ্ছে। তো আমি আবার ঠিক ব্যাক করি, ব্যাক করে বাংলাদেশের দিকে চলে আসি। মানে আমার মানে জিনিসটা ছিল কি, যাতে গুলি করলে গুলি না লাগে, আমি মানে তাওরায় তোরে হাঁটতেছি, মানে ধরাইতেছি এই পাশ ওই পাশ করে, হ্যাঁ, যাতে গুলিটা আমার না লাগে। ওরা গুলি করে মূলত, তখন আবার দেখলাম ওই যে বাবির হাজবেন্ড, ও কিন্তু ভিতরে বেড়ার ভিতরে, তো সে দৌড়ে চলে যায়, ঠিক আছে, দৌড়ে চলার পরে ওরা ধরে ফেলা, দৌড়ে আমি দূর থেকে দেখতেছি এবার এসে যে পুরো মারতেছে, পাঁচতেছে ফেলাই আর বাড়ি করছে। তো আমি বলতেছি বাবি আপনি সঙ্গে তো ধরে লেছি, এখন কি করবেন? ও সমস্যা নাই, ও তো সবকিছু কাগজপত্র আছে, ওর ক্যাম্পে নিয়ে যাবে, এখন ক্যাম্পে নিয়ে আমি 10 মিনিট পরে আবার ছেড়ে দিব। আমরা তো ঠিক আছে বাদ। তো এবার করতে করতে হঠাৎ করে একটা পারির সাথে আমার গন্ডগোল হয়। হ্যাঁ, আমি এবার কাজ করবো না, সমস্যা তোমরা কাজ করবো না, তোর আগারে গিয়ে তো আমি ওই ওদের মাল মানে কেসিতে বাইঙ্গা একটা বিয়ার খাইয়া ফেলি, 9000 একটা বিয়ার আমি খাই। কারণ যেহেতু এখানে পুলিশের কোন ঝামেলা নেই, আমাকে যে কেউ এখানে আটকাবে ওরকম কেউ নাই আমার। তো পুলিশের সময় আমাকে ধরে এবং ড্রেস আপ করে না, সিভিল বেশ আসে, আমি বুঝতে পারি না। তোরা দুইজন দেখেছি জমি দিয়ে আসতেছি ভদ্রলোকের মতো, আর একজন মানে সামনে দিয়ে আসতে আসে আমাকে কলারও ধরে, সেগুলো কি আরেকজন আসছে সে পিছিয়ে আমারে ঠিক প্যান্টের বেল্টে ধরে আমাকে ধরে চেক করো, চেক করে তো হাতে নাতে পাইল গেলে নিয়ে গেল। কি হইলো, চিল্লা চিল্লি লাগলো বাড়িতে কি হচ্ছে, এরকম হচ্ছে সেরকম হচ্ছে, ঠিক আছে কি হবে, তখন আর কি করার আছে। তো জেলে ছিলাম আসলে কি
প্রথম আপনাকে জেলে নিয়ে গেল, কোন জেলে ছিলেন আপনি?
আমি ব্রাহ্মণবাড়িয়া। এখন কেসে আসলা তো ওইখানে দেখলাম একটা জিনিস যে মেয়েদের সাথে যদি র‍্যাপ করে যায় ওদেরকে বারে ওরা একটু ঘৃণা করে, যারা কই দিয়ে আছে। তা আমাকে বললো বাহ সাবাস, অল্প বয়সে এরকম কাজ করে আসতো ভালো। তো আমাকে মানে বলতেছে বাড়িতে কেউ আছে বা এখানে, আমি একটা জিনিস আমার ভালো লাগছে যে আমি যাইয়া আমার এক বড় ভাইকে দেখি কেনে, অনেকদিন যাবৎ ছিল, ওকে সবাই আসলে ডাকতো কি মেজর নামে, ও ডাকাতি মেজরে ছিল, মেজর নাম দেওয়া ছিল পুলিশেই, ওকে সবাই মাজুর মাজুর ডাকতো, একটা হাত চিকন ছিল একটা মোটা ছিল, মাজুর মাজুর ডাকতে একটা সময় ওর নাম ছুটি মেজর, সবাই ওকে মেজর নামে চিনে। উড়ে গেলাম, তুই এরকম হয়ে গেলি এমন আসতে, ঠিক আছে। তো আমার তো অনেক সাহস বেড়ে গেছে জেলখানা থেকে। তো জেলা সাহেবের সাথে আবার মনে করেন ওর সম্পর্ক একটু ভালো ছিল, ওকে ভালো খানা দিত, এক্সট্রা ইয়াতে রাখতো, টিফিনে রাখতো, ওরে হ্যাঁ থাকতো এখানে। তো একসাথে কি ওখানে রাজনীতির মতো থাকতো, সবাই কথা শুনতো, সকালবেলা নাস্তা দিত, পরোটা দিয়ে মরে, আর আমাদেরকে মনে করেন রুটি দিত একটা কি এরকম আর কি। তো দুপুরবেলা ভাত খাওয়াইতো, ডাল দিত, তরকারি দিত, কি সবজি দিত অল্প অল্প করে, সাপ্তাহিক দিন মাংস খাওয়াইতো।
রাতে ঘুমের জায়গাটা কেমন ছিল?
রাতে ঘুমের জায়গাটা একজন এখন দিতেছে না, চিপা চিপি করে ঘুমাইতে হয়। তো টাকা দিলে বাড়ির থেকে আসতো, টাকা দিয়ে দিত, টাকা দিলে সে সিট দিত আমাকে, তাও মানে একটাই থেকে শুতে হইতো।
কত বছর বয়সে আপনি জেলে গেলেন মনে আছে?
17
বছর বয়সে। জেল কোড অনুযায়ী আপনি তখন কিশোর।
তো ওই যে ভাই ছিল সেবা আমার দু তিন দিন খুব কান্না পাইতে ছিল দু তিন দিন, ওই ভাই আবার আমাদের জায়গাটা করে দেয় যে মেজর, ও আমাকে জায়গা করে দেয়, আমি ঘুমাই ভালোভাবে, ও নাস্তা রাস্তা সবকিছু করে দেয়। তো এক পর্যায়ে হয়েছে কি আমার বাড়ির থেকে টাকা দিয়ে যায়, তারপর আমাকে ভালো চিন্তা হয় ঘুমানোর জন্য, শোয়ার জন্য। তো আসলে কি অনেক খারাপ লাগছে যে যে জেলখানা হয়েছে এরকম একটা খারাপ জায়গা যেখানে শুক্রবারে নামাজটা কিন্তু হয় না, বিছানা ঠিক নাই, টয়লেট মানে অনেক কিছু খারাপ যেটা বলতেছি আর কি। তো ওইখানে আমি থাকি, আমার কুড়ে পাড়াই, কুটে বানানোর পরে কোটা বাদায়
আপনার বাবার সঙ্গে দেখা হয়? জেলে থাকা অবস্থায়
না, বাবা জানাই, আমার আত্মীয় স্বজন দ্বারা ছিল, মোটামুটি ওরা গিয়ে দেখা করছে, দেখার সমস্যা না, চিন্তা করিস না, আমাকে সান্ত্বনা দেয়। পরে কোটে নিয়ে যায় আমাকে, রবিবার ছিল, আমাকে কোটে নিয়ে যায়, নিয়ে সেরা কোটে দাঁড়া করাই, দাঁড়া করে দাঁড়া টাড়া করলো, করার পরে আমাকে আবার জেলে পাঠায়। পাঠানোর পরে তারপরে আমাকে হ্যাঁ জামিন করা হয় এখান থেকে, জামিন করানোর পরে আমাকে ওই যে আগে দুটো মামলা ছিল আমাকে আবার জেল গেটে আটকে ফেলি, দেখে যে ওনার দুটো মামলা আছে। আমি ওইটা 17 দিনের মাথায় না 18 দিনের মাথায় যেন আমি জামিনটা পাই, ওই মামলার জন্য কি করতে হবে, তো পুলিশের সাথে বুঝলো যে টাকা লাগবে অনেক কিছু। তো পরে আমাকে মানে আমি তো এখনো পুরোপুরি বুঝতেছি না, হ্যাঁ দশটি বোঝানো হলো যে সে তো পুরোপুরি সাবালক হয় নাই, হয়তো বসতে ঠিক হয়ে যাবে। তো উনি ঠিক আছে আমাকে একজন ছোট মানুষ দেখিয়া আমাকে সে দয়া করে বলতে কি আমাকে জামিন দেয়। তো আমি একে একে দুইটা মামলা থেকে জামিন পাই, আমার এই চিন্তায় মামলাটা ওইটা আমি হাজিরা দিতে হবে আমাকে। তো আমি হাজিরা দিই, এক মাস পর দু তিনটি হাজিরা দরকার আমি আর দিই না।
তখন কি আপনি বাড়িতেই থাকতেন?
তখন বাড়িতেই থাকতাম।
বাবা মা কি আচরণ করতো আপনার সঙ্গে?
হ্যাঁ এটা তো না বলার মতো করতাম, তো আমি মানে খুব অবুজের মতো বসে থাকতাম, আমি কিছু করতাম না, কিছু করতাম না, আমি মানে বাড়িতেই থাকতাম বেশিক্ষণ সময়। তখন আমার নেশা গেল আমার সিডি টিভি দেখার প্রতি,
সিডি এবং টেলিভিশন
এটা দেখতাম।
তো কি দেখতেন আপনি?
এ তো বন্ধু বান্ধব নিয়ে আসতো, বিভিন্ন ক্যাসেট নিয়ে আসতো, খারাপ ক্যাসেট নিয়ে আসতো, ওইগুলোই দেখতাম বেশি। ওগুলো দেখার জন্য আমাদের বাড়িতে আমাকে একটা কাপড় বাড়ি করে 8টার পরে আমি ঘর থেকে বেরোনো নিষেধ আমার বাবা। তো আমাকে রাখা হয় আমার দেখে আমার দেখে সেরে আবার বিশ্বাস দিয়ে থাকা বন্ধ ওই ঘরে থাকবো, তখন আমি না থাকবো এই ঘরে, ঠিক আছে, এটা করবো ওইটা করবো, আমি একা থাকবো না, তো আমি এখানে থাকি। আচ্ছা ঠিক আছে থাকবো, সমস্যা নাই, কিন্তু কোথাও যাইও না। আমার মা বলল, কারণ ভালো না, তুমি তো দেখছোই হ্যাঁ যে শত্রুর তো অভাব নাই, হ্যাঁ আরো মনে করো ইয়া করতে চাইবে, তোমাকে খারাপ বানাতে চাইবে সবাই, তুমি তো দেখতে এসে এলাকার অবস্থা ভালো না, মানে একটু বিপদে বলে আর বিপদ দিয়ে দিই মানুষে। তো আচ্ছা ঠিক আছে, তখন আমি তেমন একটা বুঝের হয় নাই, তো যেটা হয়েছিল সিসিটিভি দেখতাম এর মধ্যে, ওই যে আবার এটা আবার বাদ দিয়ে দিই মাঝখান দিয়ে, কিন্তু ডাকাতি যে পেশা না ওইটা রয়ে গেছে। তখন ওই যে বস বড় ভাই ছিল এলাকায় আসে,
কি নাম ছিল আপনার লিডার?
লিডার ওর নাম ছিল সম্রাট। তো ও তেমন লম্বা ছিল না, খাটো ছিল, দেখতে তো ভালো ছিল।
ও আপনার বস ছিল?
হ্যাঁ, ও আমার না শুধু সবারই বস ছিল,
ওই আপনাকে লাইনে নিয়ে আসছে।
হ্যাঁ, ও আমি আরেকজনের লাইনে ধরে হাত ধরে যাই, কিন্তু ও ছিল বস। ওই গড়টাতে আমরা মূলত ইয়াবা টিয়াবা এর মধ্যে কিন্তু আমার কন্টিনিউ এগুলো খাবার চলতেছে, আমার দুদিন ভাত না খেলে চলবে, কিন্তু আমার এগুলো না খেলে চলবে না।
এই টাকাগুলো কোথেকে আসছে?
পানি সারে দিতাম, আমি খেতে পারতাম, এতটা সবাই হাসতো নিয়ে। আবার টাকা গুলো না থাকতো তখন বাংলা খেতাম, আমাদের ওইখানে একটা দেশি পাড়া আছে, ওইখানে এরা নিজেরা বাংলা মুখ করে করে, তো ওইখানে প্রায় সময় বাংলা মুখ খেতাম, এরা পূজা করতো, গান বাজনা করতো, ওদেরকে নাচতাম। তো একদিন হঠাৎ দেখলাম কি ও মানে বৌরে মারতেছে, ঠিক আছে আমার, আমি যাই ওকে আবার মারি ফিরে, ও মাতাল আমিও মাতাল, ও ঘর থেকে বিরাট বিরাট রামদানি আসলো, আমি করে কি সামনে একটা খোটা ছিল ওইটা ভাঙি, ভাঙি ওকে দৌড়ান দিত, সবাই ফিরে ফিরে দেয় মানে ঠিক আছে বাবা যা হোগা এটা এটা, আমি ওপরে গালাগালি করে চলে আসলো। তো একজন বললো যে ওরা এরকমই 24 ঘন্টা মাল খাইবো আর বৌরে পিটাইবো, ঠিক আছে সেখানে চলে আসি। তো এবার খাই যাচ্ছে ওই বড় ভাইটা আবার মাঝখানটা একটু ঝামেলায় পড়লো, কি আমাদের যে বস সম্রাট, তো সে একটু মেয়েদের প্রতি লোভ ছিল একটু বেশি, নারী লোভী ছিল, কেমন ছিল আমি বলি যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ওরা কথা বলতেছে এক জায়গায় দাঁড়ায় নীরবে, হ্যাঁ তো এখানে ফিটিং দিত, মানে ফিটিং বাদ ছিল বেশি একটা।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেঁচে গেছে, আমরা দেখলাম যে রবিন এখন কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে এবং আরো একবার সে তার এমন একজন বন্ধুর খপ্পরে পড়ছে যে কিনা এই লাইনে ওস্তাদ। আমরা ফিরে আসতে চাই ঠিক 4 মিনিট বিজ্ঞাপন বিরতির পর। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, সাউন্ড এডিটর মঞ্জু, সুমন, এবং সঙ্গে রয়েছে রাজু ও মৌসুমী। এই মেম্বার যারা রয়েছেন তারা বিহাইন্ড দ্য স্ক্রিন, আমরা বলে থাকি তাদেরকে, আপনারা আসলে এরকম ভাবে সরাসরি শুনতে পান না, কিন্তু তারা এই টিমের সমস্ত কাজের ব্যাপারে তারা জড়িত থাকে। আমরা ফিরে যেতে চাই রবিনের কাছে, তবে তার আগে বলছি আমরা এই পর্যায়ে আপনাকে একটি SMS পোলের মুখোমুখি করতে চাই। আপনারা যদি মনে করেন রবিন এতক্ষণ ধরে যা বলেছে তা সত্য, আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, তাহলে আপনি লিখবেন ইয়েস, এবং আপনি যদি মনে করেন যে ও যা বলছে তা সত্য নয় তাহলে আপনি লিখবেন নো। SMS করার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস
অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে ঝটপট 2221 নম্বরে। এসএমএস পোল খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভোট করতে থাকুন। একটু পরে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব এসএমএস পোলের রেজাল্ট। আর আমরা আবারও ফিরে যাচ্ছি রবিনের কাছে। রবিন, তারপর
তো ওই যে
সম্রাট
সম্রাট সেলিমের কথা বললেন,
ফিটিং
দিত বলতে কি আমাদেরকে খবর দিত, ও ধরতো ফিটিং দিত, আর ওই ছেলেটাকে মেয়েরা তারাই দিত, মেয়েটাকে নিয়ে আসতো ওর যে ওই যে দিঘির পার যে ঘরটা ছিল ওই ঘরে মুখে আনতো এনেছিল। কিন্তু একটা এলাকায় মেম্বার আছে, চেয়ারম্যান আছে, সবাই আসতো, সবার সাথে লোকও আসতো, ওর বিরুদ্ধে কেউ অভিযোগ করতো না, সমস্যা কারণ জানে মারবে, কারণ তিনি তো ঘুরে দেয় চেয়ারম্যানে মারতো, মেম্বারে মারতো, আর মনে করেন মানে অবৈধ গালাগালি করতো, যে বাড়ির দিকে যাইতো গালাগালি করতো, মদ খেয়ে যাইতো গালাগালি করতো, তো কেউ কিছু বলতো না। এলাকার মানুষ এক হিসাবে মানে অতিষ্ঠ হয়ে গেছে, কেউ জানতো না তো মানে অশ্লীল। তবে আবার নিজের এলাকাটা কম করে করেই না, ধরতে গেলে পাশে দুটি এলাকা ছিল ওই এলাকা দুটি বেশি করতো। যেমন এলাকার যদি কোনো ডাকাতি করতো তো মোবাইল টোবাইল যদি নিত আশপাশে চার পাঁচটা এলাকা থেকে, মোবাইল নিতে সবাই তো চিনি। আমরা যখন কাজটা করতাম ডাকাতি করতাম তখন আমার মুখে কাপড় বান্ধা ছিল আমাদের, ঠিক আছে, আর ও কাপড় বানতো না, সাইডে দাঁড়াই থাকতো, তো ও ছাড়া তো কেউ করবে না যেহেতু এদিকে হইলে। তো আমরা দু এলাকার লোক থেকে মোবাইল টোবাইল নিতাম, বা আশেপাশে দু তিনটে এলাকাতে আছে আমাদের পরিচিত মোবাইল টোবাইল নিলে তো ওর কাছে ফোন দেওয়া হইতো, ভাই আমাদের তুমি সারানো গেছে, ঠিক আছে আমাদের দিয়ে দেন, কথা ঠিক আছে, কি কি মোবাইল ছিল নাম বলো বা কি কি ছিল বলো, তো ও দিয়ে দিত আবার মানে চিনা জানা, কিন্তু ওরা নাম বলতো না আমাদের, ওরা শুধু গোপনে নিয়ে যায় কিন্তু তাদের প্রকাশ করো না যে চিনি। ওর কথা ছিল অনেকের কাছে যে আমরা যখন দেখবো আমাদেরকে তখন সরিচ্ছে দিয়ে দিবার, আচ্ছা ঠিক আছে দিয়ে দিত। ওই যে মেয়েটাকে দেখলো ধরে আনলো আনে সে নির্যাতন করলো অনেকদিন, ঠিক আছে চার দিন আটকে রাখছে মেয়েটাকে, আটকে রেখে মেয়েটাকে সারে, তারপরে মেয়েটা অনেকের কাছে বিচার দিয়ে দেয়, মানে অনেকের কাছে বলতে কি সে আল্লাহ আল্লাহ কেউ বিচার না করতে পারলে তোর বিষয় আল্লাহ করবে, করে মেয়েটাকে আঘাত করে সে আমাদের সামনে তো মেয়েটা চলে যায়। চলে যাওয়ার পরে ছেলেটা তখন খুঁজ খবর নেই, পাশে একটা এলাকা ছিল ছোট্ট এলাকাটা, কয়েকটা বাড়ি ঘর নিয়ে একটা এলাকা, ওইটা আবার আসতে আমাদের এলাকা বাড়ির পাশ দিয়ে আসতে হতো, এই জন্য আমরা প্রভাব বিস্ফোরিত করতো ওই এলাকাতে, অপ্রাসী অপ্রাসী করতো যে মার সামনে মেয়েকে দর্শন করতো। হ্যাঁ কোনো কথা নেই, বেশি বেশি করলে ওই শাড়ি কিনলে আম গাছে জোলাই দিবে, সেই কোনো গাছ করে জোলাই দিবে, মারতো লাইক দিত কোনো ব্যাধা পাচ্ছে না। কিন্তু মায়ের
এলাকা এটা,
এটা হলো ব্রাহ্মণবাড়ি,
ব্রাহ্মণবাড়ির কোন জায়গাতে কষবাতে,
তো সে এগুলো করতো, এগুলো করার ক্ষেত্রে তো মানুষ তো এটা বুঝতে পারতেছে যে আরে সে তো আগে কত ডাকাত ইয়া ছিল না, এখন তো মেয়েদের প্রতি নজর একটু বাইরে গেছে, কি করা যায়। তো এলাকার পুলিশ টুলিশ মানে ওসি একাধিকবার এসে মিটিং করে গেছে যে দেখেন আপনার এলাকার লোক যদি আপনার ধরে না দেন তো আমরা কিভাবে ধরবো, আপনি সহযোগিতা করেন আমাদেরকে, আমরা তো কিছু ধরতে পারবো না। তো এলাকার লোকজন বললো দেখেন আমরা তো পারি না, এই অবস্থা আমাদেরকে মারধর করে, তো আচ্ছা ঠিক আছে কোয়া, ওরা গোপন ভাবে মানে আলোচনা অনেক আগের থেকেই, তো আলোচনা এভাবে হয় নাই, তো ও ওই যে এলাকার রাজা দাসীরা একটা মানে ছেলে বিদেশে, ও শুধু ভাই ছোট একটা আর বোন আর ওর যে ওয়াইফ থাকে, বাবাও আছে বাইরের থেকে, ওই ওর মা ছিল না আবার মা মারা গেছে, তো থাকাকালীন ও যা ওই বাড়িতে ভবানীকে ওর ভালো লাগে যে বউটা ছিল ভালো লাগে, তো যাওয়ার পরে বাপু বাড়িতে ছিল বলতেছে কিরে আসতেন আপনি, হ্যাঁ বলতেছে যে তোমার তো পুত্র বোন আমার ভালো লাগতো না দিন ধরে, ঠিক আছে তোমরা বাইরে দাঁড়াও চার বসলে কথা বলি দরকার লাগে, থাপড়াইতেছে কিছু করতেছে কাঁদানো মেয়ে ও চিৎকার করছে, হ্যাঁ মেয়ের গলাটা শিখতে মানে হামসাটা মানে অনেক কিছু দেখা যাবে মেয়ের, ঠিক আছে মামলা করলে যাবার পরে ওদেরকে মানে সব শেষ করে ফেলবে, উনার পরে ওর লোকজনে মারবে। তো
বাংলা সিনেমার কাহিনীকে হার মানাচ্ছে
না, আমি যেটা বলছি আসলে চল্লিশ শব্দ সত্য কথা,
জি জি নিশ্চয়ই বলুন
এটা সত্য, কারণ তারপরে প্রায় কিন্তু করবেও,
আচ্ছা আমরা দেখি না সামনে দিকে কি হয় তারপর।
তো সে এটা করলো, করার দরজা আটকে আটকে সেরা ওই যে শাড়ি পুরনো ছিল শাড়িগুলো আইনে সেরা পুষ্পিত এটাতে ফালাই দিস, হ্যাঁ কুকুর ছিল পাশে এটাতে ফালাই দিস, ফালাই দেওয়ার পরে আর কি হবে, ঠিক আছে ওরা কান্নাকাটি করলো, এলাকার লোকজন জানলো মানে অনেক নিন্দা প্রকাশ করলো কি আর করার কি করার নেই, তো ও আবার ওই ইন্ডিয়া থেকে ওষুধ আনতো মানে এটা কি তরকারি সাথে খাওয়াইলে ওইটাও আবার আনতো অনেকদিন ধরে ব্যবহার করতো এটা, তো ওই বাড়িতে যে ওদের আপন লোক ওদেরকেও হাতে নিত মেয়ে সেরা বলতো এই অবস্থা এটা আজকে তরকারির সাথে মিশাই দিব বা ভাতের সাথে মিশাই দিত, তো মিশাই দিত, এটা মিশানোর উদ্দেশ্য হলো মানে একদম আপনি দরজা ভাঙ্গে ঢুকে তাহলে কেউ বুঝতে পারবে না মানে ঘুমের মানুষ তেমনি মরা আর মরে থাকবে এরকম ভাবে,
এইভাবে ও রেপ করতো
এরকম ভাবে, এরকম ভাবে করার পরও আমরা একদিন একবার চাই,
ওর সাগ্রেট ছিলেন আপনি,
হ্যাঁ ওর সাগ্রেট ছিলেন, তো যাই তো যাওয়ার পরে
যাই মানে হচ্ছে আপনি এবং ও আরো সাথে লোকজন ছিল,
আরো সাথে লোকজন ছিল,
আমরা বাইরে দাঁড়িয়ে থাকতেন ও কাজ করতো
না, আমরা সবাই গড়ে ঢুকতাম, আমরা তারপর সবাই ঢুকতাম,
মানে সিরিয়ালি আপনারা সবাই সব কাজ করতাম,
সবাই ঢুকতাম, বিদেশে কি কি আছে সব লইতাম, লই সেটা আশা পাতাম, এটা একটু বেশি দূরে করতাম, তবে এলাকার মধ্যে ও একদম পোস্ট থেকে একটা মেয়ের সাথে মানে ঘরে ঢুকি, ঠিক আছে, মেয়েটা আছে ওর দুটো বাচ্চা আছে, সামনে ব্যবসা করে যেটা আমি থাকি, তো ওই বাড়িতে ঢুকে বিকাশের তরকারি সাথে খাওয়াই দেয় ওরই এক ব্যবহার দিয়া খাওয়া করে ও ঢুকে, তো মূলত পরে জানতে পারলাম মহিলা ওইখানে একদিন একটা লোক সেনাবাহিনীর চাকরি করেছিল, সে রাত্রেবেলা আসতেছিল, ওর কাছ থেকে মোবাইল মানে সব টাকা পয়সা দেওয়া ছিল, সুন্দর হাতে টাকা করে ওরে বাইরে বিচার দিয়ে গেছে, এসে
This track was downloaded from fusionbd.com.
ধরায় পালাইল চলে গেল, তো ওর শুধু একটা মেয়ের সাথে সম্পর্ক ভালো ছিল, ওই যে পুষ্প বিক্রি করার দায়িত্ব ওই গড়টার পাশেই মূলত একটা বাড়ি ছিল, ওই বাড়িতে একটা মহিলার সাথে স্বামী থাকতো বিদেশ, ওই মহিলার সাথে রিলেশন ভালো ছিল, ওইখানে প্রায় সময় দায়িত্ব আমরা তো ছোট করতে আসতাম প্রায়ই, কেউ যাইতো ওই বাড়িতে যে আড্ডাটা মারতো মহিলার সাথে, কি কি করতো আবার আমাদেরকে বলতো, মানে ওর সাথে ভালো ফিজিক্যাল রিলেশন হয় সব কিছু হয়, তো তোরা কিন্তু বলিস না বা কেউ বলে কিনা ওকে চেক দা রাখবি, ঠিক আছে, তো মহিলা কি করবো আর মহিলার সাথে এসে ভালো সম্পর্ক, তো একদিন চেয়ারম্যান আর ওই যে এলাকা সেনাবাহিনী চাকরি করতো ওকে মোবাইলটাকে নিয়ে গেছে, ওরা অনেক ক্ষিপে গেছে, আপনারা বিচার করবেন এলাকার সব মন্তব্য, বিচার না করলে আমরা বিচার আমরা করবো, আমরা এটা দেখার আছে বললে যাওয়া গেল, যাওয়ার পরে একদিন বিকেল বেলা তখন আমি বাইরে থেকে একটু দূরে আমি একটু কুমিল্লা গেছিলাম শহরে, শুনতে পারলাম বাড়িতে আসার পরে যে পুরো নাকি খবর দিয়ে ও আবার বাড়িতে নাকি অত্যাচার করে গেছে, অত্যাচার বলতে ওর বাবির সাথে বাবিরা মারতে দিন বাইরে মারতে চাইছে ওরা, মানে ভাতের যে পাতিল জাতি সে সব কিছু ইটাই ফেলে দিছে ফালাইয়া, তো ওই মেয়ে নাকি ওর খবর দিচ্ছে যে তুমি তো আসো, মূলত চেয়ারম্যান এলাকার অনেক লোক মেয়েরে ভাও করে রাখছে, ঠিক আছে, এখানে নিয়ে আসো স্কুল মারি এখানে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে না আমার বাড়িতে নিয়ে আসি, মানে সেরা মনে করেন স্কুল মারি ওরা মানে ওরা প্ল্যান মায়েরা ফেলাইব একদম মেরে ফেলাইব, পরে নিয়ে যায় ওর মেয়ের বাড়িতে নিয়ে যায় স্কুলে মানে আগে বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায় সে ওরা মদ খাওয়ায় দেশে তো কি খাওয়ায় সুন্দরত কিছু খাওয়ায়, খাওয়ানোর পরে সে মনে করেন আস্তে আস্তে একটু ঝিম ধরে ঘুমের, তখন এরকম একটা অবস্থা তখন মহিলা বুঝতে পারছে আর সবাই তো প্রিপারেশন নিয়ে রাখছে যে আমরা ওকে আজকে শেষ করবো, এলাকাতে হাতে কোনো আট দশটা লোক ইয়াং বসে জেনারেশন ছিল ইয়াং বসে ছিল, তো চাইনিজ কুড়াল রামদাস ছুরি মানে যে ভাস সবকিছু রেডি করে মারা যাবে দাদা লাগবে, তো ওকে আমি এনে পিছন দিয়ে ওকে কখন আঘাত লাগবে একবারই ওনাকে পড়ে যায়, ঠিক আছে, পড়ে যাওয়ার পরে একটা ছেলে ছিল ওর নাম হলো সবুর, সবুর বলতে দেখ আমার তুই মেরা ফেলা একবারে, আর যদি বাঁচি তোরা তো বাঁচবি না, আর যদি বাঁচি তো তোরা একবারই মারা যাবে সমস্যা নাই, ওরা ওর ধোত্তার মধ্যে একটা কুক মারে, কোনো ওর লুঙ্গি পরানো ছিল, ঠিক আছে, ওর লুঙ্গিটা নাকি ও একবার কুকটা খাইয়ে দাঁড়াইছে মোবাইলে ভিডিও করতেছে, মোবাইলে ভিডিও করতেছে,
কত সালের ঘটনা
আজকের থেকে ওই সাত বছর কথা মানে দুই হাজার ধরেন না ছয়ের ঘটনা মতো ছয়ের দিকে হবে ওকে মেরে ফেলে, তো ও আবার আমি পরে মোবাইলে ভিডিওতে দেখলাম তো আমাদেরই বট ছিল, ও গরু যেমন একটা জবাই করলে গরু জবাই করলে যেভাবে মনে করেন দমটা যা ডাকি ওরকম ভাবে দমটা যাইতেছিল, কেউ ওকে ধরে নিয়ে আর টাইট দিতেছে এবং হাত পাওয়া লড়াইতেছে, তো কোনো কষ্ট লাগবে যে একটা লোকের সাথে এতদিন ছিলাম উঠা বসে করছি খাওয়া দাওয়া করছি, তবে ওর একটা জিনিস কি কখনো বাড়িতে শান্তি মতো ঘুমাইতে পারতো না, ওর মানে আস্তানায় ছিল কোনো বাগানে কাঠ বাগানে বা বাহাজার তোলে বা অন্যের বাড়িতে থাকতো, তো
আমরা কোনো অতিথিকে বাধ্য করি না যে সে যদি কোনো পরিচয় গোপন করতে চায় সেটাকে ফ্ল্যাশ করার ক্ষেত্রে, আমরা যেই মানুষটির ঘটনা আমরা এখানে বললাম এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কোন জায়গায় কোন গ্রামের ঘটনা, এটা
গ্রামটা হচ্ছে মজলিশপুর।
মজলিশপুর, এই মজলিশপুরের যারা আছেন তারা নিশ্চয়ই বুঝবেন যে এটা কোন মানুষের ঘটনা বলা হয়েছে। তার সাগরেদ ছিল ও, এবং যে নির্মম মৃত্যু আমরা দেখেছি সেই নির্মম মৃত্যু ওই এলাকার মানুষের শান্তির জন্য প্রয়োজন ছিল। কিন্তু কথা হচ্ছে আইন কোনোভাবেই হাতে তুলে নেওয়া যাবে না। এ ধরনের কাজ যারা করেন তারা কিন্তু অন্যায় করেন, এবং এ ধরনের কাজ যারা করেন আইনের জায়গা থেকে তারা কিন্তু অপরাধী। সুতরাং এই ধরনের কাজ কোনোভাবেই আপনি যেন নিজে কখনো না করেন, সে ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। আমরা দেখলাম, যদি সম্রাটের পার্সপেক্টিভ থেকে দেখে থাকি তাহলে বুঝবো যেটা কত বড় ধরনের প্রায়শ্চিত্ত। এবং একই সাথে এই ঘটনাটি দেখার পরে আমাদের আজকে যিনি আছেন তার এক ধরনের সাগরেদ বলা যেতে পারে রবিন, তার মনের ভেতরে আসলেই কি কিঞ্চিত মাত্র হলেও এই অনুশোচনা হয়েছিল যে সম্রাটের মতো করে একদিন হয়তো বা তার এভাবে চলে যেতে হতে পারে? আপনার কি কখনো এরকম উপলব্ধি হয়েছিল ওই সময়টাতে?
তখন হয়েছিল না, তবে আস্তে আস্তে।
কি ফিলটা হয়েছিল অরিজিনালি, ফিলটা কি? ওটা দেখার পরে আপনার ভিতর কি চ্যালেঞ্জ কাজ করেছে, প্রতিশোধ নেবো বা এরকম কোনো কিছু?
হ্যাঁ, এরকম প্রতিশোধ নেবো এরকম কাজ করছিল।
ওই গ্রুপে কজন ছিলেন আপনারা, এই সম্রাটের গ্রুপে?
সম্রাটের গ্রুপে আমরা প্রায় 15-20 জন আমরা ছিলাম। তো ওকে ওরা সবাই এরকম ভাবে মেরে ফেলে, এমন ভাবে মারছে ওরা বাঁচার মতো না। তারপরে আমরা আশা করছি আমরা মন থেকে যে হয়তো আমাদের অনেক ভালো একজন ইয়া ছিল, বক ছিল, ভালো বলতে কি এরকমই ছিল যে আমাদেরকে সবসময় আদর করতো আর কি, একটু মানে ইয়া করতো। তো উনি মারা গেছে, সাথে একটা লোক খারাপও চলে গেলে অনেক খারাপ লাগে। তো ওর বড় ভাই শুধু আসে, এসে ধরে ধরে হাসপাতাল নিয়েছে, মারা গেছে। পরবর্তীতে ওরা যে লোকটি মারছে সবাই তো চিনি, মামলা করবে, পুলিশে মামলা রাখে নাই, থানা পুলিশে মামলা রাখে নাই যে আমরা মামলা রাখতে পারবো না। তো ওরা আর মামলা টামলা করে নেই। ও মরার পরে আমরা যে গ্রুপটা ছিলাম আমরা মনে করেন টেনশন করে দিই, আমরা এখন কি করবো। তো ওইখানে আমার যে আর এক বড় ভাই ছিল ওর একটু নিচে লেভেলে অর্ণব, তো সে আবার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। তো মেয়েটা কেউ ভালোবাসে পাশের বাড়ি, তো মেয়েটার বাবা তো রানিং দারোগা, তো রানিং দারোগা মেয়েকে ভালোবাসে, তো তো খারাপ কাজ করে ওদের বিয়ে দিবে না। ওর কথা হলো মেয়েকে লাগবে যে দেবো। তো ওর তখন মোটর সাইকেল আসতো, ও বাইক নিয়ে মেয়ের পিছিয়েছে ঘুরে। তো মেয়েকে বলতেছে না আমি পারবো না, আমাদের সম্ভব না, কারণ আমার বাবা এখানে বিয়ে দিবে না, কোনো জায়গায় বিয়ে দিবে। তো ওই মেয়ের বিয়ে আসলেই ও ধাওনিয়া দাঁড়িয়ে থাকতো, আর যদি কোনো মনে করেন অফার আসতো বিয়ের, তো ও প্রথমে স্বামীর বাড়ি হুমকি দিতো যে মেয়েরা ভালো মনে করুন, তো কেউ আর বিয়ে সাদি নিয়ে আসতো তোকে আগাইতো না। তখন অর্ণব এগুলোর সাথে খুব যুক্ত, মানে বস মনে করার পরে ও একটু ধাপ ধাপ আগাইতেছে ওর সাথে, আমরা অনেকগুলো ছেলে আর এর মাঝে আমি ওর ভালো লোক ছিলাম। তো একটা জিনিস কি, তখন আমরা আবার একটা কাজ করার উদ্যোগ নেই, এলাকা দিয়ে আমরা হাঁটতে মানে দেখতাম গাড়ি গুলি কেমন চলতেছে। তো ওই যে বলবো গাড়ি, তখন কুমিল্লা দাউদকে নির্দিষ্ট ভেঙে গেছিল, এটা 2008 দিকে হবে, তখন গাড়িগুলো আমাদের দিয়ে চলতেছিল, মানে ব্রাহ্মণবাড়ি হইয়া মশুরিয়া দিয়ে মশুরি দিয়ে আসতেছে। তো তখন আমরা কলম কি যে বলবো গাড়ি ডিপি গাড়ি এগুলো কাতে ধরতে হবে, ঠিক আছে যেমন হোক। তো আমরা কাছে ঠিক আছে, আমরা আবার লোক কম হলে বড় গাড়ি ধরতাম না, ছোট গাড়ি ধরতাম, ছোট গাড়িতে লোক কম খাইতে ভালো লাগে।
বলবো গাড়ি ধরে কি করবেন?
আমরা অনেক কিছু পাওয়া যাবে, বেশি লোক হলে একটা গাড়ি ধরবো।
বেশি লোকের গাড়ি ধরে ম্যানেজ করতে পারতেন আপনারা?
এই জন্য আমরা ছোট গাড়ি ধরতাম, বেশি লোক হলে আবার ধরবো, আমাদের বেশি লোক হলে। তখন ওর জন্য আবার অস্ত্রের প্রয়োজন
আছে,
অস্ত্রের সংখ্যা বাড়াতে হবে। তখন আমরা করছি কি, আমরা রাস্তায় তিনটা গাছ ফলে আমরা গাছটিতে কাটতাম, মানে বেশি বড় বড় গাছ যেগুলি অনেকগুলো ঢাল আছে এগুলো কাটতাম না, অনেকে আছে যে ঝড় বৃষ্টি আসলে ভেঙে যাচ্ছে ডাল গুলা, ওইগুলো দেখে না মতো কাটতাম গাছ, কাটতে সেরে রাস্তার সাইডে আমরা 10-15 জন বা 15-20 জন এরকম থাকলে আমরা এগুলো আলাদা সাইডে রাখি যাতে আমরা গাড়ি আসতে দিতে পারি। তখন বলবো গাড়ি ধরার নিয়ত ছিল না, যেটা পাই এটা ধরবো আমরা। তখন আমরা ওই যে গাড়ি বলবো একটা আসে ওইটি আমরা ধরি, প্রথম ধরার পরে কি হয়েছে এখানে, পরে একজনে ওই যে হেল্পার বুঝতে পারেন এতক্ষণে সুইচটিপ দেয় দরজাটা খুলে, মানে গেটটা খুলে খোলার পরে আমরা ঢুকে যাই। ঢুকে সেরে বলছি যে আমরা একটা জিনিস বলে রাখা ভালো যে আমরা যেটা টেকনিক্যাল ছিল এটা আমরা পুলিশকে যদি আমরা বেশি মানুষকে ধরতাম যে দুইজন নিচে দাঁড়ানো থাকতো পুলিশে ঠিক আমরা আসে কিনা দেখতাম, যদি বলা হইতো যে পুলিশ আসে পুলিশ বলতো না, আর আমাদের কেউ নাম প্রকাশ করা হতো না, এখানে বস সবাই বস, সবাই বস, বস হুজুর আসতেছে পুলিশ না হুজুর, এটা মানে হলো যে পুলিশ আমরা এখানে কাজ করতেছি, 8-10 জন একটা গাড়ির ভিতরে দেখি 50-60 জন যাত্রী আছে, আমরা যদি বলি যে পুলিশ আসতেছে চিৎকার দিই তখন ওরা আমাদেরকে ধরে লাগবে, ধরে ফেলবে না যে পুলিশ আসতেছে ধর তোদেরকে সাহস বাড়বে, বস বস হুজুর আসতেছে
ঢোকার পরে
আমরা প্রথম ড্রাইভার কি মারি আমি,
ডায়াবেটিস মারা ছিল, যাত্রীর একটা আতঙ্ক সৃষ্টি হলো।
কতজন যাত্রী ছিল ওখানে আনুমানিক?
৫০ থেকে ৬০ জন।
আপনারা চিন্তা করছেন কয়জন?
আমরা গাড়িটার ভিতরে ঢুকি ৭ জন।
আপনাদের অস্ত্র কি ছিল?
অস্ত্র ছিল আমাদের আমরা ছিল, ছুরি ছিল, ক্যাবাডি ছিল।
এই পঞ্চাশ জনের একজন লোক কি কোনো শব্দ করেনি?
প্রথমে শব্দ করছিল, যে শব্দ করছে দেরি করছে, ওর এই মাছে কুক দিয়েছি, গাল পাতা কুক দিয়েছি, আর ঘাড়ে কুক দিয়েছি, আর বাড়িয়েছি, মানে বাড়ি মাথা মোটা পাতা দিয়েছি। ব্লাড দেখলে ওরা আপনি করে দেখছি, আমরা অনেক মারতাম, ওদেরকে একটু বেরিয়ে মারতাম, তাও ঠিক আছে, আমাদের দরকার তারা যার যার যান বাসন খরচ আমাদের কাছে মনে হতো, তোদেরকে অনেক মারতাম আমরা, মানে আমরা সব দিয়ে দিচ্ছি, আমরা লাইনে গেছি, আমরা অনেক লাইনে গেছি, এক মহিলার থেকে কানে থেকে জিনিস নিলাম, টান দিয়ে মহিলা ঢেকে সেছিলাম, আমি জিনিস টান মারি এখানে ধরো শুনপরিটা থেকে টান মারি, একটা মহিলা ফিরে আসলে শুনতে একদম কান ফাইটটা চলে আস, এমন করে ওই সময় আবার পুলিশ এখানে, আবার একটা ডিবি পুলিশ ছিল কিভাবে ওরা নিচ্ছে দাঁড়াইতে, তো সে যে সবকিছু লামছে, ও যা আতাইছে সবকিছু লামছে, লামার পরে পুলিশে থাপাটা ধরে, তো মানে শক্তিশালী, ও মনে মনে থাপাতাপি করতেছে, লাফালাফি করতেছে, তোর পরে যে দারোগা ছিল ও এখান থেকে রিভলভারটা বাই করে ওর মাথায় আঘাত করে, তারপর বলো যে মাথায় আঘাত করার পরে আমি কিচ্ছু জানি না, হ্যাঁ পড়ে গেছি রক্ত শুধু আমার মানে কপাল দিয়ে বাইয়া পড়ছে, তো আমি কিছু বলতে গেলে পরে যে হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে চিকিৎসা দেখতেন, গেলে নিয়ে হাসপাতালে পরে পড়ে চলছে, তারপরে ওই তখন ফার্স্ট বারো মাস জেল ফেলে, একদম বারো মাস, ওর নামে মামলা ছিল দ্রুত বিচারের মামলা, যেই মামলা আটওয়াস।
আপনারা কি করলেন, আপনি কি করলেন?
আমরা চলে গেছি, কিন্তু ওর থেকে নাম কেউ বাই করতে পারেনি
যে কারা কারা ছিল। এই ফর দ্য ফার্স্ট টাইম আপনি স্বীকার করছেন যে আপনি ওই দলের সাথে ছিলেন?
হ্যাঁ ছিলাম।
কি কি নিলেন আপনারা এতজন মিলে এই গাড়ি থেকে?
আমরা মূলত এখান থেকে মোবাইল নেওয়া হয়েছে, স্বর্ণ পাইছি অনেকগুলো, এগুলো নেওয়া হয়েছে, আর বেশি মোবাইল পাইছি, টাকা পয়সাও পাইছি, তো তেমন সময় হয়েছে না, শুধু বলতেছিল যে বস হুজুর আসতেছে, আমরা মনে হয় অন্য থেকে ২০ জনকে হাতাইছি, কিন্তু আর অন্যদের কাছে একটু বেশি ছিল, ওর থেকে যা কিছু পাইছে এটা দ্বারাই করে গেছে, তো ওরা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে পুলিশ হাসপাতালে, জেল হাসপাতালে চিকিৎসা দেয়, দেওয়ার পরে ওর বারো মাস তখন জেল খুলে, আনার পরে জেল থেকে বাইর হয়ে ওই মেয়ের পিছু আবার লাগে। তো ততক্ষণে আমার আবার ঢাকা চলে আসছি আমি, আমার বন্ধু আমার এখানে দিন থাকবো, তো ও প্রেম করতো মেয়ের সাথে, অফার দিতেছে, মেয়েটা রাজি হইতেছে না, হ্যাঁ বলতেছে আপনি খারাপ ছেলে, এটা করেন ওইটা করেন, হ্যাঁ ও মেয়ে ওর সাথে কথা না বলে ও মেয়েকে থাপ্পর দিত, কিন্তু মেয়েকে অনেক ভালোবাসতো, ও বলতেছে তুমি যদি আমাকে ভালোবাসো আমি খারাপ প্ল্যান ছেড়ে দেবো, ভালো কথা, তো খারাপ প্ল্যান ছেড়ে দেবো বলছে, বলার পরে আচ্ছা ঠিক আছে দেখি চেষ্টা করে, হম মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে তুমি আমাকে জানাতো, মেয়ে চিন্তা করলো যে না তুমি আমার ফ্রেন্ড হয়ে যাও, তো তুমি মেয়েটা এসএসসি পরীক্ষা দিবে, আর ওর কত এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ওকে আর পড়াইবে না, বিয়ে দিয়ে দিবে যেভাবে হোক, কারণ বাবা যেহেতু থাকে দারোগা সিলেট থাকে, বাবার কাছে নিয়ে হয়তো বা মামারা থাকে ঢাকা, ওদের কাছে রেখে বিয়ে দিয়ে দিব, তো ওর কত হলে ওকে উঠাই নিয়ে দেবো। আর আমার একটা জিনিস বলে রাখে ভালো, যে আমার এক ফ্রেন্ড ছিল, ওর একবার গাড়ি ছিল মাইক্রো গাড়ি, হ্যাঁ বিয়ে টিপ টিপ মারতো, ওইটা দিয়ে আমি ড্রাইভিং পুরোপুরি শিখে ফেলাই, আমি ড্রাইভ করা ভালো পারি এখন, ঠিক আছে ওর সাথে আবার মাঝে থাকতাম, ড্রাইভ করতাম, এদিকে দিকে যাইতাম গাড়ি নিয়ে, আমি চালাইতাম, তো আমাকে পুরোপুরি শিখাই ফেলা, শিখানোর পরে আমি আবার মানে অনেকটা হাতে টাকা ছিল, আমি একটা লাইসেন্স বাইক করার শখ হয় আমার, আমার হচ্ছে গেলো চালাবো সবকিছু করাম, একটা লাইসেন্স করে আমি একটা লাইসেন্স তো বাইকে চলাই ড্রাইভিং লাইসেন্স, তো মূলত আমার উদ্দেশ্য আমি বাইরে চলে যাবো দেশের বাইরে, মানে এগুলো আস্তে আস্তে আমার খুব খারাপ লাগতেছে, তখন ও তো মেয়ের সাথে প্রেম করবো সবকিছু করবো, কিন্তু ও বিয়ে শাদী করবো, ও বলতেছে তোমাকে বিয়ে করবো, ওই মেয়ে রাজি হয় না যে না আমার আব্বু আমাকে বিয়ে দিবে না, আপনি একজন অপরাধী, আমার বাবা একজন ডিফেন্স ছিল, কখনো এটা হয় না, তো ও বললো কি যে ঠিক আছে কিভাবে হওয়ার দেখা যাবে, ও যাই সে স্কুল করে যায় ওকে ডিস্টার্ব করতো, তখন তুমি স্কুল করো মেয়েটাকে পরে স্কুলে যা ডিস্টার্ব করতো, টিচাররা কিছু বলতো না, টিচারকে হুমকিত মারবে, হ্যাঁ দেখো স্কুল তো আসতেছে অনেকগুলো বাড়ি একসাথে টাইনে নিয়ে আসতো, টাইনে সবার সাথে কথা বলবো, তো ভালো, তো মেয়ে আস্তে আস্তে একটু ওর প্রতি বললো, মেয়ে মানুষ আসলে অনেক চালাক, মেয়েটা বললো যে তুমি আমার আপনি আমার বন্ধু হয়ে যান ঠিক আছে, আমি প্রেম করবো না আপনার সাথে, ঠিক আছে বন্ধু হন অনেক কিছু আমার কাছে পাইবেন ঠিক আছে, এইগুলো তো বলছে না আচ্ছা ঠিক আছে দেখা যাক, এর মধ্যে আমি আবার ঢাকা থেকে বাড়িতে চলে যাই, ঠিক আছে বাড়িতে যাওয়ার পরে আমার আরেকটা এলাকার চাস্ত ভাই সে বলতেছে যে এক কাজ করো ইয়ে করো তুমি আসো আমার একটা মেয়েকে, আমি একটা মেয়েকে ভালোবাসি, ওই মেয়েটাকে আমি আমার প্রফেস করতে পারি না, তুমি করে দিবা চলো তুমি বললে দিবা, আমি কাছে ঠিক আছে চল দেখি, তো আমি সকালবেলা যাই মেয়েটা তখন স্কুল পরে, তো আমি যাই যাই সে ওর কথা বলতে যাই, আমি একটা মেয়েকে দেখি প্রথম, মেয়েটার নাম জিনুক, খুবই সুন্দর মেয়েটা, তো জিনুককে দেখার পরে আমার অনেক ভালো লাগে, তো আমি পিসি পিসি যাই, যাওয়ার পরে মেয়েটাকে দেখি, মেয়েটা আমাকে দেখে, ঠিক আছে দেখে মেয়েটা তাড়াতাড়ি চলে আসে। তো ওর চুলগুলো অনেক ভেজা ছিল, সকালবেলা গোসল করে আসছে, চুলগুলো অনেক ভালো লাগবে। তো সে যাইতেছে, যাওয়ার পরে আমি ওকে একটা কথা বললাম যে দাঁড়াও তোমার সাথে কথা আছে। সে কোনো কথাই বলো না, চলে গেল না বললে। চলে যাওয়ার পরে আমি আর ওর প্রতি কোনো একটা ইন্টারেস্ট নেই, কিন্তু মনে মনে ওকে আমি খুঁজ দিই না, পাই না। এর মধ্যে আমাকে একজন একটা নাম্বার দেয়, আরেকটা মেয়ের নাম্বার, মেয়েটার নাম নিপা। নাম্বারটা দেওয়া হইলো আমার এক এলাকার লোক, ঠিক আছে যে ভাই এই মেয়েটার সাথে যোগাযোগ কর। তো আমি করতাম কি, আমার চাষ তো হয়েছিল, ওর কাছে আমি নাম্বারটা দিয়ে দিই মেয়েটার। তো ওই মেয়েটার সাথে আমি মানে ফোন দেওয়া হয়, ঠিক আছে চাষটা যোগাযোগ করে, যোগাযোগ করে পুজো সেটা দেখা করতে, দেখা পড়াবো মেয়েটা, সেটা দেখা হয়, কথা হয়, দেখ পড়ে আমার কথা ওর কাছে ভালো লাগে, আমাকে ভালো লাগে ওর কাছে। তো রেগুলার আমার সাথে যোগাযোগ করতো মেয়েটার, ওর সাথে।
মেয়েটা জানতো আপনার সম্পর্কে কোনো কিছু?
না, তখন জানতো না, ও
জানতো।
তো মেয়েটা একদম আমাকে বললো দেখা করার জন্য, আমি যাই। যাওয়ার পরে কথাবার্তা ফার্স্ট বলি ওর সাথে, বললে ওদের বিউটি পার্লার ছিল একটা মেয়েদের পরিচিত, ওইখানে ঢুকি। তো দুটো সেরে ও বান্ধবীরা ছিল, ওদেরকে একটু বলতে তো দূরে যা কথা বলো, ঠিক আছে কথাবার্তা। কিন্তু আমার তো নজরটা ওইখানে ছিল খারাপ, আমার ইয়েটা ছিল খারাপ, তো আমি ওকে ব্যবহার করবো। তো আমি ফার্স্ট একটা মেয়েকে করি,
আমরা আরেকটা বিরতির ঘন্টা শুনতে পেলাম। মানুষ যখন অপরাধ করে তখন সেই অপরাধের ধরন কত বড় হতে পারে, কতটা ব্যাপ্তি ঘটতে পারে অপরাধের, এবং অপরাধের যে কোনো সীমা থাকে না, এটা আমরা আজকের এই যাহা বলিব সত্য বলিব তো উপলব্ধি করতে পারছি। বিরতিতে যাবার আগে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নিতে চাই এসএমএস পোলের রেজাল্ট। ওকে, কম্পিউটারের কাছ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি 57% হচ্ছে ইয়েস, তো সেই পাচ্ছেন 57% হচ্ছে ইয়েস, 30% হচ্ছে নো, এবং বাকি সবাই হচ্ছে নো কমেন্টস। নো কমেন্টস এর জায়গাটা আজকে অনেক বড়। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, ফিরে আসবো ঠিক রাত একটায়, এবং আমরা দেখতে চাই রবিন এত বড় অপরাধ করে বর্তমানে কি অবস্থায় রয়েছেন, বর্তমান সহ অপরাধের বাকি যে ধরনগুলো সেগুলো আমরা জানবো রাত একটায়। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া আছি আপনার সঙ্গে, ফিরে আসছি ঠিক রাত একটায়। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিং, রিচার্জ ইওর সেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। প্রিয়শ্রোতার সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, রাজু এবং মৌসুমী। আজকে রবিনের জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা এখানে জানছিলাম। আপনি যদি মনে করেন আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনি লাখো মানুষকে এই অর্থে বলতে চান যে আপনার মতো করে অপরাধী সমাজে আর কখনো জন্ম না হোক, এবং একই সাথে অপরাধ করে ভালো থাকা যায় না, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছেন আপনি। আপনি যদি মানুষকে সচেতন করতে চান আপনার অপরাধগুলো বলে, তা সে নামে হোক কিংবা ছদ্ম নামে হোক, আপনি আসতে পারেন আমাদের এখানে। ফোন করুন তাহলে, ফোন নাম্বারটি হচ্ছে 0961389289। আমি আবারও বলছি 0961389289। ওকে, ফিরছি আপনার কাছে রবিন।
তারপর কি হলো? আপনি যে মেয়েটির সাথে প্রেমের কথা বলছিলেন এবং সেই মেয়েটির সাথে আপনি যে কোনো ভাবে চালনা করে হোক তার সাথে এক ধরনের অনৈতিক সম্পর্ক করলেন, তারপর?
তো ওদের মেয়েটা বলতেছে যে আমরা বিয়ে করবো একসঙ্গে, বলতেছে কখন বিয়ে করবো? আমি বলছি আমাদের জায়গাটুকু নাই, বিক্রি সমস্যা নাই ভাই, তোমার জন্য একটু বিদেশ নেই, আমি কি পারিছে বিক্রি করে বিয়ে করবো, কাজে বসে বিয়ে করবো, সাক্ষী সব কিছু আছে। তখন আমি একটু মানে ওর প্রতি একটু একটা ইন্টারেস্ট না, আমি বলতেছি আমার জাস্ট শুধু আমার যে কাজটা দরকার ছিল আমার একটি ইয়া হয়েছে, আমার হাতে লেগেছে। তো আমি বলতেছি ঠিক আছে দিদি, ততক্ষণে ওর বান্ধবীরা ছিল, ওদের সাথে আমি কথাবার্তা হয়, সবাই দোলাভাই দোলাভাই ডাকতো আমাকে, কিন্তু আমি তো হাসতে মনে মনে ঠিক আছে কি বলতেছে আমি দোলাভাই বলতেছে। তো একদিন আমি বিরক্ত হই, তখন তবে আবার আমার সাথে রাগ করে তুই মনে কাজ করতে পারলি, তখন আমি মেয়েটার প্রতি একটু রাগ হই, মেয়েটা আমাকে ফোন দেয় সকাল নয় বিকাল নয় যে কোনো সময়, হ্যাঁ ফোন দিয়ে সে বিরক্ত করে। তো একদিন ওর বান্ধবীকে আমি বলি যে ও তো আমার বাচ্চার মা হয়েছে, ওকে আমি বিয়ে করবো, বিয়ের আগে ও এরকম করে, ও তো আমার ঘরে এসে দেহ ব্যবসা করবো। তো অন্য একটা শুনতে পারে বান্ধবী বলছে ও এত খারাপ, আমি বলছি হ্যাঁ ও অনেক খারাপ, বাজে মেয়ে, আমার আগে ও অনেকের সাথে এরকম করছে। তো ওর কাছে যা বলে এগুলো বান্ধবীরা, ওদের মাঝে একটা গন্ডগোল হয়, হওয়ার পরে আমাকে ও ফোন দিচ্ছে অন্য নাম্বার থেকে, আমি ও ফোন দিচ্ছি পূর্ণে, বলতেছে যে এই ছেলে তোমারও তো বোন আছে, তুমি তো কোনো বোনের ভাই, তুমি কেন তোমার সর্বনাশটা আমার করলা? তা আমি বলতেছি অনেক গালাগালি করছে আমার, আমি বলছি তুই কিভাবে বিয়ে বসবাস আমি দেখবো, কথাগুলো আমার রেকর্ড থাকতো, ওর কথাগুলো আমি রেকর্ড রাখতাম। তো কিছুদিন পরেই ওর বিয়ে আসে, পরে বিয়ে হয়, হওয়ার পরে ওই ছেলেটা আবার আমার বোন জামার বাড়ি পাশের এলাকার আমি চিনি। তো একদিন আমি ছেলেটাকে বলি তুমি কি আমাকে বিয়ে করছো না, হ্যাঁ শুনবা গেছো কি মোবাইলের রেকর্ডটি শুনো কি, আমার কথা হলো ওর শান্তিটাকে দেবো না, কারণ রেকর্ডটি শুনবে সংসারে একটু টুকিটাকে জগড় হতেই পারে, বললে ওই ছেলে মানে আমাকে নিয়ে ফোটা দিবে, ঠিক আছে আস্তে আস্তে সংসারটা ভাঙিয়ে দেয়।
প্ল্যান
করছি তো মোবাইলে উপস্থিতি আমি রেকর্ডটি শোনাই, শোনার পরে ও ছেলে দেখলাম মানে একটু কান্দামিক হয়ে গেল, কিছু বলবো না, বলতেছে যাক যেটা হয়ে গেছে হয়ে গেছে। বলে তারপরে ওকে না যাই না ওকে মাইট দিতেছে যে তোর কোন বাপের সাথে তুই কি করেছো, হ্যাঁ আমি এসে শুনেছি। তো ওর সংসারে প্রায় ঝগড়া হইতে আসে এরকম আমি শুনছি, পরে যেটা হইতে এক পর্যায়ে ওদের ছাড়াছাড়ি হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে ছাড়াছাড়িটা হয়ে যায়। ওর বাবা বলতেছে আমার মেরে খাওয়াবো না, হ্যাঁ আমি কাজ করবো, তো এলাকার সবাই বসে সেরা কাবিনে অর্ধেক টাকা দিয়ে এটা ছাড়াছাড়ি হয়ে যায়। তো ততক্ষণ মধ্যে তো ওর কোনো সন্তান হয় নাই, বিয়ের ছ মাস পরে সংসারটা ভাঙে যায়। তো বললো যে জীবনে ও অনেক ক্ষতি করছে, ওর অনেক ক্ষতি হয়ে যাবে, আমার অভিশাপ দিছে, তুমি একটা পরবর্তীতে একটা বিয়ে হয় তুমি ছেলে ঘরে আছে নেষ্টের প্রতি, তখন আমার মেয়েদের প্রতি আমার একটা নেশা গেছে, মেয়েদেরকে নিয়ে যাবো। তো আমি প্রথমে যে মেয়েটাকে একদিন দেখি ওই যে আমার কাস্ত ভাইয়ের ট্রেন থেকে অফার দিতে যাই ওর জন্য, ওই মেয়েটাকে দেখি, তখন ওই মেয়েটাকে আমি খুঁজতেছি। তখন একদিন দেখতে পাইলাম একটা দোকানে বসে আছি, ওই মেয়েটাকে দেখতে পাই, দেখতে পাই আমি বললাম তুমি একটু দাঁড়াও তোমার সাথে কথা আছে, বলতেছি আমি খারাপ মানুষের সাথে করলাম না, চোদ্দার সাথে কথা বলি না, ভালো মানুষ হলে আমি কথা বলবো। আমি বলছি দাঁড়াও না কাজকে পরীক্ষা আসতে যাই গাছ, তো আমি বলছি দাঁড়াও তোমাকে বাধা দিচ্ছি আমি দাঁড়াও, যাইতে পারবো না তুমি, এই কথা বললে বইগুলো আমি টান্দা নিয়ে গেছি একটা গাছ করলাম, তখন নিয়ে আমি তখন মোটামুটি একটু বলতে 18-19 সময় বয়স। তো বলতেছে আপনি আমার বাইকে চিনেন, আমার ভাই আপনাকে মারবে, ভাইলে পিটাইবে, ঠিক আছে তুই আমাকে চিনিস তবে আমাকে মারবে না, ওরাই উকু আমি যাই আজকে, ঠিক আছে অনেক ইয়া করতেছে, আশেপাশে দু একটা ছেলে দেখছে ওরা কিন্তু বলতেছে না হাসতেছে দূর থেকে, ও বলতেছে আল্লাহ সবাই দেখছে আজকে যে আমার মারে করবো। পরে আমি প্রত্যেক দিন ওদের বাড়ির পাশে আমি দৈনিক 3-4 আসা যাওয়া আমি করতেছি, এক পর্যায়ে ওর মা কাছে বইলা দেয় যে ওই ছেলেটা আমাকে দেখা বলতে, ওর মা আবার ভালো বলবে চিন্তা করছে খারাপ ছেলে রাস্তায় ডিস্টার্ব করতে পারে, ওদেরকে ভালো মতো পরামর্শ দিয়া মানে যেটা বোঝানো যায় আর কি। ওর মা আমাকে নিয়েছিল বলতে ঘরে আসো তোমরা কোন বাড়ি, আমি জানি মোল্লা বাড়ি, তো এত ভালো ছিল হয়েছিল মোল্লা বাড়ি ছিল, এগুলো করা ঠিক আমাকে দেখেন মানুষের তোমার কথা বলতে পারে না, না তুমি যেটা ভাবতেছো এটা তো সবাই খারাপ ভাববে, ছোট মানুষ এগুলো করো না, তো তোমরা ভাই বোন আজকের থেকে তুমি আমার আরেক সন্তান আমার 3 সন্তানের মতো। তো আমি বলতেছি এটা ঠিক আছে, কিন্তু আমার মনে রয়ে গেছে কি সন্তান হয়ে ঢুকতে আর ভালো, আমি বলতে ঠিক আছে আপনি আমার মার মতো। তখন প্রায় ওদের বেটা আসা যাওয়া করতাম, এরকম ওর সাথে কথাবার্তা হয়, হওয়ার পরে মাঝখান দিয়ে আমি ওই আবার চিটাগাং চলে যাই আমার ওই যে কাছে ভাইয়ের কাছে, খালাতো ভাই আছে ওইখানে ব্যবসা করে, ওর ল্যাপটপ শিখে দোকান আছে, চিটাগাং চলে যাই একটা কাজের জন্য, ভালো হয়ে যাওয়া চিন্তা করছি, ঠিক আছে যেহেতু মেয়েটা বলছে ভালো হইলে আসে, তা আমি তো মনে মনে আশা রাখছি যে না আমি ওকে বিয়ে করবো যে কোনো মূল্য। তো আমি ওখানে চলে যাই, চলে যাওয়ার পরে এর মধ্যে মেয়েটার সাথে যোগাযোগ আমার আর নাই, মাঝে মাঝে আসলে ওকে পাই না, হয়তো একদিন দুদিন যাই নিজের কাছে ওকে আনেছি লাগে, ঠিক আছে ধরে প্রায় সময় দায়িত্বে তখন একটু বুঝতেছি আস্তে আস্তে, তো দেখ বাকি সময়টা আমি আর করবো না কিছু, আমি ওকে ডিস্টার্ব করবো না, ও আস্তে আস্তে কলেজে উঠুক, সমস্যা স্কুলে দাঁড়িয়ে সবাই ডিস্টার্ব করলে মাইন্ড করে কলেজে যাক, তো ও পরীক্ষা দেয়, এর মধ্যে ওর সাথে আমার যোগাযোগ নাই, আমি আমার মতো চলতেছি, পরীক্ষা দেওয়ার পরে ও আমার সাথে ও কলেজে যায় একদিন, তখন আবার আমি একটা বাইক কিনি, বাইক কিনে চালাইয়া এলাকার বন্ধু বান্ধব আছে দুই তিনিয়া যাই কলেজে, কলেজ পাড়া আমাদের এলাকার পাশে, ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক, তো কলেজে এসে ওর প্রথম এক বান্ধবীর সাথে আমার পরিচয় হইল, ওর বান্ধবী আসতেছে মোটরসাইকেলের সামনে বেল দিই, ততক্ষণে ও কলেজে একটা ছেলের সাথে সম্পর্কতে দাঁড়াই, আমি মনে মনে জীবনে ওকে ভালোবাসি অনেক, ও তিনি স্বপ্ন দিয়ে সবকিছু করে রেখেছে, কিন্তু ও আর একটা ছেলের সাথে সম্পর্ক বেড়ে জানতাম না তখন, সেটা বাড়ির চাকর, এখানে সে আমার বাড়িতে থেকে পড়ে। তারপরে আমি বলতেছি তোমাকে অনেক ভালোবাসি, ঠিক আছে তোমার জন্য তুমি যদি চাও আমি জীবনটা বেঁধে নেব, শুধু খারাপ কাজ কেন সব ছেড়ে দিন। ওকে আমি বলতেছি, ও বলতেছেন না, ওর বান্ধবীরা বলতেছে আপনার এলাকার মেয়ে আপনি ওর চায় রাখবেন, আপনাকে ডিস্টার্ব করতেছেন। আমি বলছি তুমি ভালোবাসি তুমি ওকে বোঝাও। তো বান্ধবী বললো ঠিক আছে পরে কথা বলবো, হ্যাঁ আপনি আজকে চলে যান। তো আমি এক বন্ধুর মাধ্যমে বান্ধবীর নাম্বারটা নিই, নিয়ে সেটা বান্ধবীর সাথে কথা কথা বলি, আরো কথা বলে বলতেছি ওটা আসলে একটা ছেলেকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আমি বলছি ওকে ভালোবাসা নেই, আমি যে চাইছি সেটা করবো ওর জন্য। তো আমি বলছি ছেলেটার নাম কি বলতেছে না, অনেক কষ্টে ছেলেটার নাম জানছি, ছেলেটার নাম কি জীবন, নতুন নামটা নাম জানি সেটা, এটা মারবো আমি প্লেন করছি ছেলেকে পাই নাই। ততক্ষণে ছেলেটা আমার কথা জানিয়ে গেছে, ওর সম্পর্ক ছিল এর মধ্যে ছেলে ওকে নিয়ে আমার অজন্তে বিভিন্ন জায়গায় ঘুরছে, ওকে নিয়ে ঘোরাঘুরি করছে সবকিছু করছে, কিন্তু আমি কিন্তু ওকে আসে আসে বাসা বাঁধা রাখছি, ওখানে বিয়ে করবো, ওকে নিয়ে স্বপ্ন দেখতেছি, খারাপ প্ল্যান থেকে আস্তে আস্তে দূরে চলে যাবো। পরে যেটা হইলো চিন্তা করলাম যে না ভালো হবে বোন, আমি আবার খারাপ প্ল্যান যেতে হবে, কারণ যেহেতু ওকে পাইতে আমার খারাপ হইতে হবে, আমি জানি এখন মারতে হবে, কলেজে গন্ডগোল করলে আমি খারাপ হবো না, তার চেয়ে বলে খারাপই করি। তো পকেটে টাকা পয়সা ঘুরে এসে তখন গাড়ি ব্যবহার করি, তেল লাগে, তেলের টাকা করছে জোগাই। তো সবাই আবার বলতেছে ইনকাম করে না, মোটর সাইকেল কিনছে, মানে নানান মেয়ের সাথে নানান কথা বলবি। তখন আমি প্ল্যান করি যে আমরা ঢাকা কি করবো, আমরা প্ল্যান করি যে ঢাকা থেকে আবার কোথায় একটা রোড আছে পাড়ি রোড, ওইখানে যাই। তো পুলিশের সাথে আবার আমার এক্সট্রা নতুন একটা এসআই ছিল ওইখানে, ওর সাথে আমাদের কন্ট্যাক্ট হতো যে তোমরা সিঙ্গি বাস যা পারো তোমরা ডাকাতি করো, কিন্তু আটটার পরে তোমরা রোডে আসো না, আটটার পরে আমরা লেমে যাবো রুটে, আটটার পরে আমরা নামবো, আটটার পরে আসো না, কারণ আটটার পরে আসলে ঝামেলা করবো, কিন্তু আমরা আর কাউকে মারবা না, কাজ করবো সমস্যা নেই। তো আমরা কাজ করতাম, ওকে সাতটা টাকা দিয়ে দিতাম গেছে গিয়ে, তো আমরা শান্তি কাজ করতেছি সমস্যা নেই। তো আমরা কাজ করতে করতে দুদিন ভালো ইনকাম করি, আমরা ইনকাম করার পর লাস্টে আমরা চলে যাবো, একটা কাজ হইতেছে না, আমরা গাড়ি আসতেছে না, রাত প্রায় দশটার সময় নামছি, ডেকটা দুটো বাজে গেছে, তখন একটা ওষুধের গাড়ি আসছে থাকাকালীন উপর থেকে আইসেসের এই কলা গাছটারে আমার সামনে দুটো ছিল, আমি ছিলাম 15-20 দূরে, কারণ যদি আমার প্ল্যান ছিল যদি আমাদেরকে দেয়া জায়গা মানে এড়াই চলে যায় তখন আমি বাড়ি দেবো, আমি মানে ঠিক প্রস্তুত নিয়ে রাখি ইতিমধ্যে। তখন ঠিক উঠে আসে কলা গাছটি বাড়ি দেয় মেলা দিলে কলা গাছটি সরে যায়, মানে তুলে দিয়ে বাড়ি দিয়ে সরে দেখা পিসলা রাস্তা, তো পিস করা রাস্তা সরে যাওয়ার পরে আমি ওই মুহূর্তেই একটু আগে ফাল দিয়ে একটা বাড়ি মারি, ঠিক একদম গ্লাসটা পাতা, ড্রাইভার তো কন্ট্রোল করতে পারে না, গাড়ি পুরো রানিং, এখানে আমি মর বুকিং আর আমি যদি ঠিক মাঝখানে থাকতাম আমি মেরে দিতাম, গাড়িটা পাঁচ সাত দূরে গেছে যাই সেটা ওটাই একটা গাছে বাড়ি গেছে বাড়িতে খাই সে করে দেয় গাড়িটা পরেই। তখন চিল্লা চিল্লি হয় এখানে, আমরা চিন্তা করলাম চলে যাই, আমরা দৌড়া চলে গেলাম এখান থেকে, তো ওইখান থেকে মেডিকেলে নিয়ে গেল লোকগুলাকে। ঘটনাস্থলে যে মাঝখানে যে লোকটা নাকি ছিল সে মারা গেছে, সে মাথায় বাড়ি গেছে, গাড়িতে মাথায় বাড়ি গেছে, মাথায় বাড়ি খেয়ে অজ্ঞান এসে হাসপাতাল নিল, নেওয়ার পরে নাকি ঘন্টা দুই ঘন্টা ওকে অক্সিজেন দেওয়া ছিল, তো সে মারা গেছে। তো এরপরে খুব মানে এলাকা গরম, তুমি বিরাজ করতেছে কে কি করলো, পুলিশ আসলে এলাকা জায়গায় মিটিং করলো, গ্রামে কে কি করতেছে, আসলটা তোর মাইরা লাগছে ঠিক আছে, এখন আর কোনগুলো হইতেছে, এখন আর বেশি আপনি কি করেন। তো ওইখান থেকে ভালো টাকা টোকা আসে আমার, আমি এটা করি রাত্রেবেলা ভালো রেখে, তখন নিজেও এলাকার মধ্যে একটা প্রভাব খাটাইতে পারি, ঠিক আছে সবাই সালাম দিয়ে দেখলে ভাই ভালো আছেন নি, আর যে মেয়েটার কথা বলছি ওকে সবাইকে বলি তোমরা দেখবা, ওই যে কলেজে ডিপি ছিল ওকেও আমি টাকা খাওয়াই, ডিপি থেকে কলেজে আহ্বায়ক ছিল আমাকে আমি টাকা টুকু খাওয়াই, মোটামুটি ভালো একটা রিলেশন ওই দিকটা যাই করি। তো মেয়েটা যখন ওর সর্বক্ষণ কলেজের সহযোগিতা আমি করি, একবার মনে আছে প্রিন্সিপাল আমার নামে একটা নালিশ করছিল যে বাইরের ছেলে কেন কলেজে আসবে, তো প্রিন্সিপালকে আমি যাই মারতে, এক পর্যায়ে প্রিন্সিপালের রুমে গ্লাস ভাঙ্গি ভাইরা ইটাই, তো এটা নিয়ে মামলা করবে বলছে কলেজ কর্তৃপক্ষ থেকে, ওরা বলছে মামলা দরকার নেই আমরা বিচার করবো, তো আমাকে কলেজে যাওয়া নিষিদ্ধ একদিন করে দিচ্ছে, দেখলে সমস্যা পুলিশে দিয়ে দেবে। তো পরে মেয়েটার সাথে আমার সম্পর্ক ভালো হয়, ভালো হওয়ার পরে মানে কিভাবে ভালো হয়, ওই ছেলেটা সরে যায়, সরে যাওয়ার পরে মেয়ে আস্তে আস্তে আমার সাথে ফোনে কথা বলে, বান্ধবীর বলা দিতেছে ভালো হয়, হওয়ার পরে মনে করেন যে আমি ওকে বলে তোমাকে মানে পীর কথা বলি, প্রথম ওকে আমাকে বিয়ে করবে না বলতেছি, আচ্ছা সমস্যা নাই আপনার সাথে সম্পর্ক তো করতেছে, কিন্তু আপনি আমার মা বাবা যদি বিয়ে দেয় তাহলে আপনি আমাকে পাবেন, নাহলে আপনি আমাকে পাবেন না। আমি বলছি ঠিক আছে সমস্যা নেই, আমার কথা হলো ওর মা বাবা পাওয়ার আগে আমি ওকে কিছু একটা খারাপ করবো, করার পরে ওর সহিচ্ছে আমাকে তাড়াবে, আসলে আমি ওকে বিয়ে করবো। তো আমার এই একটা ধারণা, কলেজে যাই প্রায় সময় ওকে নিয়ে ঘোরাঘুরি করি বিভিন্ন জায়গায়, তোর মোটরসাইকেল না সিন্দি দিয়ে বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করি, ঘুরিয়ে রেখে দিকে যাই, টাকা ফেরত দুই করে খরচ করি। তো আমরা একদিন আমি ওকে বলি, তো মাদ্রাসার একটা ইমাম ছিল মসজিদের, সে আমার বন্ধু, প্রেমের জয় ওর সাথে আমার দেড় দুই মাসের রিলেশন চলতেছে ভালো।
জি,
প্রতিদিনই কথা হয়, রাত্রে চার ঘন্টা পাঁচ ঘন্টা কথা হয়, এমনকি রাত সারা রাত কথা বলি ভোর হয়। ওর বাড়িতে আমাদের পাশে, আমি করতাম কি ওর বাড়িতে যেতাম, যাইয়া কথা বলতাম, তুমি নিরব, রাত বারোটা একটা বাজে চলে যেতাম, ও আবার বারান্দার রুম ছিল, কথা বলতাম আমার সাথে সবসময়। বলার পরে এক পর্যায়ে একদিন আমি ওর সাথে কথা বললে রাগ করতো, মানে প্রায় সময় ঝগড়া হতো ওর সাথে আমার, ওই যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল ও আমাকে ওই ছেলে উদাহরণ দিতে হলি, ওর কথা মনে পড়ে, এটা করে ওইটা করে, আসলে ওর বান্ধবীর কাছে বলতো যে আমি রবিনকে ঠিকই ভালোবাসার কথা বলি কিন্তু মন থেকে আসতেছে না, হ্যাঁ আমি এখনো ওই ছেলেকে ভালোবাসি। তো আমার এগুলো শুনলে খুব খারাপ লাগে, আর ওই ছেলেকে আমি পাইতেছি না, সবাই বলছি আগে এই বাড়িতে বুঝুন থাকতো, সে চলে গেছে না, দূরে আসে না, সপ্তাহে একদিন আসে, তো ওর কাছ থেকে সরে গেছে। তো একদিন আমি ওর সাথে কথা বলতে বলতে আমি কথা বলতেছি, ওর মার কাছে একটা ফোন আসে, তো ওই ছেলেটা আবার ওর মার সাথে কথা বলতো, ওর ভাইয়ের সাথে কথা বলতো, ওই যে ছেলেটা, আমি তো এলাকার ছেলে খারাপ হিসেবে আমাকে জানতো, আমার তো কত বেলা কোনো প্রশ্ন আসে না, তো আমি সরাসরি কথা বলতাম, এর মধ্যে ওর মাকে জানে জানার পরে আর আমি ওদের রেখে যাইনি, যেহেতু মেয়ে এখন হাতে চলে আসতাম দরকার করে যাও। তো ওই ছেলের সাথে মানে ওই যখন সম্পর্ক ছিল, তো আমাদের পাশের একটা এলাকা, আমি কতটা আসলে কাউকে বলি নাই, একমাত্র আমার নিজের বন্ধু বান্ধব কাউকে বলি নাই কতটা, মানে নিজেরই আমার লজ্জা ছিল। ওর সাথে সম্পর্ক করার পরে বুঝতে পারলাম, তো ওর সাথে যখন কথা বলতেছে, ওই ছেলেটা ওর মার কাছে ফোন দেয়, ফোন দেওয়ার পরে বলতেছে আন্টি জিনুককে দেন, পরে আমার ফোনটা কাটটা ডাকতেছে দরজার মধ্যে, লক করতেছে, জিনুক জিনুক বাইর হো কে, তো জীবন ফোন দিয়েছে, ও দু তিন মিনিট কথা বললো, কথা বললে বলতে চাই কে ফোন দিচ্ছে, তুমি শুনলে খারাপ লাগবো তোমার কাছে, তোমার বলবো না, তোমারও খারাপ লাগবে আমার, আমি কে বলো না, তো জীবন, তো আমাকে কি বললো, খুব ভালো আছে কিনে রেখে বললো আমাকে, তো আমাদের খুব খারাপ লাগবে, তো আমি বলছি ওর নাম্বারটা একটু আমার কাছে, বলছি না, আমি প্রায় পাঁচ সাত মিনিট ওকে ইয়া করে নাম্বারটা নিয়েছি, নিয়ে ওই ছেলের সাথে কথা বলি, কথা বলে সেরা বন্ধুত্ব করি, প্রথমে একটা এসএমএস করি, করে সেরা ওর সাথে আমি যে কোনো একটা মানে সরি বলে বললে বন্ধুত্ব করি, আমার ছেলে আমি কথাবার্তা হয়েছে, আমি ঢাকা আসলাম, ছেলেও ঢাকা থাকে, তখন ঢাকা আসতে আমি দুজন কথা বলি, আমরা বাড়িটা একটা জায়গায় চোখ তুলে বসে কথা বলি, বলতে বলতে বললো এবং যে তুমি তোমার কাহিনীগুলো বলো কার সাথে প্রেম করছো, তখন জেনু যে কথা আসে, আসার পরে আমাকে সন্দেহ করে কিন্তু তত না, তারপর আমাকে বলে কথাগুলো, যে ওই এলাকায় একটা গ্রামের নাম বলে, সে এলাকায় গেছি, যাই সেটা জিনিসটা নিয়ে গেছি, একটা বাড়ি ছিল বাড়িতে, তো ওর সাথে আমার অনেকদিন ফিজিক্যালি রিলেশন হয়েছে,
এটাও বলে,
এটাও বলে আমার, কিন্তু আমার উপরে আমি তখন আমরা খাওয়া দাওয়া করতেছি, আমার খাওয়া দাওয়া তো হইতেছি না, আমার তো যখন দেখি আমি আসমনটা ভাঙিয়া করতেছি, আমি ওর সাথে কিন্তু কন্টিনিউ যোগাযোগ হইতেছে জিনুকের সাথে, তখন আমার রিলেশন ভালো, তখন জীবনের সাথে রিলেশন আমার সাথে ঠিক
আছে। যখন আপনার সাথে জিনুকের রিলেশন যখন, তখন কি আপনি জিনুককে জিজ্ঞেস করেননি তোমার সাথে এই ছেলের অন্য ধরনের কোনো সম্পর্ক, অনৈতিক কোনো সম্পর্ক ছিল কিনা?
ওর সাথে যদি বলতাম যে ওর সাথে কোনো সম্পর্ক হয়েছে কিনা, আমার সাথে কথা বলতে ফোন কেটে দিত, ওর জন্য আমি পাগল ছিলাম মূলত, এই ছেলেবেলা বললে ফোনটা কেটে দিত আমার,
আচ্ছা
আমার ফোনটা কেটে দিত, আমি শুধু কান্না করতাম, আমার যদি মানে কি বলতাম, আমি আমার বুক ফেটে শুধু কান্না আসতো। তো এক পর্যায়ে জীবনটাকে শুনতে পারলাম ওর সাথে এগুলো এগুলো হয়েছে, তখন তো আমার খুব খারাপ লাগবে, কে কে ছিল ওই এলাকায় আমাদেরকে আবার আটকায় ফেলে, আমি কি রেকর্ডটি দাও তো আমার কাজ আছে, আচ্ছা ঠিক আছে রেকর্ডটি দিচ্ছি, দিচ্ছে পরে বিশ্বাস করবেন আমি রেকর্ডটি শুনছি, শুনে আমি নিজের গলায় নিজের ছুরি ফেলাইতে আমার ইচ্ছে হয়েছিল, একটা মেয়ে এত খারাপ হতে পারে, কিন্তু তারপরে ওকে আমার ঘৃণা আসে নাই, কিন্তু আমি চিন্তা করতাম যে ওকে ভালো হবে আসলে, তখন আমাকে ওই আমার ফ্রেন্ড সাথে ছিল অন্য বোঝাইত যে ঠিক আছে বিয়ে করলে মেয়ে ভালো হয়ে যায়, তো ঠিক আছে ভালো কথা, ভালো হলে তো ভালো। তো একদিন আমি ওকে বলি যে চলো আমরা এক জায়গায় বেড়াতে যাবো, কোথায় যে আখাউড়া একটা জায়গার নাম আছে আমাদের এখানে, আখাউড়া যাবো ঘুরতে যাবো ঠিক আছে একটু, তো আচ্ছা ঠিক আছে
টার্গেট কি ছিল আপনার ওখানে ঘুরতে নিয়ে গিয়ে কি করবেন?
ওকে আমি ওর সাথে ফিজিক্যাল রিলেশন করবো,
অনেকই সম্পর্ক করবেন, ওকে।
তো এটা আমি দুদিন এক সপ্তাহ আগে কি বলি, এক সপ্তাহ আগে তোর সাথে আমার কন্ট্যাক্ট ছিল যে এমনিতে ঘুরতে যাবো অনেক দিন, তো তারপরে আবার আমি তোকে আসলে যে কোনো কাজে ঢাকা আসি, আসার পরে ওখানে বলতো তুমি কি খেয়ে রাখো, ঢাকা আসতে কি নিয়ে আসবো তোমার জন্য, কিছু নিতে চাইতো না আমার থেকে, বলতো যে না আমি কিছু নেবো না কিছু খাবো না, তো হঠাৎ করে বললো কি কাঁচাম খাবি, আমি ওর জন্য কাঁচাম নিয়ে যাই, নিয়ে বাড়িতে রাখি কাঁচাম রেখে সেরা ওর জন্য নিয়ে যাই, নিয়ে যাই সেটা রাত্রিবেলা, ওর সাথে আমি ওই বাড়িতেই রিলেশন করার ইয়ে ছিল, তো রাত্রিবেলা যখন ঢুকি আমি, এটা আমি 2012 সালে জুলাই মাসে কথা বলতেছি, রাত্রিবেলা ঢুকি, ঢোকার পরে মনে করেন যে আমি আমগুলা দেই ওর কাছে, তো ওর ছোট বাইরে আমাকে দেখে ফেলে, ওরা দেখে ওর মা নামাজ পড়তেছে, আমাকে ওর মা ও দেখে, দেখার পরে বলতেছে কে কে, তোমার পিছন করে বাইরে দেয়, বাইরে এসে আমি জমিতে দৌড়াইয়া চলে আসি, দৌড়া বলতে হাইটে চলে আসি, তো দলে তো লজ্জা, তো ওকে আমি আসি বললাম যে দেখো আমি অনেক কষ্ট করছি তোমার জন্য, তুমি কাল কিন্তু অবশ্যই আসবে, তো ঠিক আছে। তো ওর বাবা ছিল আবার ঢাকা আসছিল, বাবা তখন বাড়িতে ছিল না, তো ওর বাবাকে আমি অনেক হুমকি দিতাম, মায়ের ফলে ওইটা করে মুখ তোমার মেয়েকে আমি চাই যে ব্যবহার করতো, ও আবার আমাকে এগুলো বারণ করতো, এগুলো বললো না ঠিক আছে। তো এরপর ওর বাবা ঢাকা চলে আসে, ওর মা তো দেখতে পারে না, মেয়ের দিকে শুধু কে বলতেছে, মেয়ের বলতেছে না কে এটা, তো আমরা বলতেছি বিয়ে করতো ঠিক আছে কালকে চলো, তো ও ঠিক আছে, ও আমার সাথে ভাইগা চলে আসে, মেয়ে বাইরে চলে আসে, আমি ওকে বন্ধুর বাসায় কথা কয়ে আমি ওকে নিয়ে যাই হোটেলে, আসার একটা আবাসিক হোটেলে নিয়ে যাই। নিয়ে সেরে ওকে আমি তস্তর করি, হ্যাঁ ও আমার রাজি হতে না, ঠিক আছে, তো ও যেভাবে আমার হাতে আমি কুচ দিই, আঘাত করি, ওকে ব্লেড দেওয়া দেওয়ার পরে হাত থেকে আড্ডা করি, আমাকে স্বেচ্ছায় দেবেন ওষুধ, আমাকে রেজিস্ট্রেশন হয়। তো আমার একটা ফ্যানকে নিয়ে গেছিলাম সাথে, ও বাইরে বসে ছিল, আমরা 3 ঘন্টা এখানে কাটাই। হ্যাঁ, তো কাটানোর পরে তো ওই যে মোল্লা ছিল একজন আলেম, ওনাকে দিয়ে আবার আমাদের বিয়েতে হয়,
বিয়েও করে ফেলেন।
এদিনই আমরা বিয়ে করি, আলেম দিয়ে দুজন সাক্ষী রেখে, কিন্তু আমরা কোনো প্রমাণ নেই, দুজন সাক্ষী রেখে বিয়ে করি। মসজিদে ইমাম ছিল না, যে ফোন দিয়ে মোল্লা যায়, তো আমরা একটা বাড়িতে বসে আমাদের বিয়ে হয়। পরবর্তীতে জনটা নিয়ে বিচার হয়, তো মোল্লা অস্বীকার, আলেম অস্বীকার আসে নাই, ওই সাক্ষীর অস্বীকার আসে নাই, সবাই আমার কাছে বলতেছে আমরা জীবনটা নষ্ট করি না, আমরা বেদাল করবো, আর ওই হুজুরে বলতেছে আমার করে লাঠি মেরবো। হ্যাঁ, তো আমি স্বেচ্ছায় বলি নাই, তো আমি কিছু না দেখে, তো এর মধ্যে আবার ওর ইন্টারমিডিয়েট পরীক্ষা চলে আসে, পরীক্ষা চলে আসার পরে আমি কলেজ দিই, কলেজে যাই সেরা আমি ওই ইয়াকে হুমকি দিয়ে আসি প্রিন্সিপালকে, আর যারা সহকারী আছে যারা, বলছি প্রশ্ন আউট করে দিতে হবে, যত টাকা লাগে আমি দিন। ওর একটা কথা ছিল আমার সাথে, যে আমি যদি পরীক্ষা ফেল করি আমাকে দিয়ে দিয়ে দিবি, আর পাস করলে আমাকে পড়াবি, এই জন্য আমি বসে দিই যত টাকা লাগে আমি টাকাও দিয়ে আসি, দিতে তোমরা প্রশ্ন আটকে দিবে। তো যে ডিগ্রি ছিল ও নিজে প্রশ্ন আটকে দিত, সব কিছু করতো, করবে দেখা দিত পরীক্ষা ফাঁস করতে। আর তখন আমি ওদেরকে বললাম, আমি রমজান মাস 18 রমজান ছিল, আমি এতেক্যাপ করি এখানে ওর জন্য, শুধু আমি এতেক্যাপ করি 10 দিন,
কেন
মানে ওর জন্য পরীক্ষা ফাঁস করো, আমি আল্লাহ কাছে ওরে চাইবো আমি ভালো হয়ে যাবো, এতেক্যাপ করি। তো এতেক্যাপ করার পরে
অদ্ভুত মানুষ, এবং মানুষের দেখুন অপরাধ মূল্যবোধ, সৃষ্টিকর্তার প্রতি মানুষের সেবা, মানে এই মানুষকে মেলানো আসলে খুবই মুশকিল, ন্যায় অন্যায় পাশাপাশি চলে, কত মানে মানে অপরাধের ধরন কত রকমের হতে পারে। ওকে, তারপর
তো আমি এতেকে পড়তেছি, এতেকে পড়তেছি, পাঁচত নামাজ পড়তেছি, আর মসজিদে যে যখন সেহরির টাইম হয় সবাইকে জাগাইতেছি, পাশাপাশি আমি আজানও দিতেছি, যেহেতু আমি মাদ্রাসে পড়ছিলাম প্রথমে বলছিলাম, তো আমি আজানও দিতেছি, সব ভালো কাজ করতেছি, সবাই বলছে না অত দিনে বুঝে আল্লাহ রহমত করছে ওরে। এর মধ্যে ও যে আমার সাথে ও আখড়া গেল বিয়ে হয়েছে কিনা এটা নিয়ে সেরা, ও বাড়িতে রাত্রে কে আসতেন ওর মায়েরা দিয়ে জেরা করছে ওরে, ও বলে নাই, ও বাবা আসছে বলছে ওরে কোরআন শিব শপথ করেছে, সত্য কথা বলে দিছে যে রবিন আমাকে তো চিনে ভালো হবে, একটা খারাপ ছেলে, সিনেমারা ছেলে, আমার সাথে বিয়ে দিবে না। তো ওর মা বাবা চিন্তা করছে বুদ্ধি দিয়ে, না মায়েরা বুদ্ধি দিয়ে কৌশলে ওকে হাত নিতে নিয়ে হাতে নিয়ে গেছে, ওরা বলছে আমরা মারা যাবো, হ্যাঁ আমি বিষ খাই আমার ছেলেদেরকে মারবো, মায়েরা তোকে আমি দিয়ে দেবো, তুই সুখে শান্তিতে গড় করিস, মেয়ের বোন ছিল ওরা বুঝাইছে। তো পরে আমি তখন এত ক্যাপ করতেছি, আমি এত কিছু জানি তাই না, তো পরে আমি যে এত ক্ষেত্রে বাইরে অনেক করে ঈদের সময় আমাকে ওর বান্ধবী ফোন দেওয়া বলছে তোমার সাথে সম্পর্ক রাখবো না, আমি কেন রাখবো না, ও এই অবস্থা ওর মা বাবার কষ্ট দিব না, আমি ওই সময় আমার সাথে বাইরে গেছে বিয়ে হয়েছে আমাদের, কেন রাখবে না, ও বিয়ে নাকি কোনো প্রমাণ নাই, আমি তো ওর সাথে আমার সব কিছু হয়েছে, ফিজিক্যাল রিলেশন সব কিছু হয়েছে, আমি রেকর্ড করছি, আমি ভিডিও করছি, ওগুলো আমি এলাকায় বাজারে প্রচার করি।
ভিডিও করেছিলেন আপনি?
না, আমি তো মূলত হুমকি দেওয়া।
ওকে,
হ্যাঁ, তো ও বাস্তবে সত্যি হই আমি করছি, কিন্তু রেকর্ড আছে ওর কথা, খারাপ খারাপ কথা, আমার বাচ্চা কি করতেছে, মানে বিভিন্ন কিছু, সেটা সবাই শুনলে বুঝতে পারবে। তো রেকর্ড গুলো আমি এলাকার সবাইকে শোনাই, শোনাইলে সবাই মেয়েটাকে ঘৃণা করেন, আমাকে বলে কি এরকম একটা মেয়ে, মেয়ে খারাপ, এটা এরকম চলে, কয়েকজন সর্দামাতে আমার আশা দিয়েছে যে সমস্যা নাই, আমরা বিয়ে করার জন্য সমস্যা হবে না, এভাবে আমাকে আশা দিয়ে, কিন্তু আমি যার কাছে বলছি সে আমার ভালো থাকে না খারাপ, তো আমি করি কি ওর জন্য তো মাথা নষ্ট আমার। তো ওর মা বাবা নিয়ে এসে যাই আমার, আমার জন্য থানাতে মেয়েরা ডায়েরি করছে যে আমার মেয়ে এই অবস্থা কলেজে পড়ে, আমার মেয়েকে ডিস্টার্ব করে, হ্যাঁ মেয়েকে সাক্ষী রেখে একটু সাধারণ ডায়েরি করে নিয়ে আসে, আমি যার পরবর্তী জামাইরা করলে সরকারবাদী মামলা হয়ে যাবে আমার নামে। তো আমি শুনি এটা থানার থেকে আমাকে একজন ফোন দেয়, ঠিক আছে, যে ভাই আপনার নামে একটা মামলা হয়েছে, জিডি করে গেছে, এই অবস্থা একটা মেয়েকে নাকি ডিস্টার্ব করেন। তো আমি ওদের বাড়িতে যাই, যাই হুমকি দিয়ে ওর বাবের, যে আপনি জিডি তুলবেন নাহলে আপনার সমস্যা হবে, বলতেছে বাবা এটা তো উঠানো যাবে না, তুমি কোনো সমস্যা করো না, চলে তো হয় আমরা মামলা করবো না। তো পরে আমি এখান থেকে হুমকি দিয়ে চলে আসি, আসি সেরেই আমি করে কি 2-3টা বাজারে খুঁজি, আমি নিজের প্রতি আমি মানে অসন্তুষ্ট, আমি মরে যাবো, আমি বিষ খুঁজি, বিষ খেয়ে মরে যাবো, তারপর নিয়ে আমার সাথে যোগাযোগ করে আবার, কারণ যেহেতু সেটা আমার একটা বন্ধনে ধরা হয়ে গেছি। তো একটা বাজার যায় পাইলাম, আমি বলছি অরিজিনাল মাছের তেল কোনটা, যেটা মাছ মারা যাবে খেলে সাথে সাথে, আপনি কি মাছে দেবেন নাকি নিজে কোনো আগাম করবেন আমার কথা, আমি না না আমি আমরা যেটা খাটি আছে তো ওইখানে আমরা এটা মাছ মারতেই করতো, একটা আমাদের 60 টাকা দাম। দেওয়ার পরে আমি আমাদের একটা কদম গাছ আছে ওইখানে পুষ্পনি পার, ওইখানে চলে যাই, যাই সেরা আমি তবে আমাদের এলাকার সবাই জানে ঘটনাটা, হ্যাঁ মেয়ের জন্য বিয়ে আসতেছে, আমি সবাইকে হুমকি দিতেছি বিয়ে হইতেছে না, হ্যাঁ আমার সাথে বিয়ে হয়ে গেছে, আমি কয়েকজনে মাইট জোর করলাম কলেজে, প্রিন্সিপালকে মারলাম, এটাও হইলো। তো পরে আমি 20টা খেয়ে ফেলাই সবটা, একদম তাহলে আমি পুরোটাই 20 খেয়ে ফেলাই। ফোন করে তখন আমি প্রথমটা আমার ছোট ভাই আবার হাত থেকে এসে দেখে লাগছে আমার মুখ দিয়ে, আমি চুপ করে বসে আছি ধুম ধরে, হ্যাঁ তো খাওয়ার সাথে সাথে আমার ছোট ভাই দেখছি যে আমার দুধের মতো আমার মুখ দিয়ে পড়তে, ও
আর ধন্দ এরকম চিৎকার তো চলে, চিৎকার এসে সবাই আসলো। আমি দৌড়মারি এখান থেকে দৌড়ে রাস্তা ছিল এলাকার লোকজন ছিল আমাকে দৌড়ে দৌড়ে তো আধা কিলোমিটার দৌড়ে আমার দৌড়ে দৌড়ে সেটা তিনদিন তাড়াতাড়ি করে আমাদের সত্যি কম দোষে নিয়ে নেওয়ার পরে। তবে আমি যতই অন্যায় করে সেই কষ্ট আমি বলতে পারবো না একটা মেয়ের জন্য। আমাকে প্রথমে মনে করেন ভান্ডা হয় লোহার যে দুই পাশে শীতটাকে ওই আমি শক্তি করতেছিলাম ভাইন্দা সেরে আমাকে প্রথমে আমার এক বালতির মতো পানি খাওয়ায় আমাকে সামনে পরে ওরা নল ঢুকে আমার এখানে নলটা ঢুকে আমাকে বাঁধবে পেটের উপরে একজন বল মাথায় একজন ধরে পায়ের উপরে এক দুজন বসে এভাবে বসে আমাকে নল দেয় নল দিয়ে সেরে মুখে আমার বিষটা তো আমি সাথে সাথে ভাবছি যে আমি এখান থেকে তো আজকে উদ্ধারে চলে যাবো। ওরা আমাকে তিন দিন হাসপাতালে রাখছে বলতেছে তিন দিন তো এক আমি যখন দেখছি আমার এক সেকেন্ড যদি আমার দমদার থাকতো আমি এখানেই মৃত্যুবরণ করতাম। আমার চোখ গুলো বাইরে গেছে আমি কিচ্ছু বুঝতেছি না আজও আমার মাথা ব্যথা করে। আমি যদি নামাজ পড়ি কোনো রুকুতে আসি তো মাথা ব্যথা করে আমার এখন তো আসলে ওই মেয়েটা কথা বলা যায় না। তো এরপরে মেয়েটার সাথে আমার যোগাযোগ হয় একটু
মানে কি মানে মেয়েটা বিয়ে হয়ে যায়।
হ্যাঁ মেয়েটার সাথে আমার যোগাযোগ একটু হয় সে কৌশলে আমার সাথে যোগাযোগ করে মানে ও ভয় পায় আর পরে ওর মা বাবা বাড়ির থেকে চলে যায় ভয়ে যদি ছেলেটা মারা যা মামলা হবে। হ্যাঁ পরে আমাদের বাড়ির থেকে আমার চাষা কজন আছে ওরা বিয়ের প্রস্তাব নিয়ে যায় বিয়ে যেহেতু হয়েছে আমরা সামাজিক ভাবে বিয়ে দিই তো চাষারা যাই ছিল আমার জন্য ভালো করতে দেয় বলছে একটা ছেলে খারাপ ছেলে আপনি মেয়ে এত ইন্টারমিডিয়েট পরে পাস করবো ওকে ভালো বিয়ে দিতে পারবেন ওরা নাকি বলে আসতে পারে মেয়ে বলছে আর সে বলতেছে না ওরা তো মেয়ে বিয়ে দিবে না এরকম এরকম তোমরা তুমি আমার মানুষ মানুষ নষ্ট করলো আমাদের 2013 সালের September 29 বিয়ে হয়ে যায় রবিবার দিন। আমি শুনি শোনার পরে আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে ছিলাম এলাকার বড় বড় নেতা ছিল ওই শহরে যারা লিডার ছিল তাদেরকে বলি এই কথা তো বিয়েতে হয় দেখতে এসে বিয়ে হয়ে যায় তো বিয়ে আর ভাঙতে পারি নাই ভাঙার চেষ্টা করছিলাম নেক্সট ওই ছেলে জানিয়ে নিয়েছি ওর মা সবকিছু বলছে ছেলেটা খারাপ ছিল ড্রিঙ্কস করতো ইয়াবা টিয়াবা খাইতো তো ওই ছেলেটা ওকে ধন করছে ধনকে নিয়ে গেছে তো ওই ছেলেটা ফোন নাম্বার আমি পরে ওইখান থেকে আমি জোগাড় করি আর আমি বলছি যে তোমার বউ এরকম খারাপ আমার সাথে বিয়ে হয়েছে এরকম একদম জিজ্ঞাসা করে ওরে তো নাকি বলছে যে বিয়ে হয় নাই কিছু হয় নাই ও আমাদেরকে ডিস্টার্ব করতো পড়ার সময় ওকে আমি বাড়ি দিয়ে রাখছি কথা বলতাম মাঝে মাঝে এরকম কিছু হয় নাই তো ছেলে বলতে সমস্যা নাই আমি নিজের 14 নম্বর
মানে ওখানেও আপনি চেষ্টা করেছেন ওর সংসারটা যাতে নষ্ট করে যায়
ওটা ভাঙতে পারিনি কিন্তু এখনো আমি ওকে অনেক ভালোবাসি তো ঠিক আছে ওজন চলে গেছে আমি আরো খারাপ হয়ে যাবে চিন্তা করলাম। হ্যাঁ তখনই আমি আমরা একটা গ্রুপ যাই ডাকাতি করতে ও চলে যাওয়ার পরে আমি একদম পাগল হয়ে যাই ডাকাতি করতে যাই তখন আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে একটা বড় গাছ কাটি গাছ কাটার পরে তখন আমরা ভাবছি যে এটা একটা যাত্রীবাহী বিদেশি গাড়ি একটা মাইকো না বান্না মাইকো বলা তখন আসতে আসার পরে আমরা জানতাম এখানে স্পেশাল টিম পুলিশের তো একটা ফাইরুডির মধ্যে তখন আমরা পাঁচজন যাই যাওয়ার পরে গাড়িটাকে আমরা ধরি গাছপালাই পাঁচজন কাছে পাঁচটাই লাইট ছিল আর এক হাতে লাইট এক হাতে ছিল আগাই তো ওরা বুদ্ধি করে গাড়িটা ব্যাগে নেই আমরা তখন বুঝতে পারছি যে এটা একটা যাত্রীর গাড়ি মানে গাছটা যেয়া একটু গাড়িটা দিকে আগাই আগানোর সাথেতেই ওরা গাড়ি টানবে টান দিয়ে সেরা বাইরেই ফায়ার শুরু করে ফায়ারটা করার সাথে আমরা সরে বেড়াতে করার পরে তো সবুজ যে ছেলেটা ছিল ওকে ধরাইয়া ধরছে ধরছে বলি ওকে ফায়ার করছে প্রথমে আমাদের গায়ে লাগে নাকি ওর লাগবে কাঁধে ঠিক গুলিতে লাগে কাঁধে লাগার পরেই ও মনে করেন পয়রা যায় তো দৌড়াইছে ও গুলিতে লাগার পরে মানে কেউ বুঝতে পারে না তো রক্ত পড়তে পড়তে ও পরে গেছে ওকে ধরছে ধরে নিয়ে অনেক মারধর করছে পরে হাসপাতালে রাখতে রাখার পরে ওর খালাম্মার কাছে আমি গেলাম দেয় বললাম এক কাজ করবেন ওকে নাম বলতে না করবেন প্রয়োজনে আমরা টাকা দেবো নাম যাতে না বলে আচ্ছা ঠিক আছে ওর খালাম্মা পরে উঠে আমার ফোন নাম্বার নিয়ে সেরা বললো ঠিক আছে নাম তো বলে নাই আমরা ওষুধকে টাকা খাওয়াইয়া আমরা এটা হালকা করে দিছি তো যাবেন কিছুদিন আগে বাইরে চলে আসেন তো ওকে ধরে নেয় নিয়ে সেটা যাবেন পায় বাইরে চলে আসে এরপরে আরেকটা কাজ করি আরেকটা ঢাকা থেকে যাই তখন পুলিশ আবার অলরেডি সচেতন গোলাগুলি করে বেশি পাইলে গুলি করে দেয় পাই এটা এলাকারও অর্ডার আর আমাদের এলাকার যেটা খারাপ ছিল এটা পুলিশ সুপার সাহেবের নিজেই একটা অর্ডার দিয়ে দিচ্ছে পাইবেন তো গুলি করবেন কোনো কথা নেই পায়ে করেন মেয়াদ করেন তো আমরা বড় ভাইয়ের সাথে একটা টিম দেই কাজ করবো একটা লোক আছে ওইখানে সে ইতালি থাকে তো সে আগে কাজ করতো সে আসতে আসার পরে ওকে নিয়ে আমরা কাজ করতে তো আমরা যে গাছ পাড়া করছি ওরা তো কাজ করলে রাখবেন কাজ করতো সাহস ছিল তো তো সাধারণ পুলিশরা ওর সাথে 4-5 জন পুলিশরা ওর সাথে আসতো না আমাদের সাথে ঠিক আছে আমরা বড় টিম দিতাম স্পেশাল টিম নিয়ে আসতো হইতো 3-4 জন দারোগা থাকতো সবাই চলে আসতো এখানে হইতেছে কাজ আসে আমাদের কাছে মোটামুটি ভালো অস্ত্র ছিল তখন আবার মেশিন নিয়ে এলাম তো আবার হাতি মেশিন ছিল দুইটা তো পুলিশ আসলো আসার পরে আমরা আবার অন্য দিক দিয়ে কাজ করতেছি ঠিক আছে এদিক দিয়ে আসতে অন্য দিক দিয়ে কাজ করতেছি কাজ করার পরে উপরে স্পেশাল টিমকে ফোন দেওয়া হলো ওরা চলে আসলো মাইকো দিয়ে আসটা ওরা ফায়ার শুরু করে তো লাইট টিপ দিয়ে তো অনেকটা দেখা যায় পুলিশের লাইট তো অনেক পাওয়ারই তো যেটা দৌড়াইতে পারতেছে না ওরা দেখতেছে দৌড়াইতে পারতেছে না ওরা ঠিক যে দারোগাটা পরে নেক্সটে আসে আমরা তার সাথে কন্ট্যাক্ট করে ও চলে যাই এখানে বদলি যায় পরে আরেকটা দারোগা আছে সেকেন্ড অফিসার থেকে সেকেন্ড অফিসারকে ধরে ধরে নিয়ে সেরা আর পাড়া দিয়ে ঠেকায় গুলিটা করে হ্যাঁ ঠেকাইয়া গুলি করো পায়ে গুলি করার পরে ও তো আমরা সবাই ভাবছি ও পাটা নষ্ট হয়ে গেছে এখানে মনে হয় একটা প্রিপারেশন মামলা হয় আমার মনে হয়
আরো আমরা যারা ছিলাম সময় নিয়ে মামলা হয় তো পাওয়াটা যদি নষ্ট হয়ে যাবে তো সবাই আফসোস করতে তো বিয়ে করতে এক সপ্তাহ আগে বিয়ে করতে বাবার ইতালি গেছে হ্যাঁ আসলে ও কি করলো কাজটা তো এটা তো বউ আর আসবে না শ্বশুরবাড়ি আর খারাপ বলবে এরকম বলতে বলতে ওকে থানায় নিয়ে গেলো নর পর বলছে ওকে পঙ্গুতে নিতে হবে ওদের অনেক টাকা ছিল তো পঙ্গুতে ডাকাতে নিয়ে আসে আশা করে ওর সাথে দুদিন পুলিশ গাট আসে আশা করে পায়ের চিকিৎসা করা হয় হওয়ার পরে ও ছয় মাস জেল খাটে খাটে সেরে আবার ভালো হয় তো ভালো হওয়ার পরে ও আর এগুলা করবে তো ওর বউ আবার চলে যায় চলে যাওয়ার পরে বউকে আবার দিলে বউ মানে শুনে নিয়ে আসে হাতে তো ধরে তো দেড় মাসের মতাতেই আবার চলে যায় ইটালিতে তো এখানে আমরা তখন এই জন্য আমরা চিন্তা করতেছি যে দেখ এখনো মেয়েটার পিছানি ছাড়ি নাই আমি যে মেয়েটা সে ভালোবাসি ওর সংসার আমি ভাঙবো আমি আজও
এখন আপনি প্ল্যান করেন
তো কিছুদিন আগে আমাকে একজনে বললো ওর এক ননদ বললো যে ভাই যেটা হয়ে গেছে গা কাউকে ভালোবাসতে যে তার সংসার ভাঙতে হবে এমন তো কোনো কথা নাই ভালোবাসা চাই করে সমস্যা কি তো আপনি ওকে মনে করে অন্য কোনো মেয়েকে বিয়ে করে সংসার করেন
আপনি রিসেন্টলি কি করেন এখনো কি আপনি ডাকাতির মধ্যে আছেন
এখন আমি আজকে মাস ছ মাস ধরে আমি নাই এটাকে আমি বাইরে চলে যাবো আমার প্ল্যান এইটা
আপনি ডাকাতি করেন না মাস ছ
মাস এখন মাস ছ মাস ধরে আমি করি না বাট আপনাদের অনুষ্ঠানটা শুনতেছি শোনার পরে মনে করেন আমার একটা মনুষ্যত্ব লাগলো যে আমি তার করবো না হ্যাঁ
আর মেয়েটার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন
ওর সংসার ভাঙবো আমার এরকম একটা প্ল্যান মাঝে মাঝে চলে আসে আসলেই আমি ফোন দিই ওর শ্বশুর বাড়িতে যে আমার পোলাপাইন আছে ওদের কাছে ফোন দিয়ে যে নাম্বারটা লো হ্যাঁ আমি ওর নাম্বারটা দেখ পাস নি ওকে ওর স্বামী আদৌ মোবাইল দেয় নাই ওর স্বামী তারপর বাইরে চলে গেছে কিছুদিন আগে
আচ্ছা আমরা বুঝতে পেরেছি আপনার কাছে আজকে আমাদের চাওয়া হচ্ছে আপনি লাখো মানুষের সামনে আজকে প্রমিস করে যাবেন সেটা হচ্ছে যে মেয়েটা আপনাকে চায় না প্রথম কথা হচ্ছে এটা সেই মেয়েটার সংসার ভাঙা আপনি জীবনে এতগুলো খারাপ কাজ করেছেন একের পর এক কতগুলো মানুষকে আপনি মেরে ফেলেছেন এই মানুষটার সংসার ভাঙা আপনার জন্য কোনোভাবেই উচিত হবে না সুতরাং আপনি আপনার জায়গা থেকে আজকে প্রমিস করে যাবেন যে আপনার যত কষ্টই হোক না কেন যত প্রবলেমই হোক না কেন আপনি কখনোই এই মেয়েটার সংসার ভাঙবেন না
কিন্তু ও আমাকে একটা কথা বলছিল যে আমি যদি পাঁচটা নাও হয় তারপরে আমি রবীন্দ্র
মানুষ মানুষ ইমোশনে পড়লে প্রেমে পড়লে ধরনের কথা বহুবার বলে আপনি শুধু প্রমিস করেন যে আপনি কখনো এই কাজটা করবেন না আপনার যত কষ্টই হোক আপনি মনে করেন আপনার জীবনের একটা ভালো কাজ হচ্ছে
আজও আমি অনেক স্মোক করি নেশা মানে করি ওর কথা মনে করে এই যে এক বছর পূর্ণ হবে 29 তারিখ আসবে
আপনি যে এতগুলো পাপ করেছেন আপনার পাপের প্রায়শ্চিত্ত হওয়া উচিত না আপনি কি মনে করেন
আমি তো জেল কাটছি আজও আমার মামলা
আপনার নামে মামলা আছে সারাটা জীবন আপনার জন্য স্পয়েল হয়ে গেছে তাই না আপনি মনে করেন আপনার পাপের প্রায়শ্চিত্ত এটা
প্রায়শ্চিত্ত তো আমি এখন চাইতেছি যে আমি যদি বাইরে চলে যেতে পারি আমি 10-12 বছর থাকবো ওখানে
দেখেন আমি আপনাকে যেটা বলি কাম টু দ্য পয়েন্ট একটা হচ্ছে যে আপনি এতগুলো মানুষকে মেরে ফেলেছেন আপনি যে অপরাধগুলো করেছেন সেই অপরাধে যদি শাস্তি দিতে হয় তাহলে আপনার বেশ কয়েকবার জন্ম নিতে হবে দুনিয়াতে আপনি স্বীকার করেন এটা এক দুই নম্বর হচ্ছে যে মেয়েটাকে আপনি লাভ করলেন সে মেয়েটাকে এক ধরনের আপনি চিনাই নিয়ে আসছেন অন্যের কাছ থেকে হ্যাঁ চিনাই নিয়ে এসছেন এবং সে মেয়েটা আপনার ভয়ে হোক আপনার চারিত্রিক কারণেই হোক কোনো রকম ভাবে সে আপনার সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করেছে প্রেমে পড়লে মানুষ বহুবার কথা বলে তুমি যতবার তার মাই হও না কেন আমি তোমাকে ছেড়ে যাবো না অমুক করবো না তমুক করবো না এটার পরেও মেয়েটা একটা ছেলের সাথে এখন সংসার করা শুরু করেছে এবং সেটাই তার এখন বাস্তব জায়গা
একদিনও বাঁচবে না
হোয়াট এভার ইট ইজ আপনার এই জায়গাটা থেকে আপনার লজিক্যাল হতে হবে আপনি প্রথম কথা হচ্ছে আপনি কিছু করেন না আপনি রিয়েল লাইফে আপনি কিছু করেন কিছু করেন না আপনি সম্পূর্ণরূপে খাঁটি বেকার এক দুই নম্বর যেটা সেটা হচ্ছে আপনি এতগুলো অপরাধ করেছেন আপনার ভবিষ্যৎ কি আপনি জানেন না আপনি যে কোনো মুহূর্তে কট হয়ে যেতে পারেন আপনি একইভাবে মেয়েটাকে যদি আপনি ঘর থেকে বের করে নিয়ে আসেন তার হাজবেন্ড এখন বাইরে থাকে তার বাবা মারা গেছে আপনি চাইলে এটা পারেন আপনি যদি এটা করেন তাহলে কি হবে মেয়েটার ভবিষ্যৎটা কি হবে আপনি তার সাথে ঘর সংসার করতে পারবেন না কারণ পুলিশ আপনাকে খুঁজছে এক দুই নম্বর যেটা সেটা হচ্ছে আপনি কখনোই সুখী হতে পারবেন না কারণ এই মেয়েটার ব্যাপারে আপনি যথেষ্ট রকম সন্দেহ ছিল আপনি ইমোশনের জায়গা থেকে বলেন আপনার আবেগের জায়গাটা থেকে বলেন আপনি সেটা প্রচন্ড রকম হ্যাঁ প্রচন্ড রকম তাকে ভালোবাসেন কিন্তু এই ঝগড়াটা আবারও হবে আপনি ঘর সংসারে যখন নিয়ে আসবেন তখন আবারও হবে কেন হবে যে আপাকে তুমি এতই ভালোবাসো তাহলে ছেলেটাকে তুমি বিয়ে করলে কেন কোনো উত্তর কিন্তু নাই হ্যাঁ সুতরাং এত কিছু জানার পরেও আপনি কতদিন ভালো থাকবেন মাস সময় ভালো থাকবেন তারপর আবার যা হবার তাই হবে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আপনি আপনার ভবিষ্যৎটা নষ্ট করেছেন আপনি কোনোভাবে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করতে পারবেন না আপনাকে এটা প্রমিস করে যেতে হবে আজকে লাখো মানুষের কাছে যে হ্যাঁ ঠিক আছে আমি প্রমিস করছি আমার জায়গাটা থেকে আমি কোনোদিন মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করবো না
তবে এতটুকু বলবো যে আমার মতো যাতে কোনো মেয়েকে কোনো খারাপ ছেলে এরকম ভালো না বাসে বাসে আরো যাতে খারাপ না হয়
আপনি প্রমিসটা করুন যে আপনি লাখো মানুষের সামনে যে আপনি মেয়েটাকে কখনো এটা স্টপ করবেন না আপনি যদি যাহা বলিবেন সত্য বলিবেন শুনে এখানে আসেন তাহলে একটা ভালো কাজ আপনার জীবনে করা উচিত
ঠিক আছে, আমি কথা দিচ্ছি, কারণ যদি ভবিষ্যতে ও আমার সাথে ভালো মানে দেখা হলে যদি কথা বলে আমি কথা বলবো, কিন্তু খারাপ কিছু করবো না বলেন। যেহেতু সুখে এখন সংসারপত্র শুনতেছি।
আপনি তার সংসার ভাঙবেন না, প্রথম কথা হচ্ছে আপনি সংসার ভাঙার মতো কোনো ধরনের কোনো কাজই করবেন না।
ভাঙার মতো কোনো কাজ আশা করি করবো না আমি।
আশা করি না, আপনাকে প্রমিস করতে হবে যে আমি কিছু করবেন না।
হ্যাঁ ঠিক আছে, আমি করবো না, আমি সবার সামনে কথা দিলাম।
আমরা এখানে একটা বিষয় লক্ষ্য রাখার মতো, সেটা হচ্ছে যে ওর যে বিবেকবোধ সেটা জেগেছে, কিন্তু ওর প্রায়শ্চিত্তের জায়গাটা কিন্তু শক্তিশালী নয়। ও অনেকগুলো অপরাধ করেছে এবং ওর কোনো প্রায়শ্চিত্ত এখন পর্যন্ত হয়নি। ও আজকে এখানে কনফেস করেছে ওর অপরাধগুলো নিয়ে। আমাদের দুটো জিনিস এখানে কিন্তু মার্ক করার মতো। একটা হচ্ছে যে ও যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠেছে, ও যেটা বলছে যে ওকে দেখা মাত্র গুলি করার অর্ডার আছে, ও শুনেছে এরকম, সেই সন্ত্রাসী হবার পেছনে ওর যে বড় হওয়ার ইতিহাস, সেই ইতিহাস কিন্তু মারাত্মক রকমের শক্তিশালী ইতিহাস। এবং এই ধরনের অপরাধীরা সমাজে কিভাবে বেঁচে থাকে সেটাও আপনারা দেখলেন। ওর ব্যক্তিগত জায়গা থেকে ওর যে মেয়েটাকে ভালোবেসেছিল সেই মেয়েটাকে ও পেতে পারত যদি এই ধরনের বিভৎস একটা জীবন যদি সে বেছে না নিত, তাহলে হয়তো ওই পরিবার রাজি হতো এরকম একটা ছেলের হাতে সেই মেয়েটাকে তুলে দেওয়ার জন্য। এবং এটাই হচ্ছে ওর জীবনের সবচেয়ে বড় শাস্তি।
বাবা বলছিল যে কিন্তু আমার কাছে দিয়ে দিবে না।
দ্যাট ইজ ইউর আলটিমেট পেনাল্টি। এবং এটাই হচ্ছে ওর জীবনের সবচেয়ে বড় শাস্তি, যে ও সবচেয়ে বেশি ভালোবেসেছে যে মেয়েটাকে, সেই মেয়েটাকে ও জীবনে পায়নি, কারণ একটা খারাপ ছেলে, সমাজের চোখেও একটা খারাপ ছেলে। নাও কাম টু দ্য পয়েন্ট, আমরা যোগাযোগ করতে চাই আমাদের সাথে এক্সপার্ট প্যানেল থেকে এতক্ষণ যিনি ছিলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। এতক্ষণ তো আপনি শুনলেন রবিনের ব্যাপারে, আমি তো মানে খেয়ে হারিয়ে ফেলেছি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। কি বলার আছে আপনার?
জি আমি বরাবরের মতনই প্রতি রোববারই আপনাদের অনুষ্ঠানটা শুনি, এবং আপনারা রবীন্দ্রের মতন ছেলেদের বা মেয়েদেরকে তাদের জীবনের যে অন্ধকার জীবনের কাহিনী সেটা শোনাচ্ছেন। এখানে এই সবগুলো অপরাধী যারা অপরাধ এবং অন্ধকার জগতে চলে গেছিল তাদের ভিতরে কয়েকটা বৈশিষ্ট্যের কথা আমি বারবার বলছি, এবং দেখা গেছে যে প্রত্যেকটা কাহিনীর ভিতরে কিন্তু সেই প্যাটার্ন গুলি সেই লক্ষ্যগুলি থাকে। প্রথমত হচ্ছে যে তারা ছোটকাল থেকেই কিন্তু বকে যাওয়া ছেলে মেয়ের মতন হয়ে যায়, এবং সেটা প্রধান কারণ থাকে কিছুটা পারিবারিক আর কিছুটা হচ্ছে সামাজিক। সামাজিকের ভিতরে সবচেয়ে বড় হচ্ছে অসৎ সঙ্গ, বদ সঙ্গ বা খারাপ সঙ্গী সাথীদের সঙ্গে বসবাস করা বা তাদের সঙ্গে মেলামেশা করা বা আড্ডা মারা বদ্ধ করা। আর দ্বিতীয় কথা যেটা আমরা বলতে চেষ্টা করেছি, আমরা আগেও বলেছি এই প্যাটার্নের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে আসলে যারা এইভাবে অপরাধী জীবন যাপন করে বা অপরাধী হয়ে উঠে তাদের মনস্তত্ত্বকে পরিবর্তন এত মানে করার ক্ষেত্রে অনেকগুলি ফ্যাক্টর থাকে, কিন্তু আমরা সেটা যেমন আপনাদের অনুষ্ঠানটা একটা ভালো ফ্যাক্টর হচ্ছে ধর্মীয় মানে যদি শিক্ষা দীক্ষা বা এই ধরনের কোন স্পিরিচুয়াল ইয়াতে যাওয়া যায় তাহলে সেটাও একটা তাদের সংশোধনের ইয়া হতে পারে। আর তৃতীয় সংশোধন হতে পারতো কাউন্সিলিং এর মাধ্যমে, কিন্তু সবচেয়ে বড় সংশোধন এটা হতে পারে বা এই অপরাধকে প্রিভেনশন করা বা প্রতিরোধ করার সবচেয়ে বড় প্রতিরোধ হচ্ছে আমি আগেই বলছি এবং এই ক্ষেত্রেও সেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই সমাজের ভিতরে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। অর্থাৎ খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, মানুষ খুন করবে বা অপরাধ করবে, কিন্তু তারা তাৎক্ষণিকভাবে সমাজ সেটার কোন প্রতিরোধ করবে না বা সেটার জন্য শাস্তি দিবে না, এটা যেটা ভয়াবহ পরিণতি আছে এই খারাপ এই কাজের, সেটা যদি তারা বুঝতে না পারে তাহলে কিন্তু এই অপরাধীরা কখনই নিবৃত্ত হবে না। এবং এই পর্যন্ত যত কাহিনী আপনাদের অনুষ্ঠান দেখেছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তারা পরিবর্তন দিতে হয়, একটা হচ্ছে যে তাদেরই মতন আরেক অপরাধী চক্র এসে তাদেরকে খুন করে, হত্যা করে, মারধর করে, নির্মমভাবে তাদের কাউকে খুন করে, তখন তারা দেখতে পায় যে এটা পরিণতি খুব খারাপ। এবং এই ক্ষেত্রে তাই হয়েছে যে তাদের যে বস ছিল তাকে গ্রামের লোকেরা অতিষ্ঠ হয়ে খুন করে ফেলেছে, মেরে ফেলেছে। এই যে চরম পরিণতি হতে পারে এই অপরাধের সেটা প্রত্যক্ষ করা না পর্যন্ত তারা কিন্তু নিবৃত হয় না। অথচ আমাদের উচিত হবে, সমাজের উচিত হবে হতো বা রাষ্ট্রের উচিত হতো যে অপরাধের জন্য কঠোর শাস্তিটা দৃশ্যমান করা, যাতে অপরাধীরা তার চোখের সামনে দেখতে পারে এবং ভয় পায়। সেই কারণে সেটা হচ্ছে একটা বড় ধরনের ডিটারেন্ট যেটা দিয়ে আমরা অপরাধীকে তার অপরাধ থেকে ফিরে নিতে পারবো। আর চতুর্থ তৃতীয়ত যে আপনাদের মতন যে অনুষ্ঠানগুলি হচ্ছে অনুষ্ঠানে থেকে তারা হয়তো শুনে তারা নিজেরাও হয়তো আত্মপ্রবৃত্তির মাধ্যমে নিজেরা পরিবর্তিত হতে পারে। তাই আমি এই প্যাটার্নগুলি লক্ষ্য করছি, সেটাই বললাম যে অপরাধের যদি সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে যদি তার প্রতিরোধের জন্য কঠোর এবং ন্যায়নিষ্ঠ বিচার ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু অপরাধ এভাবে বাড়তে থাকবে। অপরাধকে দমাতে হলে যে অপরাধ করছে তাকে এই উপলব্ধিতে আনতে হবে যে এটার পরিণতি তোমার রাষ্ট্র ভয়ঙ্কর হবে, তার চেয়েও বেশি ভয়াবহ হতে পারে। আমাদের রাষ্ট্র সমাজ সেদিকে আরো সচেতন হবে, সমাজতাত্ত্বিক যারা আছেন বা রাষ্ট্র প্রণেতা যারা আছেন তারা আইনের শাসন সুশাসন এগুলি প্রতিষ্ঠা করে আরো বেশি মনোযোগ হবেন, তত বেশি আমরা রবীন্দ্রকে অপরাধ জগৎ থেকে ফিরিয়ে আনতে পারবো।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার এই মূল্যবান মতামতের জন্য।
হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, যাহা বলিব সত্য বলিবতে। একটু পরে আমরা আবারও ফিরে আসছি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং শুনতেই থাকবেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ফেসবুক থেকে আমরা শত শত কমেন্টস পেয়েছি এবং একই সাথে আমরা এসএমএস এর মাধ্যমে, ইমেইলের মাধ্যমে অনেক কমেন্টস পেয়েছি। কয়েকটা পড়ে শোনাতে চাই আপনাদেরকে। সুমি নামের একজন বন্ধু লিখেছে যে আজকে রবিন যদি ছোটবেলা থেকেই খারাপ বন্ধুদের সাথে না মিশত তাহলে হয়তো রবিনের জীবনের এই অপরাধগুলো রবিনের জীবনে আসতো না। একটা কথাই আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি ঠিকই বলেছেন সুমি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ লেখার জন্য। কামাল নামের একজন বন্ধু লিখেছে, সিগারেট, ইয়াবা এবং গাঁজা এবং বিয়ার যখন মানুষ খায় তখন বুঝতেই পারে যে সে মাদক সেবন করছে। সেটা একটা শিশু হলেও সত্য এবং একটা পরিণত বয়সের মানুষ হলেও সত্য। কিন্তু এত বোঝার পরেও যখন এই ধরনের নেশাগ্রস্ততার দিকে সে ছুটে যায় তখন কোনোভাবেই তাকে ক্ষমা করা যায় না। আরো একজন বন্ধু লিখেছে যে দেখুন, আপনি যেটা বলেছেন, বিশেষ করে অনেক নামের এক বন্ধু, যে চুরি করা টাকা দিয়ে তিনি মাদক সেবন করতেন, এটা ঘোরতর অন্যায়। চুরি করা টাকা দিয়ে আসলে যে কোনো কিছু করাই অন্যায়, সেটা মাদক সেবনই হোক বা যে কোনো কারণই হোক। একটা জিনিস যেটা, সেটা হচ্ছে চুরি করাটাই অন্যায়। সুতরাং চুরি করা টাকা দিয়ে যেটা করা হবে সেটাই অন্যায়, আপনারা বুঝতেই পারছেন। আরো একজন বন্ধু হৃদয় নামের এক বন্ধু লিখেছে যে প্রথমে অল্প অল্প এবং পরবর্তীতে বেশি লোকজন নিয়ে সে ডাকাত দল গঠন করতে থাকে, যেটা বলা হয়েছে, এবং সে তার ভালো বুদ্ধিটা আসলে খারাপ কাজে লাগিয়েছে। এবং এরকম অনেক অনেক কমেন্টস আমরা পরবর্তীতে পেয়েছি। প্রাশ্চিত্যের জায়গাতে সে লিখেছে যে তার আসলে এখন পর্যন্ত প্রাশ্চিত্য কিছুই হয়নি। বেশ কয়েকজন বন্ধু এটা লিখেছেন, বিশেষ করে জামাল, তুহিন এবং নীরো নামের এক বন্ধু লিখেছেন যে তার আসলে প্রাশ্চিত্যের জায়গাটা এখন তেমন কিছু হয়নি। তবে বিবেকবোধের জায়গাটা যে অনেক অনেক বেশি পরিমাণে তুখর হয়েছে, শানিত হয়েছে, সেই জায়গাটি সারা জীবন ধরে সে ধরে রাখুক। এবং তার হাত দিয়ে এইভাবে মানুষ হত্যা, তার হাত দিয়ে ডাকাতি করা, তার হাত দিয়ে আরো যে খারাপ কাজগুলো এসছে সেগুলোর ব্যাপারেও আমরা ব্যাপক সমালোচনা পেয়েছি। অনেক অনেক কমেন্টস রবিন, অনেক অনেক বিরূপ মন্তব্য, কেউই ভালো কিছু বলেননি। এবং আমরা সবসময় দেখে থাকি যাহা বলিব সত্য বলিবতে যারা আসেন তারা এই ধরনের বিরূপ মন্তব্য পাবেন, এটা মনে করেই আসেন। কি বলার আছে আপনার?
আমি মূলত এখানে আসছি যে আমি একজন একজন করে কতজনকে বলবো। এখানে আসলে তো লাখো মানুষ শুনতে পারবে আমার কথাটা। আমার মতো কাছে কেউ কোনো পাপ করে না, প্রয়োজনে রিস্কা ছাড়া এক এক সমস্যা নাই, শ্রম দিয়ে মাটি কেটে খায় সমস্যা নাই, তাতে যাতে খারাপ কাজে না যায়। কারণ আমার জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসটা আমি হারাইছি। আমি সবাইকে বলতে চাই কেউ যাতে খারাপ কাজে না যায়, কারণ অপরাধ এরকমই ছোট থেকে বড় হয় আস্তে আস্তে। ওইটাই মানে, আর যদি অপরাধ জগতে কেউ দুঃখে যায় তোমার বাড়িতে খুব কষ্ট, বাড়ির হয়ে মানে ভালো হইতে গেলেও বাঁচতে দেবে না, হয়তো আইন একটা মামলা ঢুকাই দিবে, অন্য কিছু করবে। যেমন আমি এখন এলাকায় থাকতে পারি না, খুব খারাপ অবস্থা, আমি এখানে দিয়ে যাচ্ছি যে অন্য ওখানে চলে যাবো। বাঁচার জন্য একটু চাইলেও ভালোভাবে বাঁচতে পারবো না। একটা মেয়েকে, ভালো একটা মেয়েকে যে বিয়ে শাদি করবো, ওইরকম কোনো আমার কোনো ইয়া নেই এখন। তো মানুষ যাতে আর কোনো পাপ না করে, সবাই যেটা যাতে মনুষ্যত্ব থাকে, যেটা আমার ছিল না, আশা করবো এটি মানুষের আমার চাওয়া সবার কাছে, আর সবাই যাতে আমার জন্য দোয়া করে আমি যাতে প্রত্যেকে খুব শীঘ্রই চলে আসতে পারি, বাট আশা করছি যাতে আমি ভালোভাবে বাঁচতে পারি।
প্রিয় শ্রোতা, প্রত্যেকটি মানুষেরই ভালোভাবে বেঁচে থাকার স্বাদ আছে, তারপরও অন্যায় হয় সমাজে। আমরা রবিনের জন্য কি দোয়া করবো আমরা জানি না, কিন্তু সেই সব মানুষদের জন্য দোয়া করতে চাই যারা রবিনের মতো হতে চলেছেন কিংবা হওয়ার সম্ভাবনা রয়েছে, এই অর্থে যে আপনি যেন কখনোই রবিন না হন। আমরা আজকের এই যাহা বলিব সত্য বলিব থেকে এই লেসনটাই নিব যে একজন অপরাধী কখনোই প্রিয়তম মানুষটির কাছে তার প্রেমবোধ, তার ভালোত্বের জায়গা, তার ভালোবাসার জায়গা নিয়ে মাথা উঁচু করে কখনো দাঁড়াতে পারে না। এর চাইতে বড় পরাজয় জীবনে আর কি হতে পারে? What a story man! ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে আর যে সুমনের কাছ থেকে শুনবো, গত সপ্তাহে যে বন্ধুটি আমাদেরকে চিঠি পাঠিয়েছেন তার কনফেসের জায়গাটা থেকে, তিনি কোন কনফেসটি করেছেন আমাদের সঙ্গে, কি বলেছেন, চলুন আমরা একটু শুনি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি সুমিত, ঢাকা থেকে, বর্তমানে মাস্টার্স করছি, হলে থাকি। অনার্সে পড়াকালীন সময় একবার এক ঈদের ছুটিতে সবাই বাড়ি চলে যায়, কিন্তু আমি ছাত্র পড়াতাম বলে সবসময় সবার পরেই বাড়ি যেতাম। একবার আমি কেউ না থাকা অবস্থায় নিজের ড্রয়ারের সবগুলো চাবি দিয়ে অন্যদের ড্রয়ার খোলার চেষ্টা করি, এবং আজব ব্যাপার যে তালাটি খুলেও যায়, আর সেখানে আমি একটা ড্রয়ারে অনেকগুলো টাকা দেখতে পাই। লোভ সামলাতে না পেরে আমি সব টাকা সরিয়ে ফেলি, এরপর তালাটি ঠিক আগের মতোই লাগিয়ে রেখে দিই। আমার বন্ধুটি বাড়ি থেকে এসে টাকা দেখতে না পেয়ে খুব অবাক হয়ে যায়, অনেক চিন্তা করে ও কোনো কুলকিনারা খুঁজে না পেয়ে টাকাটার আশা ছেড়ে দেয় এবং রুম পরিবর্তন করে ফেলে। আমি ওর সাথে দেখা হলে ভীষণ নার্ভাস হয়ে যাই, আমি এই জঘন্য কাজের জন্য নিজের কাছে খুবই অনুতপ্ত।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ সুমন, এবং একই সাথে যে বন্ধুটি আমাদেরকে চিঠি পাঠিয়েছেন তাকে, আপনার এই উপলব্ধি সারাটা জীবন ধরে আপনার কাছে থাকুক এবং একই সাথে লাখো মানুষের কাছে এই উপলব্ধি থাকুক, এই অর্থে যে আপনার মতো ভুল যেন কেউ কখনো না করে। প্রিয় শ্রোতা, আজকের মতো যাহা বলিব সত্য বলিব পর্দা নামছে, আগামী রবিবার ঠিক রাত 11:20 আবারও রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব নিয়ে হাজির হয়ে যাবো আমি কিবরিয়া, সঙ্গে থাকবে আমার টিম মেম্বাররা আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, এবিসি রেডিওর পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিং, রিচার্জ ইয়োরসেলফ।
This track was downloaded from FusionBD.com.